মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।
দাঁড়াও, কোন অন্ধকারের মধ্যে আমায় টেনে নিয়ে যাচ্ছ? তুমি কে? এক্ষুনি পরিচয় দাও, না হলে কিন্তু আমি আর এক পাও এগোবো না।
হ্যামলেট, মাই ডিয়ার হ্যামলেট, লিসেন টু মি, আমার কথা শোনো।
আমি তো শুনতেই চাইছি। কে তুমি অন্ধকারের দূত? আমার বাবা ডেনমার্কের প্রাক্তন মহারাজের যুদ্ধ সাজ পরে কেন ঘুরে বেড়াচ্ছ?
কারণ আমি তোমার পিতা, হ্যামলেট দ্য সেভিয়ার।
বাবা, বাবা আপনি?
আমি, মাই সন, আমি যে কি কষ্টে আছি তা তোমায় কি করে বলি? প্রেত হয়ে জীবিত মানুষের কাছে পরলোকের রহস্য উন্মোচন করা নিষিদ্ধ, না হলে তোমায় নরকের এমন সব অভিজ্ঞতার কথা বলতাম শুনে আতঙ্কে তোমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠত, ধমনীতে রুদ্ধ হত রক্তের প্রবাহ। সূর্যোদয়ের আর বেশি দেরি নেই, ভোরের আলো ফোটার আগেই তোমায় ফিরে যেতে হবে নরকের আগুনে দগ্ধ হওয়ার জন্য। তাই তাড়াতাড়ি তোমায় যা বলার বলে যাই পুত্র, একমাত্র তুমি পারো আমার এই যন্ত্রণা লাঘব করতে। তোমার হতবাক্য বাবাকে যদি কোনদিনও ভালোবেসে থাকো তবে কথা দাও।
হ্যাঁ বাবা, আপনি বলুন, আপনার জন্য আমি সব করতে পারি।
কথা দাও, তুমি পিতার হত্যার প্রতি শপথ নেবে হ্যামলেট, যে যখন অপরাধ আমার সঙ্গে হয়েছে তার প্রতিশোধ নিতে হবে তোমায়।
আপনাকে হত্যা করা হয়েছে? কে করেছে এই নারকীয় কাজ? আমায় সেই পাষণদের নাম বলুন, আমি এই মুহূর্তে তাকে শেষ করে আপনার আত্মাকে মুক্ত করি।
তোমার ঔৎসুক্য দেখে নিশ্চিন্ত হলাম। এবার শোনো, সমস্ত ডেনমার্ক এটাই জানে যে আমি যখন বাগানে বিশ্রাম ছিলাম তখন এক বিষধর সাপ এসে আমায় ছোবল মারে আর তাতেই আমার মৃত্যু হয়। শুধু তুমি জেনে রাখো পুত্র, যে কাল সর্পের দংশনে তোমার পিতা প্রাণ হারিয়েছেন সে এখন তাঁরই রাজমুকুট মাথায় দিয়ে সিংহাসনে বসে আছে।
বলছেন? জানতাম, আমি তাহলে ঠিকই সন্দেহ করেছিলাম। শেষ পর্যন্ত আমার কাকা।
হ্যাঁ, এ তারই কাজ। তোমার কাকা আমার ভাই, এক ব্যভিচারী পশু, কথার চাতুরি আর রকমারি উপহারে সে আমার রানীকে প্রলুব্ধ করেছে। নিজের কামনা চরিতার্থ করার জন্য তাকেও নরকের পথে চালিত করেছে আমার স্ত্রী। আমার প্রাণাধিক প্রিয় অর্থাঙ্গিনীকে আমি পবিত্রতার প্রতিমূর্তি বলে মনে করতাম, তারও এমন কাজে রুচি হল। এখন তো স্পষ্ট বোঝা যাচ্ছে তিনিও আমার সঙ্গে ছলনাই করেছেন এতকাল। দুশ্চরিত্রা, না না, বরের গন্ধ পাচ্ছি, শীঘ্র তোমায় সব জানিয়ে যাই। তুমি তো জানো দুপুরে আহারের পর আমার একটু বাগানে গিয়ে বিশ্রাম নেওয়ার অভ্যাস ছিল, সেদিনও তার অন্যথা হয়নি। সেই সময় আমার গুণধর ভাই এসে তার ঘুমন্ত দাদার কানে ঢেলে দিয়েছিল এক প্রাণঘাতী বিষ, যা পারদের মতো দ্রুত গতিতে রক্তের মধ্যে ছড়িয়ে পড়ে তা জমিয়ে দেয়। আমার ক্ষেত্রেও তাই হল, মুহূর্তের মধ্যে আমার জীবন, আমার সাম্রাজ্য, আমার রানী সবকিছু ফেলে আমায় চলে যেতে হলো। মৃত্যুর আগে ঈশ্বরের সামনে নতজানু হয়ে মনুষ্য জন্মের সমস্ত পাপ স্বীকার করে নেওয়ার সময়টুকু পেলাম না। সেই জন্যই আমাকে আজ নরকের আগুনে দগ্ধ হতে হচ্ছে। যার জন্য আমার এই অবস্থা, সে আমারই সবকিছু হস্তগত করে মহানন্দে দিন কাটাচ্ছে।
ঈশ্বর, আমি এখনো ভাবতে পারছি না।
শোনো হ্যামলেট, তুমি যদি মানুষ হও এই ভয়ঙ্কর অন্যায় মেনে নিও না। ডেনমার্ক অধিপতির শয্যাকে ব্যভিচারের ক্ষেত্রে পরিণত হতে দিও না, তবে যেভাবেই প্রতিশোধ নাও, নিজের মনে যেন পাপের ছায়া না পড়ে সেদিকে খেয়াল রেখো। আর তোমার মাকে কোনো কষ্ট দিও না, তার শাস্তি স্বয়ং ঈশ্বর ও তার নিজের বিবেকের হাতেই হোক। বিদায় পুত্র, প্রভাতের আর দেরি নেই। বিদায়, বিদায়, বিদায়। আমার কথা মনে রেখো পুত্র, বিদায়।
ঈশ্বর, হে স্বর্গ, মর্ত, পাতালের সমস্ত শক্তি আর অপশক্তির দল, আমায় জাগিয়ে রাখো। ছড়িয়ে পড়ো আমার রন্ধ্রের অনুষ্ঠে, আমার হৃদয়, আমার পেশিরা যেন তাদের স্পন্দন না থামায়, যেন এখনই না জীর্ণ হয়ে পড়ে, যেন আমাকে এই ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকার সামর্থ্য যোগায়। বাবা কি বললেন? মনে রেখো, মনে রেখো। রাখো, তুমি প্রাণপণে মনে রাখো। মন থেকে অন্য সমস্ত সত্য, স্মৃতি আর অনুভূতি মুছে ফেলে শুধু তোমাকেই মনে রাখবো, হে হতভাগ্য প্রেত। Oh, you evil woman. Oh, you villain. You damn smiling villain. আমার খাতাটা, খাতাটা কোথায় গেল? খাতায় লিখে রাখি, ঠোঁটে নিষ্পাপ হাসি নিয়েও মানুষ কেমন লম্পট, দুরাচারী, খল হতে পারে। অন্তত এই ডেনমার্কে সবই সম্ভব। বেশ, এবারে আমার প্রতিজ্ঞা পালনের পালা। আজ থেকে আমার জীবনের একটাই মন্ত্র, প্রতিশোধ, 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 প্রতিশোধ।
শুনছেন উইলিয়াম শেক্সপিয়ারের নাটক ট্র্যাজেডি অফ হ্যামলেট, প্রিন্স অব ডেনমার্ক অবলম্বনে হ্যামলেট। 1599 থেকে 1601 খ্রিস্টাব্দের মাঝে লেখা এই নাটকটি শেক্সপিয়ারের দীর্ঘতম রচনা। ডেনমার্কের যুবরাজ হ্যামলেট তার পিতার মৃত্যু সংবাদ পেয়ে দেশে ফিরে আসে এবং পিতৃহত্যার প্রতিশোধ নিতে চায়। এই নাটকের ছত্রে ছত্রে ফুটে উঠেছে হ্যামলেটের মানসিক দ্বন্দ্ব। সন্দেহ, ভয়, বিশ্বাস, অবিশ্বাস ও ন্যায় অন্যায় প্রশ্নে সে ক্রমে নিজের মধ্যেই হারিয়ে যায়। হ্যামলেটের উচ্চারিত বিখ্যাত সংলাপ টু বি অর নট টু বি মানব জীবনের অনিশ্চয়তা ও অস্তিত্ব সংকটের মূর্তিমান প্রতিরূপ। হ্যামলেটকে কেন্দ্র করে তৈরি হয়েছে একাধিক মঞ্চ ও চলচ্চিত্র রূপান্তর। এলিজাবেথান ইংল্যান্ডের রিচার্ড বার্বেজ থেকে স্যার লরেন্স অলিভিয়ার, রিচার্ড বার্টন এবং হাল আমলের বেনেডিক্ট কাম্বারব্যাচ ও অ্যান্ড্রিউ স্কটের মতো খ্যাতনামা অভিনেতারা মঞ্চে ও রূপলী পর্দায় ফুটিয়ে তুলেছেন ডেনমার্কের বিষণ্ন রাজকুমারের দ্বিধাদ্বন্দ্ব। এই 2025 রয়্যাল শেক্সপিয়ার কোম্পানির বর্তমান প্রযোজনাটিও দর্শকদের অনুগ্রহ লাভ করেছে। এমনকি ভারতবর্ষেও বিশাল ভারদ্বাজ তাঁর শেক্সপিয়ার ট্রিলজির শেষ ছবি হায়দরের বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছেন এই অসামান্য ট্র্যাজেডিকে। তাহলে শুনতে থাকুন হ্যামলেট।
চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি এক সময়ের কথা। ডেনমার্কের ভাগ্যাকাশে ঘনিয়ে এসেছে বিপদের কালো মেঘ। কিছুদিন আগেই এদেশের প্রজাবৎসল মহারাজ হ্যামলেটের মৃত্যু হয়েছে এক দুর্ঘটনায়। আশ্চর্যভাবে দুর্ধর্ষ যোদ্ধা ও বীর হ্যামলেট যুদ্ধক্ষেত্রে নয়, দেহ রেখেছেন নিজের প্রাসাদের বাগানে ঘুমের মধ্যে। আইনত তার মৃত্যুর পর ডেনমার্কের সিংহাসন যাওয়ার কথা রাজপুত্র হ্যামলেট অর্থাৎ এই কাহিনীর নায়ক হ্যামলেটের কাছে, কিন্তু সে প্রবাসী, জার্মানির উইটেনবার্গের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। দুঃসংবাদ পেয়ে যুবরাজ স্বদেশে পৌঁছনোর আগেই এক অভাবনীয় প্রক্রিয়ায় সিংহাসন চলে যায় তার কাকা অর্থাৎ মহারাজ হ্যামলেটের ভাই ক্লডিয়াসের দখলে, কারণ তিনি দাদার মৃত্যুর প্রায় সঙ্গে সঙ্গেই তার বিধবা স্ত্রী অর্থাৎ ডেনমার্কের মহারানী গার্টরুডকে বিয়ে করে নেন। রাজমুকুটের লোভ যুবরাজ হ্যামলেটের কোনোদিনই তেমন ছিল না, তবু পুত্রের অধিকার থেকে বঞ্চিত হতে কারই বা ভালো লাগে। কিন্তু যে দুঃখ এসবের চেয়েও বড় হয়ে তার প্রাণে বেজেছে তা হল তার নিজের মায়ের বিশ্বাসঘাতকতা। সে তার মাকে সতীত্বের পরাকাষ্ঠা বলে মনে করত, আর সেই তিনি নিজের স্বামীর স্মৃতি জলাঞ্জলি দিয়ে সর্বোপরি নিজের ছেলের ভালোমন্দ উপেক্ষা করে অন্য এক পুরুষকে বেছে নিয়েছেন, তাও আবার এক ভ্রাতৃপ্রতিম পরমাত্মীয়কে। এই অপমান যুবরাজ হ্যামলেট কিছুতেই সইতে পারছে না। রাজদরবারের এইসব আকস্মিক পট পরিবর্তনের কারণে দেশের মধ্যেও এক অস্থির অবস্থা তৈরি হওয়া স্বাভাবিক। সেই সুযোগে প্রতিবেশী রাষ্ট্রগুলিও নিজেদের স্বার্থ অনুযায়ী ঘুঁটি সাজাচ্ছে। সব মিলিয়ে ডেনমার্কের পরিস্থিতি এখন বেশ জটিল। তার উপর আজকাল নাকি মাঝে মাঝেই প্রাসাদের আনাচে কানাচে প্রাক্তন মহারাজের অশরীরী আত্মাকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এক রাতে রাজধানী এলসিনোরের দুর্গ পাহারা দিতে দিতে কয়েকজন প্রহরী এইসবই আলোচনা করছিল। তাদের মধ্যে ছিল বার্নার্ডো, মার্সেলাস এবং হ্যামলেটের সহপাঠী হোরেশিও।
কি হোরেশিও, এখন মুখটা অমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? এবার বিশ্বাস হলো তো যে আমি আর মার্সেলাস ভুল কিচ্ছু দেখিনি?
মস্করা করছো বার্নার্ডো, সত্যি বলছি নিজের চোখে না দেখলে আমি এখনো বিশ্বাস করতাম না। আশ্চর্য,
ঠিক করে বলো তো হোরেশিও, ভূতটাকে মহারাজ হ্যামলেটের মতোই লাগলো না?
একেবারে একরকম মার্সেলাস, কোনো ভুল নেই। শুনেছি এই বর্মপুরেই তিনি নরওয়ের রাজাকে হারিয়েছিলেন, পোল্যান্ডের সঙ্গে বরফের ওপর তাঁর যে বিখ্যাত যুদ্ধ সেখানেও তার মুখের অভিব্যক্তি এমনই ছিল। অদ্ভুত, কিভাবে এই ঘটনার ব্যাখ্যা করব জানি না, তবে কেন যেন মনে হচ্ছে এ আমাদের দেশের ভবিষ্যতের জন্য এক অশুভ সংকেত।
হ্যাঁ, এই একটা ভালো কথা মনে করালে। আচ্ছা, কি শুরু হয়েছে বলো তো? হঠাৎ করে দেখছি পাহারার কড়াকড়ি অনেক বেড়ে গেছে, সারা ডেনমার্কে প্রচুর কামান তৈরি হচ্ছে, বিদেশ থেকে অনেক অস্ত্র আসছে, নৌবহরে এমন জোর কদমে নতুন নতুন জাহাজ বানানোর কাজ চলছে যে মিস্ত্রিরা রবিবারেও ছুটি পাচ্ছে না। ব্যাপারটা কি, আবার যুদ্ধটুদ্ধ লাগবে নাকি? তোমরা কিছু জানো হোরেশিও?
আমি জানি, অন্তত কানাঘুষো কিছু শুনেছি।
কি,
তোমরা তো জানোই এক্ষুনি আমরা যার আত্মাকে দেখলাম সেই মহারাজ হ্যামলেট নরওয়ের রাজা ফটিনব্রাসকে যুদ্ধে হারিয়েছিলেন। সেই সময় ফটিনব্রাস একেবারে আইনি লেখাপড়া করে তার হারানো রাজ্যগুলি এমনকি নিজের জীবনও সমর্পণ করে দিয়েছিলেন ডেনমার্কের হাতে। আমাদের মহারাজ হেরে গেলে তাঁকেও তাই করতে হতো। সমস্যা হল সেই ফটিনব্রাসের ছেলে অর্থাৎ যুবরাজ ফটিনব্রাস এখন সেই এলাকাগুলো ফেরত চায়।
ও,
চাপ দেওয়ার জন্য সে নাকি দেশের আশপাশ থেকে চোর ডাকাত বদমাইশদের জোগাড় করে একটা বাহিনীও তৈরি করেছে। তারা গরিব গুরব মানুষ, একটু খাবারের লোভ দেখালেই যে কোনো যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এই জন্যই আজকাল ডেনমার্কে এমন সাজো সাজো রব উঠেছে, আর আমাদেরও এখানে বসে পাহারা দিতে হচ্ছে, বুঝলে?
আচ্ছা,
তাহলে বুঝি এই জন্যই মহারাজের আত্মা আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছেন? এইসব যুদ্ধ বিগ্রহের সূত্রপাত তো তাঁরই আমলে।
আত্মার ব্যাপারটা মোটেই হেলাফেলা করার নয় বার্নার্ডো। রোমান সাম্রাজ্য যখন ক্ষমতা ও সমৃদ্ধির একেবারে শীর্ষে, তখন জুলিয়াস সিজারের গুপ্ত হত্যার ঠিক আগেই নাকি মৃতের আত্মারা কবর থেকে উঠে এসে রোমের পথে পথে ঘুরে বেড়াত আর প্রলাপ মুক্ত, ঘন ঘন উল্কাপাত হত, ভোরের শিশিরে মিশে থাকত রক্তের ফোঁটা, চন্দ্র সূর্যে গ্রহণ লাগত যখন তখন। আমাদেরও এখন এসব শুরু হয়েছে। না না না, লক্ষণ ভালো নয়। স্বর্গমর্তের সমস্ত শক্তি যেন একত্রিত হয়ে আমাদের সতর্ক করতে চাইছে।
হ্যাঁ ঠিক বলেছ,
ওই দেখো, ওই যে আবার ভেসে যাচ্ছে সেই প্রেত। হে অশরীরি, দুদণ্ড দাঁড়িয়ে যাও, যদি কথা বলতে পারো তাহলে আমাদের দয়া করে জানিয়ে যাও, এদেশে কি অচিরেই কোনো দুর্ঘটনা ঘটবে? মার্সেলাস, ওকে যেতে দিও না।
এই রে, কি করি? আমার আমার বর্ষা দিয়ে একটা খোঁচা মেরে দেখব।
যদি স্থির হয়ে না দাঁড়ায় তবে তাই করো।
ওই যে মার্সেলাস, ওই দিকে।
চলে গেল। তাই তো, আমাদেরও যেমন বুদ্ধি, রাজা গজা মানুষকে কি কেউ বর্ষা দিয়ে খোঁচা মারে? তাই আবার অশরীরই আত্মা, মনে হলো হাওয়ায় অস্ত্র চালালাম। না না, খুবই বোকার মতো একটা কাজ হলো।
কিন্তু আমার যেন মনে হলো মোরগটা ডেকে ওঠার আগে উনি যেন কিছু বলতে চাইছিলেন।
বুঝলে বার্নার্ডো?
কি
শুনেছি, মোরগের ডাকে দিনের দেবতা জেগে ওঠেন, আর যেখানে যত ভূত প্রেত পিশাচ ডাকিনি তাদের সকলকে সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়তে হয় নিজেদের ডেরায়। কেউ কেউ বলে ক্রিসমাসের আগে নাকি সারা রাত ধরে মোরগ ডাকে, যাতে সেই পবিত্র রাতে কোনো অপশক্তি আমাদের ধারে কাছে না ঘেঁষতে পারে। ঠিক বলছি কিনা পরেশিও?
হ্যাঁ, আমি এমনটাই শুনেছি, কিছুটা বিশ্বাসও করি নিজে। কিন্তু দেখো, পূবের পাহাড়ের কোলে আকাশ লাল করে সূর্য উঠে পড়েছে। এবার চলো পাহারা থামিয়ে আমরা যুবরাজ হ্যামলেটের কাছে যাই বরং। মনে হচ্ছে মহারাজের আত্মা একমাত্র নিজের ছেলের সামনেই মুখ খুলবেন। তাছাড়া ওর তো ব্যাপারটা জানা উচিত, এমনিতেই বাবার মৃত্যুর পর একেবারে মুষড়ে পড়েছেন।
ঠিক ঠিক ঠিক, আমি জানি ওকে এখন কোথায় পাওয়া যাবে। চলো।
হ্যাঁ চলো।
ওদিকে হ্যামলেট তখন রাজদরবারে দাঁড়িয়ে মহারাজ ক্লডিয়াসের ভাষণ শুনছে চুপ করে। রাজার পাশে দাঁড়িয়ে তার মা মহারানী গার্ট্রুড, সভায় উপস্থিত রয়েছেন অমাত্য ও পারিষদবর্গ, তাদের মধ্যে প্রধান পরামর্শদাতা পোলোনিয়াস ও তার পুত্র লেটাস বিশেষভাবে উল্লেখযোগ্য।
শুভ সন্ধ্যা বন্ধুগণ, আজ আপনাদের কিছু কথা জানানোর জন্য এই সভায় আহ্বান করলাম। প্রথমেই বলি, আমার জ্যেষ্ঠ ভ্রাতা আমাদের প্রাক্তন মহারাজ হ্যামলেট দ্য সিনিয়রের মৃত্যু স্মৃতি আপনাদের মতোই আমার মনেও এখনো সতেজ। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি, কিন্তু এও বিবেচনা করে দেখলাম অতীতের শোকে স্তব্ধ হয়ে জীবনের স্বাভাবিক গতি রুদ্ধ করে ফেলা বাঞ্ছনীয় নয়। অতএব নিজের মনের আজ্ঞায় ও আপনাদের পরামর্শে আমি আমার প্রাক্তন ভ্রাতৃবধূ অর্থাৎ দেশের মহারানী গার্ট্রুডের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এ এক বিচিত্র পরিস্থিতি, তাতে সন্দেহ নেই। পরিজনের শ্রাদ্ধ বাসরে বেজে উঠল মিলনের বাদ্য, আবার পরিণয়ের উৎসবে লেগে রইল প্রিয়জনের বিয়োগ ব্যথা। তবু এই কঠিন সময়ে সুপরামর্শ দিয়ে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এবার কাজের কথায় আসা যাক। আমাদের প্রতিবেশী দেশ নরওয়ের পরিস্থিতি আপনারা সকলেই জানেন। যুবরাজ ফটেনব্রাস মনে করছেন রাজার মৃত্যুতে ডেনমার্কের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। নতুন রাজাকে অর্থাৎ আমাকে তিনি দুর্বল মনে করেন, তাই সমানে তাঁদের যুদ্ধে হারানো রাজ্যগুলি ফিরিয়ে দেওয়ার দাবি করে যাচ্ছেন। এও শোনা যাচ্ছে যে সেই তরুণ নিজের অনুগত লোকজনকে নিয়ে এক বিশেষ বাহিনী গঠনের চেষ্টায় আছে। এ তো গেল ফটেনব্রাসের কথা, কিন্তু ভুললে চলবে না যে নরওয়ের বর্তমান শাসক কার্যত তার কাকা। সেই মৃত্যুপথযাত্রী বৃদ্ধ কিন্তু ভাইপোর অভিসন্ধি সম্পর্কে কিছুই জানেন না। আমি তাঁকে একটা চিঠি লিখে সমস্তটা জানিয়েছি। আমাদের যা বোঝাপড়া করার তা তার সঙ্গেই হবে। বলছিলেন কর্নেলিয়াস?
আজ্ঞা করুন মহারাজ।
এই চিঠিটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি তোমাদের দিচ্ছি। কাজ সেরে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো, দীর্ঘ বক্তৃতার কোনো প্রয়োজন নেই।
মহারাজ।
চিন্তা করবেন না মহারাজ, আপনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালিত হবে।
বেশ, তাহলে বেরিয়ে পড়ো। লেটেস্ট, এবার তোমার বক্তব্য শুনি। কি যেন বলার ছিল তোমার? তোমার পিতা পোলোনিয়াস চিরকাল ডেনমার্ক অধিপতির বিশেষ অনুগত পরামর্শদাতা ও বন্ধু। কি প্রয়োজন তোমার, মন খুলে বলো।
মহারাজ, আমি আপনার কাছে ফ্রান্সে ফিরে যাওয়ার অনুমতি চাইছি। আপনার রাজ্যাভিষেকে উপস্থিত থাকার জন্যই আমি তড়িঘড়ি চলে এসেছিলাম, কিন্তু মনটা সেখানেই পড়ে আছে। দয়া করে এবার আমায় যেতে দিন।
এই ব্যাপার, তা তোমার বাবা কি বলছেন? পোলোনিয়াস, তোমার কি মত?
আমায় তো ছেলেই এক কথা বলে বলে পাগল করে দিচ্ছে। শেষমেশ আমি রাজি হয়েছি, আপনিও এবার আজ্ঞা দিন মহারাজ।
তবে তো ঠিকই আছে, লেটেস, তোমার যখন ইচ্ছে তুমি ফিরে যেতে পারো। ফ্রান্সে তোমার সময় ভালো কাটুক।
এবার হ্যামলেট, আমার প্রিয় ভাইপো আর বর্তমানে পুত্রও বটে।
এমন জট পাকিয়েছেন পরিবারের মধ্যে, কে যে কার কি হয় সব গুলিয়ে যাচ্ছে।
হ্যাঁ, কিছু বললে?
না।
যাই হোক, তোমায় এখনো এত বিচলিত দেখাচ্ছে কেন পুত্র? যেন এক বিষণ্ণতার মেঘ তোমাকে সর্বদা ঘিরে রয়েছে।
আপনি চিন্তা করবেন না মাই লর্ড, আপনার পুত্র সূর্যের সান্নিধ্যেই রয়েছে।
ছেলের গলায় একটু শ্লেষের সুর আর কেউ ধরতে না পারলেও মায়ের কানে ঠিকই গেল। মহারানী গার্ট্রুড বলে উঠলেন,
মাই ডিয়ার হ্যামলেট, এবার এই শোকের কালো পোশাক ছেড়ে ফেল। নতুন মহারাজ তোমায় খুবই স্নেহ করেন, তাঁকেও এবার আপন করে নাও। সারাটা জীবন কি বাবার স্মৃতির ভারে মাটির দিকে চেয়ে চেয়ে কাটাবে? মনে রেখো, অল দ্যাট লিভস মাস্ট ডাই, পাসিং থ্রু নেচার টু ইটার্নিটি। জন্ম থাকলে মৃত্যুও তো থাকবেই, অন্তের মধ্যে দিয়েই মানুষ অনন্তে যাত্রা করে বাবা, এ তো স্বাভাবিক।
তাই তো মা, এ তো স্বাভাবিক, খুবই স্বাভাবিক।
তাই যদি হয় তাহলে এই পরিস্থিতিকে তোমার বিশেষ বলে মনে হচ্ছে কেন?
মনে হচ্ছে, পরিস্থিতিটা বিশেষই, তাই মনে হচ্ছে। আমার এই কালো পোশাক, দীর্ঘশ্বাস, কান্না, কোনো কিছুই আমার অনুভূতির একাংশ প্রকাশ করতে পারছে না।
হ্যামলেট,
যদিও এইসব লক্ষণ দেখেই মানুষের মনে হয় কেউ শোকাহত কিনা, তাই যার মনে সত্যি কোনো শোক নেই সেও চাইলে শোকের অভিনয় করতেই পারে। কিন্তু বিশ্বাস করো মা, আমার ভেতরে যে বিষাদের সমুদ্র রয়েছে তার এক চুলো আমার বেশভূষা বা অভিব্যক্তি দেখে তোমরা বুঝতে পারছ না।
হ্যামলেট, তোমার স্বর্গত পিতা সত্যিই ভাগ্যবান যে তাঁর পুত্র তাঁকে এত ভক্তি করে, ভালোবাসে।
তবে মনে রেখো, তোমার বাবাও কিন্তু তাঁর বাবাকে একদিন হারিয়েছিলেন, তিনিও তাঁর বাবাকে। প্রত্যেক সন্তানই একটা নির্দিষ্ট সময়ের জন্য শোক পালন করেছে, কিন্তু মাত্রা ছাড়া শোকের মধ্যে ডুবে থাকাও আবার পুরুষ মানুষের পক্ষে উচিত কাজ নয়। ঈশ্বরও এমনটা চান। তাছাড়া এতে হৃদয়ের দুর্বলতা আর বিচার বুদ্ধির অভাবই প্রকাশ পায়। না না পুত্র, তুমি বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেলছ।
সকলের বাবাকেই একদিন চলে যেতে হয়, এই সত্যিটা মেনে নিয়ে তুমি আমাকেই পিতার স্থান দেওয়ার চেষ্টা করো। আমার পরে এই সিংহাসন তো তোমারই, আমিও তো তোমায় নিজের সন্তানের মতোই ভালোবাসি।
এই কথাটা শুনে হ্যামলেটের ভীষণ হাসি পেল, কিন্তু সেটা সে বাইরে প্রকাশ পেতে দিল না।
সিংহাসনের জন্য আমাকে আপনার অনুগামী হতে হবে, সে তো আমার বাবার পরে এমনিতেই আমার হওয়ার কথা ছিল। রাজত্বের লোভে রানীকে বিয়ে করে আবার আমার জন্য কত চিন্তা।
আর শোনো, আমি চাই না তুমি আবার ওয়েটেনবার্গের বিশ্ববিদ্যালয়ে ফিরে যাও। আমার ভাইপো এবং পুত্র হিসেবে তোমার স্থান এখানে। আমার ইচ্ছে তুমি এখানে আমাদের সঙ্গেই থাকো, রাজদরবারের প্রধান সভাসদ হয়ে।
হ্যাঁ হ্যামলেট, আমারও তাই মত। দয়া করে আমার এই অনুরোধটা রাখো, আমাদের ছেড়ে আর চলে যেও না, ডেনমার্কেই থাকো।
আপনার আদেশ আমি যথাসাধ্য পালন করব ম্যাডাম।
বেশ, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। প্রিয়তমা, এসো আমরা উৎসব করি। হ্যামলেটও আমাদের সঙ্গে থাকবে, এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে? আজ আমরা এত পান করব যে আমাদের উদযাপনের প্রতিধ্বনি স্বর্গেও পৌঁছে যাবে। কি বলেন বন্ধুরা?
সকলেই মহারাজের অনুসরণে উৎসবের মেজাজে বেরিয়ে গেল। শূন্য রাজদরবারে একা দাঁড়িয়ে এতক্ষণে প্রিন্স হ্যামলেটের অবরুদ্ধ আবেগ যেন ফেটে পড়ল।
কি অসহ্য, কি কুৎসিত এই জীবন! আমার এই নোংরা নশ্বর দেহের মাংস কেন এখনই গলে গলে বাষ্প হয়ে যাচ্ছে না? আত্মহত্যা যদি ঈশ্বরের চোখে পাপ না হতো তাহলে আমি আজই, ঈশ্বর ঈশ্বর, কি ক্লান্ত ক্লেদাক্ত অর্থহীন আমার এই জীবন! যেন এক অবহেলিত বাগান যা পরিচর্যার অভাবে এখন নোংরা আগাছায় ভরে গেছে। আমি ভাবতে পারছি না, বাবার মৃত্যুর সবেমাত্র দু মাস হয়েছে। না না, কোথায়, দু মাসও তো হয়নি এখন। কি অসাধারণ একজন রাজা ছিলেন তিনি! ঈশ্বরের স্নেহ যেমন হিংস্রতম পশুর ওপরেও বর্ষিত হয়, তেমনি ওই দেবতুল্য মানুষটিও নিজের অপদার্থ ভাইকে ভালোবেসেছেন। আর মাকে, মাকে তো তিনি এতটাই আগলে রাখতেন যে তার মুখে সামান্য একটু ঝোড়ো হাওয়ার ঝাপটাও তাকে উতলা করে তুলত। হায় ঈশ্বর, আবার আবার কেন এসব কথা আমাকে মনে করাচ্ছ কেন? মা কেমন ভাবে বাবার কাছ ঘেঁষে থাকতেন, যত কাছে থাকতেন তত যেন আরো বেশি করে ঘনিষ্ঠ হতে চাইতেন, কিছুতেই তার মন ভরত না। অথচ সেই তিনি নাকি আমার বাবার মৃত্যুর এক মাসের মধ্যে, Thy name is woman, ধিক্কার এই নারী জাতিকে যাদের চরিত্র কয়েক মুহূর্তে বদলে যায়। একটা পশুও তার সঙ্গের মৃত্যুতে এর চেয়ে বেশি দিন শোক যাপন করে। আর আমার মা, স্বামীর মৃত্যুতে চোখের জল ভালো করে শুকোনোর আগেই ভ্রাতৃ সমদেবরের শয্যায়, ছি ছি ছি, এই ব্যভিচারের ফল কি কখনো শুভ হতে পারে? তবে আমার এই অসহ্য যন্ত্রণা আমি নিঃশব্দেই বুকে বয়ে বেড়াব। এসব অনুভূতি প্রকাশ্যে না আসাই ভালো।
হ্যামলেট নিজেকে সংযত করতে না করতেই সেখানে এসে পৌঁছল হোরেশিও, মার্সেলাস আর বার্নার্ডো। তারা সবই মাত্র মহারাজের প্রেত দর্শন করে এসেছে। হোরেশিওকে দেখে হ্যামলেটের মুখে একটু হাসি ফুটল।
কি ব্যাপার হোরেশিও, উইটেনবার্গ থেকে এত দূরে কি করছো তুমি?
এই বিশ্ববিদ্যালয় থেকে কদিন ছুটি নিতে ইচ্ছে হলো।
তুমি ইচ্ছে করে পড়াশোনায় ফাঁকি দিচ্ছ এমন কথা তোমার চরম শত্রুও বলতে পারবে না। সত্যি করে বলো তো কেন এসেছো এলসিনোরে? যতদিন এখানে আছো ততদিন আমরা কিন্তু তোমাকে পাঁড় মাতাল করে তুলব, দেখো না।
মাই লর্ড, আমি আপনার বাবার শেষকৃত্যের অনুষ্ঠানে এসেছিলাম।
তাই কি? আসল কথাটা বলো, আমার মায়ের বিয়ে দেখতে এসেছো?
ওয়েল, সেটা তো মহারাজের ফিউনারেলের প্রায় সঙ্গে সঙ্গেই হলো।
আসলে সবই খরচ বাঁচানোর ফোন দিয়ে আর কিছুই না। ফিউনারেল ডিনারে যে খাবারগুলো বেঁচে গিয়েছিল সেগুলোই সব বিয়েতে চালিয়ে দিল। কি বলবো তোমায় হরেশিও, কিভাবে যে সেই অভিশপ্ত দিনটা আমি কাটালাম! নরকের আগুনে জ্বলতে হলেও বোধহয় এর চেয়ে কম কষ্ট হতো। আমার বাবা হঠাৎ যেন আমি বাবাকে দেখতে পেলাম।
কোথায় মাই লর্ড?
আমার কল্পনায়।
আমার একবার ওকে সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। দেশের রাজার যেমন হওয়া উচিত তিনি তেমনই ছিলেন, দেখলেই সম্ভ্রম জাগত মনে।
হ্যাঁ, আর ওর মনটাও ছিল বিশাল। বাবা সবেতেই শ্রেষ্ঠ, ওর মতো মানুষ এই জীবনে আমি আর কোনোদিনও দেখতে পাব না।
মাই লর্ড, আমরা মনে হয় কাল রাতেই ওকে দেখেছি।
কাকে দেখেছ?
আপনার বাবা মহারাজ হ্যামলেটকে।
কি কি বলছো? কি বাবা কোথায়, কিভাবে?
দাঁড়ান মাই লর্ড, উত্তেজিত হবেন না, একটু শান্ত হয়ে শুনুন আমাদের অদ্ভুত অভিজ্ঞতার কথা।
বলো হরেশিও, বলো আমাকে, এক্ষুনি সব বলো হরেশিও, বলো।
হরেশিও হ্যামলেটকে সব খুলে বলল। মার্সেলাস আর বার্নার্ডো তাতে সায় দিল। সব শুনে হ্যামলেটের মনে হল এই প্রেত তার বাবারই বটে। ঠিক হল সেই রাতে সে বাকিদের সঙ্গে দুর্গের পাহারায় থাকবে আর সেই অশরীরীর সঙ্গে কথা বলার চেষ্টা করবে। তিনি যদি সত্যি মহারাজের আত্মা হন তাহলে কি হ্যামলেটের সঙ্গেও কথা বলবেন না? অধীর আগ্রহে হ্যামলেট রাত হওয়ার জন্য অপেক্ষা করতে লাগল। সেই রাতে হ্যামলেটকে যখন প্রেতাত্মা হাতছানি দিয়ে অন্ধকারে টেনে নিয়ে গেল, হোরেশিও আর মার্সেলাস যুবরাজকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে কোনো কথা না শুনে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে চলে গেল। বাইরে দাঁড়িয়ে তার দুই অনুচরের কিন্তু দুশ্চিন্তায় মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়।
যুবরাজের অতিরিক্ত কল্পনা প্রবণতা ওকে উন্মাদ না করে তোলে।
উনি বললেন বটে আমাদের এখানেই অপেক্ষা করতে, কিন্তু আমার মনে হয় এই আদেশটা মানা আমাদের উচিত হবে না হরেশিও। চলো চলো, আমরা ওদের পিছু নিই।
সেই না হয় নিলাম, কিন্তু এসবের মানে কি? এর শেষ কোথায় মার্সেলাস?
এর মানে একটাই, আমাদের দেশে পচন ধরেছে হরেশিও। সামথিং ইজ রটন ইন দ্য স্টেট অব ডেনমার্ক।
ঈশ্বরের যে কি ইচ্ছা কে জানে,
ওসব নিয়ে পরেও ভাবা যাবে। আগে চলো দেখি ওরা কোথায় গেল।
প্রেতাত্মার সঙ্গে হ্যামলেটের একান্তে কি কথা হল তা আমরা আগেই শুনেছি। আগে থেকেই সে যথেষ্ট মানসিক যন্ত্রণার মধ্যে ছিল, তার উপর বাবার মৃত্যুর আসল বৃত্তান্ত শুনে তার পৃথিবীটা যেন ওলট পালট হয়ে গেল। হোরেশিও আর মার্সেলাস অকুস্থলে পৌঁছে যুবরাজের বিধ্বস্ত রূপ দেখে ব্যস্ত হয়ে পড়ল, তার কথাবার্তাও কেন যেন অসংলগ্ন ঠেকল।
মাই লর্ড, আপনি কোথায়? আপনি ঠিক আছেন? মাই লর্ড,
লর্ড হ্যামলেট!
ঈশ্বর, যুবরাজকে রক্ষা করো।
বেশ, তবে তাই হোক।
ওই দেখো হরেশিও, ওই যে প্রিন্স হ্যামলেট।
কাম বার্ড কাম,
হ্যামলেট, মাই লর্ড, কথা হল? উনি কি মহারাজেরই প্রেত? কেমন লাগলো কথা বলে?
অসাধারণ
মাই প্রিন্স। মাই প্রিন্স, আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। কি হলো আমাদের, দয়া করে একটু খুলে বলুন।
না মার্সেলাস, তোমরা সবাইকে সব বলে দেবে।
না মাই লর্ড, আমরা কাউকে বলবো না, শপথ করছি।
আমিও না।
আচ্ছা বেশ, তাহলে শোনো, আমি জেনেছি যে ডেনমার্কে যত দুর্বৃত্ত আছে তারা প্রত্যেকে খাঁটি শয়তান।
মানে এ তো সকলেই জানি যুবরাজ, আজ এই প্রেতের কাছ থেকে আপনি প্রথম জানলেন।
তাই তো সকলেই তো জানে। বেশ বেশ, তাহলে বরং আমরা এখন যে যার পথে যাই। তোমরা যাও, তোমাদের নিশ্চয়ই কোনো কাজ আছে। হ্যাঁ, কাজ তো থাকবেই, কাজ তো সকলেরই থাকে, তাই না? তার কোনো অর্থ থাকুক বা না থাকুক। আমিও যাই, একটু প্রার্থনা করি।
মার্জনা করবেন প্রিন্স হ্যামলেট, আপনার কথাগুলো কেমন অসংলগ্ন ঠেকছে।
ও, আই এম সো সরি। তোমার কি খারাপ লাগলো হরেশিও? কিছু মনে করো না।
না না, মনে করার কি আছে?
আছে আছে, মনে করার অনেক কিছু আছে। এই যে প্রেতকে আমরা এক্ষুনি দেখলাম, সত্যিই মহারাজের আত্মা, আমি এইটুকু তোমাদের বলতে পারি। কিন্তু আমাদের মধ্যে কি কথা হলো সেটা আমি তোমাদের বলবো না, আমাকে জিজ্ঞেস করো না। এবার আমার বন্ধুরা, আমার সাহসী বুদ্ধিমান বন্ধুরা, আমার একটা উপকার করো।
কি কি মাই লর্ড? আপনার জন্য আমরা সব করতে পারি।
তেমন কিছুই না, আজকের এই ঘটনার কথা সবার কাছে গোপন রাখতে হবে।
নিশ্চয়ই, সে কথা তো আমরা আগেই দিলাম।
ওভাবে নয়, শপথ করো।
আর সঙ্গে সঙ্গে মাটির তলা থেকে শোনা গেল এক প্রেতাত্মার ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর,
শপথ কর।
ও বাবা, তুমি এখনো ঘুরঘুর করছ? এই যে বন্ধুরা, পাতাল থেকে বুড়োর গলা শুনলে তো? এবার চটপট আমার তলোয়ার স্পর্শ করে শপথ করো।
হে ঈশ্বর, এসব কি অদ্ভুত কাণ্ডকারখানা!
দাঁড়াও দাঁড়াও, এখনই অদ্ভুতের কি দেখলে?
এ তো সবে শুরু, এখন থেকে এটাই অভ্যেস করে নাও। দ্যার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হোরেশিও দ্যান আর ড্রিমড অফ ইন ইয়র ফিলসফি। এমন অনেক কিছু আছে এই ত্রিভুবন সংসারে যা তোমার কল্পনার অতীত। যাই হোক, এখন শোনো, আগামী কিছুদিন আমার আচার আচরণ তোমাদের অস্বাভাবিক লাগতে পারে, কারণ আমি একটা বিশেষ কারণে হয়তো উন্মাদের অভিনয় করব।
উন্মাদের অভিনয়?
হ্যাঁ, কিন্তু তোমাদের কথা দিতে হবে হরেশিও, তোমাদের কোনো আচরণেই যেন আসল ব্যাপারটা বেরিয়ে না পড়ে।
হ্যাঁ মাই লর্ড।
আমি জানি হরেশিও, আমি জানি তোমরা ইচ্ছে করে হয়তো বলবে না, কিন্তু অসাবধানেও কোনো রকম অঙ্গভঙ্গি, অভিব্যক্তি বা নিজেদের মধ্যে সামান্যতম কথাবার্তাতেও যেন কোনো কিছু প্রকাশ না পায়। তোমরা বুঝতে পারছো আমার কথা?
পারছি মাই লর্ড, আপনি যা বললেন তাই হবে।
শপথ করো।
আচ্ছা, হয়েছে হয়েছে। হে হতভাগ্য প্রেত, এবার তুমি শান্তিতে ঘুমোতে যাও।
বন্ধুরা, তোমাদের এই উপকার আমি কোনোদিনও ভুলব না। এখন চলো, আমরা রাজদরবারে যাই, কিন্তু কেউ যেন কিচ্ছু জানতে না পারে।
যে রাত্রে হ্যামলেটের সঙ্গে তার বাবার আত্মার সাক্ষাৎ হল, সেদিন সকালে মহারাজ ক্লডিয়াসের প্রধান উপদেষ্টা পোলোনিয়াসের বাড়িতে চলছিল সমুদ্র যাত্রার প্রস্তুতি। পোলোনিয়াসের পুত্র লিয়েটেস ফ্রান্সে ফিরে যেতে পারলে বাঁচে, মহারাজের অনুমতি পেয়ে সে যার পর নাই আনন্দিত। গোজগাছের তদারকি সেরে সে ছোট বোন ওফেলিয়াকে বিদায় সম্ভাষণ জানাতে এল।
যাক, আমার জিনিসপত্র সব জাহাজে তোলা হয়ে গেছে, এবার আমিও বেরিয়ে পড়ব। ডিয়ার সিস্টার, সাবধানে থেকো, আর অতি অবশ্যই আমায় চিঠি লিখো, অন্তত যতদিন আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ না হয়ে যায়। লিখবে কিন্তু।
এতবার করে বলছো কেন? তোমার কি মনে হয় আমি লিখবো না?
বলা যায় না, আজকাল তো তুমি সারাক্ষণ হ্যামলেটকে নিয়েই ব্যস্ত থাকো। ওফেলিয়া, একটা কথা কিন্তু মাথায় রেখো, এই যে হ্যামলেট তোমাকে নিয়ে এখন এত মেতে আছে, এ সবই কিন্তু দুদিনের মোহ, যাকে বলে যৌবনের উত্তেজনা। প্রথম প্রথম এসব ভালোই লাগে, কিন্তু কিছুদিন বাদেই দেখবে ও আর এক মুহূর্ত তোমায় সহ্য করতে পারছে না। ভালোবাসা তো দূরের কথা,
এক মুহূর্ত সহ্য করতে পারবে না? সত্যি বলছো লিওর্টিস?
একেবারে সত্যি। শোনো, তুমি ফুলের মতো পবিত্র, তাই নারী, তাই এত কিছু জানো না, কিন্তু আমি তো পুরুষ মানুষ, আমি ব্যাপারটা বুঝি। শোনো ফেলিয়া, কোনো যুবক যখন ধীরে ধীরে পুরুষ হয়ে ওঠে, তার শরীরটাই শুধু আকারে বাড়ে এমন তো নয়, দায় দায়িত্ব বাড়ে। হ্যাঁ, হ্যামলেট হয়তো এখন তোমায় ভালোই বাসে, সবসময় তোমার ভালোই চায়, কিন্তু তোমায় নিজের মনকে বেঁধে বেঁধে রাখতে হবে। ভুলে যেও না, একজন রাজপুত্র হিসেবে সে নিজের পরিবারের দাস, তার কাছে রাজ পরিবারের স্বার্থ, দেশের স্বার্থ, এইসব অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তোমার আনন্দের থেকে। দেখো, এ ব্যাপারে তারও কিছু করার নেই, রাজা রাজরাদের যেমন অনেক প্রাচুর্য থাকে, তেমনি অনেক বন্ধনও থাকে। সাধারণ মানুষ যেমন নিজেদের ইচ্ছে মতো জীবনের সিদ্ধান্ত নিতে পারে, তারা তা পারে না, কারণ তাদের এক একটা বাক্যের ওপর গোটা দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। কাজেই যুবরাজের ব্যক্তিগত পছন্দ অপছন্দ এখানে প্রযোজ্য নয়, ডেনমার্কের স্বার্থই তার জীবনকে নিয়ন্ত্রণ করবে।
সে তো ঠিকই।
হ্যাঁ, তাই তো বলছি, হ্যামলেটের চটুল প্রেমালাপে ভুলে গিয়ে তুমি যেন আবার নিজের নারীত্বের ঐশ্বর্য তার হাতে তুলে দিও না। লোভী পুরুষেরা তার লাভ করার জন্য অনেক মিষ্টি মিষ্টি কথাই বলে থাকে। সতর্ক থেকো ওফেলিয়া, তোমার এই নিষ্পাপ সৌন্দর্য চাঁদের আলোতে প্রকাশ করাই যথেষ্ট বিপজ্জনক, যুবরাজের কাছে আবার তা মেলে ধরতে যেও না। অনেক সময় ভালো মেয়েরাও না বুঝে কলঙ্কভাগী হয়, ফুল ফোটার আগেই অনেক সময় তাকে পোকায় কেটে যায়, অতএব সাবধান, সতর্ক থাকো, ভয়ে থাকো, ভয় তোমাকে অনেক বিপদের হাত থেকে রক্ষা করতে পারে।
বুঝলাম, তোমার সমস্ত উপদেশই আমি মাথায় রাখব। তবে লিওর্টিস, তুমি যেন আবার বিড়াল তপস্বীর মতো বনকে স্বর্গের দুর্গম পথ দেখিয়ে নিজে পাপের আনন্দে ডুবে যেও না।
বেশ বেশ, তাই হবে। এই যে বাবা আবার এদিকে আসছেন কেন? কি এমন পুণ্য করলাম যে পরপর দুবার তাঁর দর্শন পাচ্ছে?
পোলোনিয়াসের আগমনে লিওর্টিস একটু সন্ত্রস্ত হয়ে উঠল, কারণ এক্ষুনি আবার অনেক নীতিবাক্য শুনতে হবে, অথচ সেই একই কাজ ছোট বোনের ক্ষেত্রে করার সময় তার কিছু মনে হয়নি। ওফেলিয়া মনে মনে মুচকি হাসল।
কি ব্যাপার লিওর্টিস, তুমি এখনো বেরোওনি? আরে যাও যাও, বালে কি সুন্দর হাওয়া লাগছে, এই বেলা বেরিয়ে পড়ো। আমি আরো একবার আশীর্বাদ করে দিলাম, সেই সঙ্গে আর কটা কথা বলে যাই।
নিশ্চয়ই।
শোন, জীবনে কয়েকটা নিয়ম সবসময় মেনে চলবে।
যে
এক, মনের কথা কখনো মুখে প্রকাশ করবে না, আর মনের নির্দেশে কখনো হঠকারী সিদ্ধান্ত নেবে না। দুই, মানুষের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করা ভালো, তবে দেখো বাড়াবাড়ি করো না, খুব বুঝে শুনে বন্ধু নির্বাচন করবে। যারা সত্যি বিশ্বাস ও স্নেহের যোগ্য তাদের ত্যাগ করা যেমন অনুচিত, তেমনি যার সঙ্গেই দেখা হচ্ছে তাকেই বন্ধু মনে করে বুকে টেনে নেওয়াও বুদ্ধিমানের কাজ নয়।
ঠিকই তো।
আচ্ছা এইটা ভালো করে শোন।
হ্যাঁ,
তোমার এটা বিশেষভাবে শোনা দরকার।
বলুন।
বলছি, কথায় কথায় যেন লোকজনের সঙ্গে মারপিট করতে যেও না।
না না।
তবে হ্যাঁ, লড়াই একবার শুরু হলে ময়দান ছাড়বে না, সকলের কথা শুনবে, কিন্তু সমস্ত বিচার করে নিজের যেটা ঠিক মনে হবে সেটাই করবে।
ঠিক,
পোশাক আশাকের পিছনে মাত্রা ছাড়া অর্থ ব্যয় করো না, তবে যা কিনবে তার মান যেন ভালো হয়। মনে রাখবে পোশাকেই পরিচয়, কথাটা শুনতে খারাপ হলেও সত্যি, আর ফ্রান্সের মতো জায়গায় তো বটেই।
বেশ,
আর হ্যাঁ, কাউকে টাকা দেবেও না, কারোর থেকে টাকা নেবেও না, কারণ যে ধার দেয় তার টাকাও যায় বন্ধুত্বও যায়, আর যে ধার নেয় তার খরচের হাত বেড়ে যায়। যাই হোক, সবচেয়ে বড় কথা হল নিজের প্রতি সব সময় সৎ থেকো লেটেস। নিজের সঙ্গে যদি ছলনা করো তাহলে অন্যের সঙ্গেও পদে পদে মিথ্যাচার করে ফেলবে, সেটা কারোর পক্ষেই ভালো নয়। অনেক তত্ত্ব কথা বলে ফেললাম, কিছু মনে করো না।
না না,
আমি তো বাবা, ছেলে বিদেশ বিভুঁয়ে থাকলে চিন্তা হয়। বিদায় পুত্র, প্রার্থনা করি আমার আশীর্বাদ যেন তোমায় এই কথাগুলো মনে রাখতে সাহায্য করে।
আপনি এত চিন্তা করবেন না বাবা, আমি ভালো হয়ে থাকব, যা যা বললেন সব মেনে চলব।
না, এবার জাহাজে উঠে পড়ো, তোমার পরিচারকের অপেক্ষা করছে।
হ্যাঁ আসি, আপনারা ভালো থাকবেন। ও ফেলিয়া, আমি তখন যা যা বললাম ভুলো না কিন্তু।
হ্যাঁ রে বাবা হ্যাঁ, এই আমি কথাগুলো মাথার মধ্যে পুরে তালা দিয়ে দিলাম, আর চাবি তোমার কাছে রইল, ঠিক আছে?
বেশ, চলি তাহলে, গুড বাই।
গুড বাই।
ভাই বোনের এই শেষ আদান প্রদানটুকু শুনে পোলোনিয়াসের মনে এক আশঙ্কার উদয় হল। ছেলেকে বিদায় দিয়ে তিনি ওফেলিয়াকে জিজ্ঞেস করলেন,
লেটেস তখন কি বলছিল, কি বলেছে সে তোমায়?
তেমন কিছু না, ওই হ্যামলেটের ব্যাপারে।
যাক, বলেছে তাহলে, ভালো করেছে। ইদানিং আমি যুবরাজের সঙ্গে তোমার ঘনিষ্ঠতা সম্পর্কে অনেক কিছুই শুনতে পাচ্ছি, সেসব যদি সত্যি হয় বলতে বাধ্য হচ্ছি তুমি আমার মেয়ের উপযুক্ত ব্যক্তিত্ব ও মর্যাদা থেকে সরে আসছো। ফিলিয়া, ভদ্র ঘরের মেয়েদের একটু সংযত হতে হয়। ঠিক কতদূর গড়িয়েছে তোমাদের সম্পর্ক, সত্যি কথা বলো।
তেমন গুরুতর কিছু না, সম্প্রতি প্রিন্স হ্যামলেটের সঙ্গে আমার বন্ধুত্বটা গভীর হয়েছে, তিনি আমায় অনেক প্রতিশ্রুতি দিয়েছেন বাবা।
বন্ধুত্ব, প্রতিশ্রুতি? আচ্ছা তুমি কি এখনো সেই ছোট্ট মেয়েটি আছো? সংসারের নিয়ম কিছুই বোঝো না, তিনিও প্রতিশ্রুতি দিলেন আর তুমিও বিশ্বাস করলে।
কার কোন কথা বিশ্বাস করব, কোনটা করব না আমি কিছু বুঝতে পারি না বাবা।
বেশ, আমি বুঝিয়ে দিচ্ছি, যুবরাজের এইসব মন ভোলানো কথা যদি তোমার বিশ্বাস হয় তাহলে বুঝবে তুমি এখনো একজন অজ্ঞ মূর্খ বালিকা মাত্র, নিজেকে আরেকটু বেশি সম্মান করো, না হলে কি আর বলবো, না হলে আমায় সমাজে হাসির খোরাক হতে হবে।
কিন্তু বাবা, আপনারা হয়তো একটু বেশি চিন্তা করছেন, হ্যামলেট কিন্তু সম্পর্কের ব্যাপারে যথেষ্ট দায়িত্ববান বলেই মনে হয়, আমাকে সে কথা দিয়েছে।
থামো থামো, কথা দিয়েছে, যৌবনের তাড়নায় পুরুষ মানুষ অমন অনেক কথাই দিয়ে থাকে, সে সবই কথার কথা, ওগুলো সত্যি বলে ধরে বসে থাকলে কিন্তু মহা বিপদে পড়বেই বলে দিলাম। শোনো ফিলিয়া, হ্যামলেটের সঙ্গে সময় কাটানো এখন থেকে কমিয়ে দাও, নিজেকে দুর্লভ করে তোলো, যে কোনো সম্ভ্রান্ত পরিবারের রমণী রত্নের তাই হওয়া উচিত, কোনো গণ্ডগোল হলে হ্যামলেটের কিছুই হবে না, সে একে পুরুষ তাহে দেশের যুবরাজ, তবে তোমার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে, অতএব যুবরাজের প্রলোভনে পা দিও না, তাতে নিজেরও সময় বাঁচবে, বুঝলে? আমি যা বলছি তাই করো।
আচ্ছা বাবা, তাই হবে।
এখন চলো বাড়ি যাই।
এভাবেই দাদা ও বাবা নানান উপদেশ ও সাবধান বাণী একটা আঁটো সাঁটো বর্মের মতো ওফেলিয়ার গায়ে চেপে বসে প্রতিনিয়ত। সে হাঁসফাঁস করে, অথচ অভিভাবকদের সম্পূর্ণ অগ্রাহ্য করার মতো বিদ্রোহিণীও সে অন্তরে নয়। হয়তো ওরা ঠিকই বলছেন, কিন্তু ভালোবাসা, সেই বস্তুটা কি কারোর শাসন মেনে চলে? ও অফিলিয়া যে হ্যামলেটকে ভালোবাসে, দায়িত্ব ও প্রেমের জাতাকলে পড়ে সে ছটফট করতে থাকে। আচ্ছা, হ্যামলেটও কি তাকে নিয়ে এমন করে ভাবে? অবসরে বা কোনো কাজের মধ্যে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ওফেলিয়ার স্মৃতি ভেসে ওঠে কি তার মনে? ওফেলিয়া এখনো তা জানে না, তবে খুব শিগগিরই হ্যামলেটের ব্যবহারে সে এমন পরিবর্তন দেখতে পেল যাতে মনের কোনো দ্বিধা তো দূর হলই না, উল্টে প্রশ্নগুলো যেন আরো বেশি জটিল হয়ে উঠল। দুদিন পরের কথা, পোলোনিয়াস সবে বাড়ির প্রধান ভৃত্য রেইনাল্ডোকে নানান রকম নির্দেশ দিয়ে পাঠালেন প্যারিস নিবাসী পুত্রের জীবনযাত্রার উপর কড়া নজর রাখার জন্য। এমন সময় ওফেলিয়া ছুটতে ছুটতে এসে তাকে চমকে দিল।
বাবা, বাবা জানেন কাল রাতে কি অদ্ভুত কাণ্ডটা হলো? ভয়ে এখনো আমার বুকটা কাঁপছে।
কি হলো আবার?
আমি নিজের ঘরেই ছিলাম, সেলাই করছিলাম, একটু পরে হঠাৎ দেখি হ্যামলেট এসে আমার দরজায় হাজির হয়েছে। ওকে যে কি উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছিল বাবা, কি বলবো আপনাকে। মাথায় হ্যাট নেই, জামার বোতাম খোলা, মোজায় কাদার দাগ, মুখটাও পরনের শার্টের মতোই সাদা, হাঁটু জোড়া ঠক ঠক করে কাঁপছে। দেখে মনে হচ্ছিল যেন এইমাত্র নরক দর্শন করে ফিরছে। সেই অবস্থায় আমার দিকে এগিয়ে এলো।
সে কি যুবরাজ? কি তাহলে সত্যি তোমার প্রেমে উন্মাদ হয়েছেন?
ঠিক জানি না, তবে হতেও পারে।
আচ্ছা, কি বললেন তিনি?
মুখে কিছুই বলেনি, কিন্তু আচার আচরণ খুবই অস্বাভাবিক। প্রথমে আমার কবজি চেপে ধরে মানে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল, তারপরেই এক হাত দূরে সরে গিয়ে আমার দিকে কেমন এক অদ্ভুত চোখে তাকিয়ে রইল, যেন কোনো শিল্পীর মুগ্ধ মনোযোগে আমার ছবি আঁকতে বসবে তক্ষুনি। অনেকগুলো মুহূর্ত সেভাবেই কেটে গেল।
তারপর
আমার হাত ধরে বার কয়েক ঝাঁকিয়ে নিজেও তিনবার মাথা নেড়ে এমন একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল যেন মৃত্যুর আগে এই শেষ সাক্ষাৎ। অবশেষে আমায় ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু এই পুরো সময়টা ওর মাথা আমার দিকেই ফেরানো ছিল। ওর চোখে সেই দৃষ্টি যেন এখনো আমার বুকের মধ্যে। বাবা, ও বাবা, হ্যামলেট ঠিক আছে তো? আপনার কি মনে হয়?
চলো মহারাজ ক্লডিয়াসকে ব্যাপারটা গিয়ে জানাই।
মহারাজকে?
এই জিনিস প্রেমের উন্মাদনা না হয়ে যায় না। প্রেম এমনই এক শক্তিশালী আবেগ, এর কবলে একবার পড়লে মানুষ নিজেকে ধ্বংস করার জন্য খেপে ওঠে। না, ব্যাপারটা শুনে একটু খারাপই লাগছে। আচ্ছা, তুমি কি তাকে এর মধ্যে এমন কিছু বলেছো যাতে সে দুঃখ পেতে পারে?
না বাবা, কিন্তু আপনার কথা শুনে আমি তারপর থেকে ও সব চিঠি ফিরিয়ে দিয়েছি, আমার সঙ্গে দেখাও করতে দিইনি।
মনে হচ্ছে তাতেই ছেলেটা ভেঙে পড়েছে। যুবরাজকে আর একটু ভালো করে লক্ষ্য করে তারপর তোমায় ওই কথাগুলো বলা উচিত ছিল আমার। আমি ভেবেছিলাম সে তোমায় নিয়ে নিছক ছেলে খেলা করছে। যাই হোক, ভুল যখন একটা হয়েছে সেটাকে ঠিক করার দায়িত্বও আমার। চলো মহারাজকে সব খোলাখুলি জানাই, না হলে পরে উনি আবার কার মুখ থেকে কি শুনবেন তাতে সমস্যা হতে পারে। এসো, আমার সঙ্গে এসো।
চলুন।
এরই মধ্যে হ্যামলেটের পরিবর্তন ধীরে ধীরে সকলেরই চোখে পড়ছে। মহারাজ ক্লডিয়াস ও তার রানী হ্যামলেটের মা গার্ট্রুডও এই নিয়ে চিন্তিত। বিষয়টা খতিয়ে দেখার জন্য তারা পরামর্শ করে একটা উপায় বের করলেন। যুবরাজ উইটেনবার্গে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেখান থেকে তার দুই সহপাঠী রোজেনক্রান্টস ও গিল্ডেনস্টার্নকে ডেকে পাঠালেন এলসিনোরের রাজপ্রাসাদে। এরা দুজনে হরেশিওর মতো অত বিচক্ষণ নয়, কাজেই এদেরকে নিজেদের স্বার্থে নিয়ন্ত্রণ করা সহজ। রাজা আর রানী ঠিক করলেন এই দুই যুবকের মাধ্যমেই তারা হ্যামলেটের অসংলগ্ন ব্যবহারের কারণ অনুসন্ধান করবেন। সেই মতো তাদের এবং কয়েকজন পরিচারককে নিয়ে তারা সভাগৃহে এলেন। রাজদরবার তখন এমনিতে ফাঁকাই, রাজ্য শাসন সংক্রান্ত আলাপ আলোচনা শুরু হতে তখনও বেশ কিছুটা দেরি আছে।
রোজেনক্রান্টস, গিল্ডেনস্টার্ন, তাহলে বুঝতে পারলে তো কেন তোমাদের তড়িঘড়ি ডেকে পাঠিয়েছি? তোমরা হ্যামলেটের সঙ্গে খেলাধুলো আমোদালাদ করে বড় হয়েছ, তোমাদের চেয়ে ভালো আর তাকে কে বুঝবে? তাছাড়া আমাদের বয়স হয়েছে, আমরা শুধু সন্তানদের জন্য চিন্তাই করতে পারি, তাদের মনের কাছাকাছি তো ঠিক যেতে পারি না, সেই জন্যই তোমাদের বলা। ছেলেটা যে কি হয়েছে, আমার দাদার মৃত্যুর শোক সে পুত্র হিসেবে এখনো কাটিয়ে উঠতে পারিনি ঠিকই, তবে শুধু কি সেই কারণেই এত পরিবর্তন? লোকজন তো বলাবলি করছে যে এসব উন্মাদ রোগের লক্ষণ। তোমরা একটু দেখো তো, ওকে তোমাদের সঙ্গে কোনো আসরে টাসরে নিয়ে গিয়ে কথায় কথায় কিছু জানতে পারো কিনা। ঠিক কি সমস্যা হয়েছে ওর সেটা না বুঝলে তো আমরা ওকে সাহায্যই করতে পারব না।
মহারাজ ঠিকই বলছেন, আমার ছেলে তোমাদের কথা মাঝে মাঝেই বলে, নিশ্চয়ই তোমরাই তার নিকটতম বন্ধু। তোমরা যদি যদি কিছুদিন আমাদের সঙ্গে থেকে ছোট্ট কাজটা করে দাও, রাজকীয় ভাবেই তোমাদের ধন্যবাদ জানানো হবে, সে নিয়ে চিন্তা করো না।
ছি ছি, এভাবে কেন বলছেন মহারানী? আমরা নগণ্য প্রজা, আপনার ও মহারাজের আদেশই যথেষ্ট হতো। এমন বিনীত অনুরোধ করে আমাদের লজ্জায় ফেলবেন না, আজ থেকে আমরা আপনাদের দাস।
থ্যাংক ইউ ইয়াংম্যান,
সত্যি বড় উপকার করলে। এখন যাও, এখনই আমার ছেলের কাছে গিয়ে দেখো সে কেমন আছে। অ্যাটেন্ডেন্স, এই দুজনকে যুবরাজের কাছে নিয়ে যাও।
দুই বন্ধু পরিচারকদের সঙ্গে চলে যেতেই সভায় প্রবেশ করলেন পোলোনিয়াস। তিনি নরওয়ে থেকে বিশেষ খবর এনেছেন, তবে তার সঙ্গে অনুসঙ্গ হিসেবে যে কথাটা জুড়ে দিলেন তাতেই মহারাজের আগ্রহ হল বেশি।
মহারাজ, ওয়াল্টম্যান্ড আর কর্নিলিয়াসকে আপনি দৌতকর্মে নরওয়ে পাঠিয়েছিলেন, তারা ফিরে এসেছে।
উত্তম, এত তাড়াতাড়ি ফিরেছে যখন, নিশ্চয়ই খবর ভালোই। অবশ্য তুমি তো সবসময় সুসংবাদই দাও।
আমি মহারাজের সেবক হিসেবে নিজের কর্তব্য করি মাত্র, তবে আজ কিন্তু এমন সংবাদও এনেছি যা শুনতে খুব ভালো নাও লাগতে পারে।
কিরকম?
ধৃষ্টতা মার্জনা করবেন মহারাজ, মহারানী গার্ট্রুড আপনিও, কিন্তু আমার ধারণা আমাদের যুবরাজ হ্যামলেটের মস্তিষ্কে কিছু সমস্যা দেখা দিয়েছে। ইয়ে মানে স্পষ্ট করে বলতে গেলে উনি বোধহয় উন্মাদ হতে বসেছেন।
তুমিও এই কথা বলছো? বলো বলো, তুমি যা যা জানো সব খুলে বলো।
দাঁড়ান মাইকেল, আগে আপনার দূতেদের কথা শুনে নিন। তারা বিদেশ থেকে ফিরে বাড়ি না গিয়ে সোজা আপনার কাছে এসেছে, তারপর যুবরাজের বিষয়টা নিয়ে আলোচনা করছি।
আচ্ছা বেশ, তাদের ডাকো তবে।
সভায় প্রবেশ করে ভোল্টম্যান জানাল তাদের নরওয়ে যাত্রার ফলাফল।
ইউর হাইনেস, আপনি যা বলেছিলেন ঠিক তাই। নরওয়ের অসুস্থ রাজা তাঁর ভাইপো ফোর্টিনব্রাসের অভিসন্ধি কিছুই জানতেন না। আমরা গিয়ে সব কথা খুলে বলতেই তিনি দূত পাঠিয়ে তার ডেনমার্ক অভিযানের সমস্ত প্রস্তুতি থামিয়ে দিলেন। তিনি ভেবেছিলেন ফোর্টিনব্রাস পোল্যান্ড আক্রমণ করতে চাইছে, কিন্তু সে যে কাকার অসুস্থতার সুযোগ নিয়ে তলে তলে নিজের ইচ্ছে মতো কাজ করছে, আমাদের সঙ্গে সন্ধি ভাঙার চেষ্টায় আছে, এসব জেনে তিনি ফোর্টিনব্রাসকে বন্দীও করেছিলেন। তারপর সে প্রতিজ্ঞা করে যে ডেনমার্কের দিকে আর কোনোদিন নজর দেবে না।
বাহ, এ তো সত্যিই সুসংবাদ, তোমাদের আমি উপযুক্ত পুরস্কার দেব।
কিন্তু তাদের কথা এখনো শেষ হয়নি, বাকিটা বলল কর্নেলিয়াস।
তবে মহারাজ, তিনি আপনার কাছে একটি আর্জি জানিয়েছেন। এই যে এই সেই চিঠি, ফোর্টিনব্রাসের প্রতিজ্ঞায় খুশি হয়ে তিনি তার বার্ষিক ভাতা বাড়িয়ে দিয়েছেন। এবং পোল্যান্ড আক্রমণের অনুমতিও দিয়েছেন। এখন ঘটনা হল, পোল্যান্ড যেতে হলে তো তাদের ডেনমার্কের উপর দিয়ে যেতে হবে, তাই নরওয়েরাজ আপনার অনুমতি চেয়েছেন যাতে আপনি ফোর্টিন ব্রাসের বাহিনীকে এদেশের মধ্যে দিয়ে যেতে দেন। আপনার কোনো ক্ষতি হবে না, এ বিষয়ে তিনি বারবার জোর দিয়েছেন।
এই খবরও ভালোই, তবে কিছু ভাবনা চিন্তার প্রয়োজন আছে। চিঠিটা আমি রাখলাম, পরে একটা উত্তর লিখে তোমাদের দেব। এখন তোমরা যেতে পারো
মহারাজ।
রাজা ক্লডিয়াস এতক্ষণ তার উত্তেজনা সম্রাট সুলভ গাম্ভীর্যের তলায় কোনো মতে চাপা দিয়ে রেখেছিলেন। দূতেরা বিদায় নিতেই মন্ত্রী ও মহারানীর সামনে সেটা বেরিয়ে পড়ল।
পোলোনিয়াস, পোলোনিয়াস, এবার আমাকে আসল কথাটা বলো, হ্যামলেটের কি হয়েছে?
হ্যাঁ নিশ্চয়ই, বাকি যখন সবই ভালো ভালো মিটে গেল তখন বলেই ফেলি।
হ্যাঁ হ্যাঁ বলো।
আমি আবার কম কথার মানুষ, আপনি তো জানেনই, ভূমিতা না করে সোজা কাজের কথায় আসতে পছন্দ করি। না হলে রাজধর্ম কি, কর্তব্যই বা কাকে বলে, দিন কেন দিন, রাত কেন রাত, সময় কেন সময়, ইত্যাদি কত কিছু নিয়েই তো ভাষণ দেওয়া যায়, কিন্তু তাতে দিন রাত সময় সবই নষ্ট হয়। তাই প্রকৃত জ্ঞানীর স্বভাবই হচ্ছে বাক সংযম করা।
হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, তুমি খুব কম কথার মানুষ, এবার দয়া করে বলবে হ্যামলেটের কি হয়েছে?
ওই যে বললাম, তিনি পাগল হয়েছেন। মানে তাঁর যা অবস্থা তাকে পাগলামি ছাড়ার কি বা বলবো, সত্যি তো আর কিছু কি বলা যেতে পারে একটু ভাবি।
পোলোনিয়াস, ধানাই পানাই ছেড়ে আসল কথাটা বলবে কিনা?
ইয়েস ইয়েস মাই কুইন, তাই তো বলছি, যদি আমরা ধরে নিই যুবরাজ সত্যি উন্মাদ হয়েছেন, তাহলে এর পরের ধাপ হল কেন তিনি উন্মাদ হয়েছেন সেটা খুঁজে বের করা। এখন আপনারা জানেন যে আমার ঘরে একটি কন্যা রয়েছে, অন্তত যতদিন তার বিয়ে না হচ্ছে। সে আমাকে এই চিঠিটা আজ দেখাও, আমি পড়ে শোনাচ্ছি, আপনারাই বলুন কিছু বুঝতে পারছেন কিনা। আমার মনের ঈশ্বরী সুন্দরীতমা ওফিলিয়া। সুন্দরীতমাটা কেমন কানে লাগছে না? না, শব্দ উচ্চারণে যুবরাজের আরো যত্নবান হওয়া উচিত ছিল। যাই হোক, আমি বরং পুরোটা পড়ি।
হ্যাঁ প্লিজ পড়ুন।
আমার মনের ঈশ্বরী সুন্দরীতমা ওফেলিয়া, আজ অবসরে তোমার কথা ভাবতে ভাবতে এই কয়েক ছত্র কবিতা মাথায় এল। ডাউট দাউ দ্য স্টার্স আর ফায়ার, ডাউট দ্যাট দ্য সান ডাথ মুভ, ডাউট ট্রুথ টু বি আ লায়ার, বাট নেভার ডাউট আই লাভ। খুব বোকা বোকা হয়ে গেল তাই না? তুমি তো জানোই ওফেলিয়া, আমি ঠিক কাব্য করতে পারি না। আমার মনের মধ্যে কত কিছু চলে, তোমায় কত কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু বলতে গেলেই আমি আর শব্দ খুঁজে পাই না। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি সকলের চেয়ে বেশি, আমি তোমাকেই ভালোবাসি। ভুলো না, যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন আমি তোমারই প্রিয়তমার একান্ত অনুগত হ্যামলেট।
এই হলো চিঠি, ভাবুন একবার, ভাবুন কতটা আবেগ তাড়িত হলে এমন কাব্যকেও লিখে। সংশয় যদি হয় তারার আগুনে, অথবা আকাশময় সূর্য চারণে, সত্য যদি চড়ে মিথ্যার শূল, যেন আমি ভালোবাসি নেই তাতে ভুল, ভাবা যায়? ভাগ্য ভালো যে আমার কন্যা বাধ্য মেয়ের মতো আমায় এটা দেখিয়েছে। শুধু তাই নয়, ওদের দুজনের এই পূর্বরাগ কতদিন ধরে কোথায় কোথায় আর কিভাবে চলছে তার বিস্তারিত খবরাখবরও দিয়েছে। এবার বলুন মহারাজ, আপনার কি জিজ্ঞাসা আছে?
তোমার মেয়ের এই গোটা ব্যাপারে কি প্রতিক্রিয়া?
ইওর হাইনেস, আমার সম্বন্ধে আপনার কি ধারণা, মানে মানুষ হিসেবে?
তুমি নিঃসন্দেহে একজন সৎ সজ্জন ব্যক্তি, অনুগত। কেন?
আমিও নিশ্চয়ই চাইব আপনার প্রশংসার যোগ্য হয়ে উঠতে, কিন্তু বলুন, আমি যদি এই যৌবনদীপ্ত প্রেমের কথা জেনেও আপনাদের কাছে তা গোপন করতাম, তাহলে আপনারা আমায় কি ভাবতেন? ওফিলিয়া আর প্রিন্স হ্যামলেটের এই ঘনিষ্ঠতা
আমার চোখে অনেক আগেই পড়েছিল, মেয়ের মুখে শোনার আগেই। আমি তখনই তাকে বলেছিলাম, লর্ড হ্যামলেট দেশের যুবরাজ, সিংহাসনের উত্তরসূরি, কোনো দিক থেকেই তুমি তার যোগ্য ন, কাজেই এসব ভুলে যাও। উনি তোমার কাছে আসতে চাইলেও তুমি ফিরিয়ে দেবে, সেটাই সকলের জন্য ভালো। তা আমার কথা শুনে আমার মেয়ে তাই পড়েওছে। গত বেশ কিছুদিন ধরে সে যুবরাজের চিঠিপত্র, উপহার সবই ফিরিয়ে দিয়েছে। এইভাবে প্রত্যাখ্যাত হয়ে যুবরাজ মর্মাহত হয়েছেন। খাওয়া ঘুম সব ছেড়ে দেওয়ায় তাঁর শরীর দুর্বল হয়েছে, আর সেই সঙ্গে মানসিক ভারসাম্যও হারিয়েছে। সেই জন্যই তিনি এমন অদ্ভুত আচরণ করছেন, খুবই দুঃখজনক। আমারই বোধহয় একটু ভুল হয়ে গিয়েছে, সেজন্য আমি বড়ই লজ্জিত।
মহারাজ ক্লডিয়াস মন দিয়ে সব শুনলেন, তার কপালে চিন্তার ভাঁজ। পোলোনিয়াসের ব্যাখ্যা তার খুব মনোপুত হয়েছে কিনা বোঝা গেল না।
গার্ট্রুড, তোমার কি মনে হয় হ্যামলেট কি এই কারণেই পাগলামি করছে?
হতে পারে, হতেই পারে, তবে আরেকটু না জানলে ঠিক নিশ্চিত হওয়া যাবে না।
মহারাজ, একটু ভেবে বলুন। আমি কোনো কথা খুব জোর দিয়ে বলেছি আর সেটা সত্যি প্রমাণিত হয়নি, এমনটা কি এতদিনে কখনো হয়েছে?
না, আমার তো মনে পড়ছে না।
তাহলে আর একবার আমায় বিশ্বাস করুন, আমি ভুল হলে তখন না হয় আমার মাথাটা ধর থেকে আলাদা করে দেবে। একটু সময় দিন, আমি ঠিক সব সূত্র ধরে আসল সত্যিটা বার করব। সেই জন্য যদি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত খোঁড়াখুঁড়ি করতে হয় তাও আমি করব।
আচ্ছা আচ্ছা, সেসব তো হলো, কিন্তু আমরা করবটা কি, মানে আসল ব্যাপারটা জানবো কিভাবে?
বলছি, আপনারা নিশ্চয়ই জানেন যুবরাজ এক এক সময় এই লবিতে প্রায় 4 ঘন্টা ধরে হাঁটাহাঁটি করেন।
হ্যাঁ, তা তো করে, কেন?
ব্যাস, তখনই আমি আর মহারাজ ওই পর্দাটার পেছনে লুকিয়ে থাকব। যদি দেখেন হ্যামলেট প্রেমে হাবুডুবু খাচ্ছে না, অর্থাৎ তার পাগলামির কারণ সেটা নয়, তাহলে আমায় চাকরি থেকে বরখাস্ত করে দেবেন, আমি গ্রামে গিয়ে চাষবাস করব।
ঠিক আছে ঠিক আছে, সেসব পরে দেখা যায়, আপাতত তুমি যা বললে সেটা করো দেখি।
হ্যাঁ মহারাজ।
কিছুক্ষণ বাদেই প্রিন্স হ্যামলেটকে একটা বই পড়তে পড়তে এদিকেই আসতে দেখা গেল, তার মুখে গভীর বেদনার ছায়া। দূর থেকে তা দেখে তার মা গার্ট্রুডের বড় মায়া হল, তবু পোলোনিয়াসের বুদ্ধিতে তিনি রাজাকে নিয়ে প্রস্থান করলেন। নিজের বিচার বুদ্ধির উপর পোলোনিয়াসের বরাবরই প্রবল আস্থা, তার তত্ত্বটা প্রমাণ করার জন্য তিনি বুক ফুলিয়ে যুবরাজের সঙ্গে কথা বলতে এগিয়ে গেলেন।
লর্ড হ্যামলেট কেমন আছে?
দিব্যি, থ্যাঙ্কস।
আমায় চিনতে পাচ্ছেন মাই লর্ড?
হ্যাঁ, কেন পারব না, তুমি তো মাছ বেচো।
না মাই লর্ড, আপনি বোধ হয় অন্য কারোর সঙ্গে গোলাচ্ছেন।
হ্যাঁ তা হবে, সেক্ষেত্রে আমি প্রার্থনা করি তুমি যেই হও তোমার মনটা যেন সৎ আর সরল থাকে।
সৎ?
ইয়েস স্যার, কারণ এই পৃথিবীতে প্রতি 10,000-এ মোটে 1 জন করে মানুষকে সৎ বলা যায়।
তা তো বটেই, তা তো বটেই।
কারণ এই যে ধরো একটা মরা কুকুরের গায়ে পোকামাকড় জন্মায়। আচ্ছা, তোমার কি কোনো মেয়েটে আছে?
নিশ্চয়ই আছে, আমার এক মেয়ে।
তাহলে খুব সাবধান, খুব সাবধান, একদম তাকে লোকজনের সামনে বেরোতে দেবে না। সন্তানের জন্ম দেওয়া এমনিতে ভালোই, কিন্তু তোমার মেয়ে যদি হঠাৎ করে গর্ভবতী হয়ে পড়ে, চোখ কান খোলা রেখো মাই ফ্রেন্ড।
বলাই বাহুল্য, হ্যামলেটের কোনো কথারই মাথামুন্ডু পোলোনিয়াস বুঝতে পারছিলেন না। তার মেয়ের ব্যাপারে এখনো যুবরাজ অভিযোগ করে যাচ্ছেন সেটা ঠিক, কিন্তু সে তো পোলোনিয়াসকে চিনতেই পারেনি। না, ছেলেটার মাথাটা মনে হচ্ছে একেবারেই গেছে। তবে হাল ছাড়লে চলবে না, পোলোনিয়াস মনে মনে ভাবলেন।
কাঁচা বয়সে তেমন তেমন প্রেমে পড়লে কারিবা মাথা ঠিক থাকে, আমারও কি যৌবনে এমন হয়নি? না না, আরেকবার কথাটা বলে দেখি।
ইয়োর হাইনেস, আপনার হাতে বই দেখছি, কি পড়ছেন?
শব্দ, শব্দ, শব্দ।
কি বলছে তারা?
কারা?
বলছি শব্দগুলো কি বলছে?
আরে ঝুড়ি ঝুড়ি মিথ্যে। এই শেয়ানা লেখকটা লিখেছে, বুড়োদের দাড়ি পাকা, মুখে বলি রেখা, চোখে ছানি, মাথায় বুদ্ধি নেই, পায়ে জোর নেই। আচ্ছা আপনি বলুন তো, এইভাবে কেউ লেখে? কানাকে কানা আর খোঁড়াকে খোঁড়া যে বলতে নেই, এ তো আমাদের সেই ছোটবেলাতেই শেখানো হয়, তাই না? আশেপাশে তো কত বুড়ো মানুষই আছেন, এই ধরুন আপনার মতো, তারা মনে কষ্ট পাবেন না? আমারও তো একদিন বয়স হবে। ওহ, বয়সটা যদি কাঁকড়ার মতো পেছনে হাঁটতে পারত।
আপনি কি একটু বাইরে যাবেন মাই লর্ড?
জগতের বাইরে।
ওয়েল, সে তো এখন বাইরেই যাওয়া হল।
হ্যামলেটের সঙ্গে যতই কথা বললেন পোলোনিয়াসের, ততই মনে হল এই ব্যবহার নিছক পাগলামি নয়। এই পাগলামির মধ্যে একটা ছন্দ আছে। হ্যামলেটের কথাগুলো রহস্যময় কিন্তু শুনতে ভালো লাগে। আপাত দৃষ্টিতে মাথা মুন্ডু না থাকলেও প্রতিটা কথার ভিতরেই যেন কোনো না কোনো অন্তর্নিহিত অর্থ আছে। প্রায় দেখা যায় উন্মাদরা শব্দের চাতুরিতে বেশ দড়ও হয়। সুস্থ স্বাভাবিক মানুষদের প্রতি কিন্তু বাগদেবী এত সদয় হন না সাধারণত। পোলোনিয়াস ঠিক করলেন আপাতত এখান থেকে সরে পড়াই ভালো। পরে বরং ওফেলিয়া আর হ্যামলেটের সাক্ষাতের একটা ব্যবস্থা করে দেখতে হবে যে তার সঙ্গে যুবরাজ কেমন ব্যবহার করেন।
ইওর হাইনেস, এবার আমি আপনার কাছ থেকে বিদায় নিই।
আমার কাছ থেকে আমার জীবন ছাড়া আর কিছুই নেওয়ার নেই মহাশয়, সেটাও একটু চেষ্টা করলে সহজেই নিয়ে নিতে পারবেন। সেই দেহটা ছেড়ে বেরোনোর অপেক্ষাতেই রয়েছে।
আমি এখন আসি মাই প্রিন্স, গুড বাই।
গুড বাই।
যত সব বিরক্তিকর বুড়োর দল, মাথাটা আমার সত্যি খারাপ হয়ে যায় এবার।
পোলোনিয়াস চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই হ্যামলেট নিজের স্বাভাবিক সত্তায় ফিরে এলো। অন্তত সে নিজে তেমনটাই মনে করল। সত্যিকারের স্বাভাবিক বলতে যা বোঝায়, তা যে আর কোনো দিনই সে হতে পারবে এমন সম্ভাবনা ক্ষীণ, কারণ তার জীবনটাই যে আর কোনো দিক থেকেই স্বাভাবিক নেই, হবেও না। যে দোলাচল, যে অনন্ত দ্বিধা তার মনকে নিয়ে অনবরত দড়ি টানাটানি খেলছে, তাতে তার এই মাথা খারাপ হওয়ার অভিনয়টা যদি নাটক থেকে বাস্তবে পরিণত হয়েও যায়, তাতে কি কারোর কিছু বলার থাকবে? এই সব ভাবনার মাঝেই হ্যামলেট শুনতে পেল তার বাল্য বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠী রোজেনক্রান্টস আর গিল্ডেনস্টার্ন তাকে ডাকছে।
মাই লর্ড, মাই ডিয়ার প্রিন্স।
আরে আরে আরে, কি সৌভাগ্য! তোমরা সব কেমন আছো ভাই?
এই চলে যাচ্ছে, যেমন সবার চলে, তাই তো গিল্ডেনস্টার্ন?
কতদিন পর দুজন প্রিয় বন্ধুর দেখা পেলাম, আমার প্রাণটা একটু জুড়ল।
আসলে ব্যাপারটা হলো, আমরা সুখী কারণ আমরা খুব সুখী নই, ভাগ্যবান কারণ সৌভাগ্য সারাক্ষণ আমাদের জ্বালিয়ে মারছে না, অর্থাৎ ভাগ্যদেবী আমাদের ঠিক মাথায় করে রাখেননি আর কি। সেটা একটা মস্ত স্বাধীনতা বটে।
সে কি মাথায় করে রাখেননি? তবে কি জুতোর তলায় রেখেছেন?
না 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 না, তাও ঠিক বলা যায় না, আমাদের অবস্থাটা ওই মাঝামাঝি।
মাঝামাঝি? তার মানে তোমরা বিধাতার কোমরের কাছে পড়ছো, কি বলো? হ্যাঁ
হ্যাঁ, একরকম বলা যায় যে তার আর্মিতে আমরা প্রাইভেট পদের অধিকারী।
বটে, তাহলে তো তোমরা একেবারে তার ব্যক্তিগত জায়গায় ঢুকে পড়েছো। হে, অবশ্য ভাগ্যদেবীর চরিত্র কোনোদিনই তেমন সুবিধের নয়। যাই হোক, নতুন খবর আছে কিছু রোজেনক্রান্টস?
তেমন কিছুই না, তবে পৃথিবীটা দিনে দিনে অনেক বেশি সৎ হয়ে উঠছে, সেটা একটা খবর বটে। মানে মানুষ এখন তার দাঁত নখ দেখাতে লজ্জা টজ্জাও পায় না আগের মতো।
একদম বাজে কথা, এমনটা হলে বুঝতে হবে সেই দিনই পৃথিবীর শেষ। এখন বলো তো, কি অপরাধে তোমাদের এই কয়েদে ঠাঁই হল?
কয়েদ কেন বলছেন মাই লর্ড?
কেন আবার? ডেনমার্ক এখন একটা কয়েদখানা ছাড়া আর কি।
তাহলে তো গোটা দুনিয়াটাই তাই যুবরাজ।
তা বটে, পুরো পৃথিবীটাই একটা বিশাল কারাগার রোজেনক্রান্স, তাতে অসংখ্য কুঠুরি আর পাতাল ঘর। তবে তাদের মধ্যেও ডেনমার্ক সবচেয়ে খারাপ।
তাই কি? আমাদের কিন্তু তা মনে হয় না।
তাহলে তোমাদের কাছে নয়, জগতে ভালো বা মন্দ বলে তো কিছু হয় না, কেউ সেটাকে ভালো বা মন্দ ভাবছে কি না সেটার উপরই নির্ভর করে। আমি মনে করি ডেনমার্ক একটা খাঁচা, অতএব আমার জন্য সেটাই সত্যি।
ফ্রেন্ডস, আসলে আপনি বড় মানুষ, আপনার জীবনের উদ্দেশ্যও বড়, তাই আপনার বড় মনের তুলনায় হয়তো এই দেশটা একটু ছোট।
ছোট? আমি একটা বাদামের খোলার মধ্যে বাস করেও নিজেকে পৃথিবীর অধীশ্বর মনে করতে পারি, কিন্তু সমস্যা সেটা নয়। সমস্যা হলো আমি বড় আজে বাজে স্বপ্ন দেখি।
আপনি স্বপ্ন দেখেন তার অর্থ হলো আপনি জীবনে কোনো কাজের মতো কাজ করতে চান, কারণ উচ্চাকাঙ্ক্ষা তো স্বপ্নেরই ছায়া।
কি যে বলছো গেল্ডেনস্টার্ন, স্বপ্ন তো নিজেই একটা ছায়া।
ঠিকই ঠিকই, আমি তো মনে করি আকাঙ্ক্ষা জিনিসটা এতই হালকা বায়বীয় যে তাকে ছায়ারও ছায়া বলে ভুল হবে না।
তাহলে তো বলতে হয় সত্যিকারের শরীর বা কায়া বস্তুটা কেবল ভিখারিদেরই আছে, আর বড় বড় রাজা ও নায়কেরা যারা বড় বড় স্বপ্ন দেখে, অনেক কিছু পেতে চায়, হতে চায়, তারা বুঝি তবে ভিক্ষুকদের ছায়া মাত্র। রোজেনক্রান্স, আমার মাথাটা আবার গন্ডগোল করছে। চলো আমরা একটু ভেতরে যাই নাকি? আচ্ছা, আসল কথাটাই তো জানা হলো না, তোমরা এলসিনোরে কি করতে এসেছো বলো তো? সত্যি কথা বলবে?
মাই লর্ড, আমরা তো আপনার সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ, মানে অন্য কোনো কারণ নেই, বিশ্বাস করুন।
সেক্ষেত্রে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, তবে এখন আমার এমনই ভিখারির দশা যে আমার কৃতজ্ঞতারও বোধহয় বিশেষ মূল্য নেই। আচ্ছা, তা আমার সঙ্গে দেখা করার ইচ্ছেটা কি তোমাদের নিজের থেকেই হলো রোজেনক্রান্স? একদিন সকালে হঠাৎ ঘুম থেকে উঠে মনে হলো যাই হ্যামলেটকে দেখে আসি, নাকি কেউ তোমাদের বলল আমার সঙ্গে দেখা করতে তাই এলে?
আপনি কি শুনতে চাইছেন মাই লর্ড?
যেটা সত্যি আমি সেটাই জানতে চাইছি গিল্ডেনস্টার্ন। তোমরা যখন বলতে পারছ না তখন আমি বলি, তোমাদের এখানে ডেকে পাঠানো হয়েছে। তোমাদের ওই অপরাধী মুখগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এখনো মিথ্যে কথা বলায় তোমরা তেমন দড় হয়ে উঠতে পারনি। আমি জানি রাজা রানী তোমাদের ডেকে পাঠিয়েছেন।
আশ্চর্য! আচ্ছা, তারা কেন করবেন এরকম?
সেটাই তো আমি তোমাদের কাছে জানতে চাইছি রোজেনক্রান্স। তোমরা কি ভুলে গেলে তোমরা আমার বন্ধু?
না না,
আমরা ছোটবেলায় একসঙ্গে খেলাধুলো করেছি, যৌবনে একসঙ্গে মাতলামি করে বেরিয়েছি, বিপদে আপদে একে অপরের পাশে থেকেছি, সব ভুলে গেলে আমার প্রতি কি তোমাদের কোনো কর্তব্য, একটুও ভালোবাসা কিছুই নেই?
না না মাই লর্ড,
থাকলে আমাকে ঠকিও না মাই ফ্রেন্ডস।
গিল্ডেনস্টন, কি করি বলো তো?
মাই লর্ড, আপনি ঠিকই বলেছেন, আমাদের ডেকেই পাঠানো হয়েছে।
হ্যাঁ, তার কারণটাও আমি বলে দিচ্ছি, যাতে তোমাদের রাজা রানীর সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতে হয়। আজকাল কেন জানি না আমার জীবন থেকে সমস্ত আনন্দ হারিয়ে গেছে, কিছুই ভালো লাগে না, পুরো পৃথিবীটাই যেন রাতারাতি শূন্য হয়ে গেছে, বন্ধা হয়ে গেছে।
কি
মাথার উপর যে সুন্দর চাঁদোয়া, যাকে আমরা আকাশ বলে ডাকি, সোনালি সূর্যের আলপনা আঁকায় বিশাল ছাদ, একে দেখলেই এখন আমার মনে হয় চারপাশের বাতাসটা কি বিষাক্ত, যেন শত শত রোগ আর জীবাণু বয়ে নিয়ে যাওয়াই তার একমাত্র কাজ। যেন ভাবলে মাঝে মাঝে আমার অবাক লাগে। দেখো, মানুষই তো প্রকৃতির শ্রেষ্ঠ উদ্ভাবন, তাই না?
হ্যাঁ, তা তো বটে।
কি আশ্চর্য তার যুক্তিবোধ, কি সীমাহীন তার চিন্তা শক্তি, কি নিখুঁত তার গঠন ও চলন। মানুষ পারে না এমন কি আছে বলো রোজেনক্রান্স? তার কাজকর্ম দেখলে মনে হয় যেন স্বর্গের বিদ্যা নিয়ে দেবদূতেরা এসেছে পৃথিবীটাকে আরো বাসযোগ্য করবে বলে।
ঠিক ঠিক ঠিক।
কিংবা হয়তো সে নিজেই একজন দেবতা বা তার অংশ। মানুষের চেয়ে সুন্দর আর কি আছে? আর সমস্ত জীব জন্তুর চেয়ে আমরা শত গুণে এগিয়ে, অথচ
ভেবে দেখো, এক মুঠো ধুলোর বেশি আমরা কিন্তু আর কিছুই নই। আর সবার মতো এত সুন্দর যে মানুষ, সেই মানুষের সঙ্গ আমার আর সহ্য হয় না।
কি বলছেন?
কারোর ব্যাপারেই আমার আর কোনো আগ্রহ নেই।
কি ব্যাপার রোজেনক্রান্স, তুমি হাসছ যে? আমি কি হাস্যকর কিছু বললাম?
না না যুবরাজ, ক্ষমা করবেন। দেখুন, আমি ভাবছিলাম যে আপনি যদি মানুষের প্রতি এতটাই বিতৃষ্ণ হন, তাহলে যে নাটকের দলটা এখানে আসছে তাদের অভিনয় আপনার ভালো লাগবে না। কিছুদিন আগে এই দলটার সঙ্গে দেখা হয়েছিল, তারা এদিকে আসছে আপনারই মনোরঞ্জন করতে।
এই তাই নাকি? কোন দল বলতো?
ওই যে আমাদের শহরের সেই দলটা, আপনি তাদের নাটক দেখতে খুব পছন্দ করতেন। আরে, ওরা বিশ্বের বিখ্যাত ট্র্যাজেডি কাহিনীগুলো নিয়ে অভিনয় করে।
ও আচ্ছা।
এই উপলক্ষে হ্যামলেট ইদানিংকালের নাট্যজগৎ সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারল বন্ধুদের কাছে। তার তো বহুদিন এসবের সঙ্গে কোনো সম্পর্কই নেই। জানা গেল হঠাৎ করে নাকি এক শিশু শিল্পীদের দলের উদয় হয়েছে। তারা মঞ্চে এসে চেঁচিয়ে দুলাইন সংলাপ বললেই লোকে হাততালিতে ঘর ভরিয়ে দিচ্ছে। প্রাপ্তবয়স্ক অভিনেতাদের দল যে থিয়েটারেই নিজেদের নাটক নিয়ে যায়, সেইখানেই এই কচি কাঁচাদের দলের সঙ্গে প্রেক্ষাগৃহের দখল নিয়ে ঝামেলা বাঁধে। এতেই উত্তক্ত হয়ে শহরের দলটি বাইরে বাইরে গ্রামে গঞ্জে অভিনয় করে বেড়াচ্ছিল এতদিন। আজ তারা হ্যামলেটের জন্যই এলসিনোরে এসেছে। এই সব আলোচনার মধ্যেই দুর্গ তরুণের কাছে শিঙা বেজে উঠল। গিল্ডেনস্টার্ন বলল,
ওই বোধহয় অভিনেতারা এসে পড়ল, এক্ষুনি আপনার কাছে এলো বলে। দেখুন দেখুন, ওদের পালা দেখলে হয়তো আপনার মনটা একটু ভালো লাগবে।
হ্যাঁ, তা যাচ্ছি, তবে তোমাদের প্রশ্ন করতে গিয়ে আসল কথাটাই বলা হলো না।
কি মাই লর্ড?
ওয়েলকাম টু এলসিনোর জেন্টলম্যান।
যে কারণেই তোমরা এসে থাকো, তোমাদের দেখে কিন্তু আমি খুশি হয়েছি।
থ্যাংক ইউ।
তবে একটা কথা জানবে, আমার কাকা, মানে যিনি নাকি এখন আমার বাবাও বটে, আর মা, যিনি ভাগ্যের ফেরে এখন আমার কাকিমা হয়েছেন, তারা কিন্তু একটা ব্যাপারে খুব ভুল ধারণা পোষণ করছেন।
কি ব্যাপারে মাই লর্ড?
এই যে তারা আমাকে পাগল ভাবছেন। পাগল আমি ঠিকই, তবে সব সময় নই। আর যখন আমি পাগল নই, তখন কিন্তু আমি সবই দেখি, বুঝি, লক্ষ্য করি। কি বুঝলে?
নাটকের দলটিকে যুবরাজের কাছে নিয়ে এলেন স্বয়ং পোলোনিয়াস। হ্যামলেট অভিনেতাদের প্রত্যেককেই চিনতে পারল এবং আন্তরিকভাবে প্রাসাদে আমন্ত্রণ জানাল। একটুও সময় নষ্ট না করে সে তাদের দলপতিকে বলল তক্ষুনি কোনো একটি ট্র্যাজেডির আখ্যান শোনাতে। সে সময় কবি ভার্জিলের লেখা বহু প্রাচীন একটি ল্যাটিন মহাকাব্য ইনিডের নাট্যরূপ ইউরোপের বিভিন্ন দেশের থিয়েটারে বেশ বিখ্যাত ছিল। তার একটি দৃশ্যে ট্রয়ের যুদ্ধ থেকে ফেরা নায়ক ইনিস ট্রয়ের শেষ রাজা প্রিয়ামের মৃত্যুর করুণ কাহিনী বর্ণনা করে রানী ডিডোর কাছে। এই দৃশ্যটাই হ্যামলেট দলের প্রধান অভিনেতা তথা গায়ককে গেয়ে শোনাতে বলল। সে এক দীর্ঘ ভাষণ, কিন্তু হ্যামলেট এসব কাহিনীর মধ্যে নিজের ও তার বাবার দুর্ভাগ্যের বিভিন্ন খণ্ড খুঁজে পায়, তাই তাকে এগুলো গভীরভাবে আলোড়িত করে। সে নিজেও একজন ভালো অভিনেতা, শিল্পীকে পালা গানটির ধরতাইও সেই দিল। অভিনেতার সংলাপ যখন বেশ কিছুক্ষণ ধরে চলছে, হঠাৎই মন্ত্রী পোলোনিয়াস বলে উঠলেন,
এই কবিতাটা বড্ড বড়, তাই না? বাবা, শেষই হচ্ছে না।
আপনি কোনো চিন্তা করবেন না, কালকেই নাপিত দিয়ে একটু ছাঁটিয়ে নেব, এই আপনার এই দাড়ির সঙ্গে। আর তোমরা চালিয়ে যাও হে,
থেমো না। এই বুড়োটার খালি নাচন কোঁদন আর রগরগে যৌনতার দৃশ্য দেখতেই ভালো লাগে, বাকি সময়টাই নি ঘুমিয়েই কাটান। বলো বলো আরো বলো, ওই হ্যাকিউবার অংশটা এসো দেখি।
হ্যাকিউবা ছিলেন ট্রয়ের রানী এবং প্রিয়ামের স্ত্রী। প্রিয়ামের দেহ যখন কেটে টুকরো টুকরো করা হচ্ছিল, তখন হ্যাকিউবার হৃদয় বিদারক কান্না ও বিলাপের বর্ণনার অংশটি শুনে পোলোনিয়াস বললেন,
দেখছেন দেখছেন যুবরাজ, শিল্পীর মুখ কেমন লাল হয়ে উঠেছে, চোখ থেকে নামছে জলের ধারা, সত্যি বড় সুন্দর অভিনয়। আচ্ছা ভাই সব, এবার এবার তোমরা থামতে পারো, তোমাদের তো বিশ্রাম নিতে হবে নাকি?
বেশ তাই হোক, তবে বাকি পালাটাও আমি তোমাদের খুব শিগগিরই শোনাতে বলবো, তোমরা তৈরি থেকো। পোলোনিয়াস, আমাদের অতিথি আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে সেটা দেখুন। মনে রাখবেন, শিল্পীদের মুখেই কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কথা জানতে পারবে, কাজেই তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করাটাই হলো বুদ্ধিমানের কাজ।
চিন্তা করবেন না ইউহাইনেস, আমি ওদের উপযুক্ত ব্যবস্থাই করব।
উপযুক্ত ব্যবস্থা? উপযুক্ত ব্যবস্থা আবার কি কথা? কোনো ব্যক্তির যদি শুধু প্রাপ্যটুকুই তাকে দেওয়া হয়, তাহলে কারোর কপালেই তো শাস্তি আর মারের বেশি কিছু জোটারই কথা নয়। আমরা সকলেই যা পাপি, কাজেই কে কেমন ব্যবহারের উপযুক্ত সেটার বিচার না করে আমাদের উচিত নিজেদের মূল্যবোধ ও মর্যাদার উপযুক্ত আচরণ করা। আমি তো বলি, যে ভালো ব্যবহারের যত অযোগ্য তার সঙ্গে তত বেশি ভদ্রতা করা উচিত, তাতে ভদ্রলোকের পুণ্য বাড়ে। যান, এবার এদের ভেতরে নিয়ে যান।
আসুন জেন্টলম্যান।
আচ্ছা আর একটা কথা, বন্ধুগণ, তোমরা কি দ্য মার্ডার অফ গঞ্জাগো নাটকটা জানো? করতে পারবে?
ইয়েস মাই লর্ড, জানি বই কি।
বেশ, তাহলে কাল রাতে আমরা ওই নাটকটাই দেখব। আচ্ছা তুমি একটু শোনো।
হ্যাঁ বলুন।
দেখো, আমি যদি একটা 12-16 লাইনের বাড়তি স্পিচ লিখে ওই নাটকে ঢুকিয়ে দিই, তোমরা কি কালকের মধ্যে সেটা মুখস্থ করতে পারবে?
কেন পারবো না, খুব পারবো।
চমৎকার, যাও এখন এই বয়স্ক ভদ্রলোকটির সঙ্গে যাও, আর দেখো ওকে নিয়ে আবার হাসি ঠাট্টা করো না যেন।
না না ইওর হাইনেস।
একে একে সকলেই চলে গেল, রয়ে গেল হ্যামলেট একা। আবারও শূন্য ঘরে পায়চারি করতে করতে সে ভাবতে লাগল, একজন অভিনেতার আত্মা একটা কাল্পনিক ঘটনার কথা মনে করে যতখানি আবেগমথিত হয়ে ওঠে, হ্যামলেট নিজের জীবনের অতি বাস্তব এক বিভীষিকায় তার শিকি ভাগও বিচলিত হচ্ছে না কেন? অবশ্য একেবারে বিচলিত হচ্ছে না সে কথাও ঠিক নয়, কিন্তু এমন পরিস্থিতিতে যেভাবে সমস্ত অস্তিত্বে আগুন ধরে যাওয়ার কথা, যে উন্মাদনা নিয়ে ন্যায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কথা, ঠিক তেমনটি কি হ্যামলেট অনুভব করতে পারছে? নাকি উচিত অনুচিতের দোলায় দুলতে দুলতেই তার বেলা বয়ে যাবে?
ওই অভিনেতার ছেলেটি রীতিমতো সাদা হয়ে গিয়েছিল, আবেগে ওর গলা বুজে এসেছিল, চোখ থেকে ঝরছিল সত্যিকারের জল, সবটাই একটা মিথ্যে পালার জন্য। রানী হ্যাকিউবা তার কে হয়? সেই বা রানী হ্যাকিউবার কে হয় যে তার জন্য এমন কান্নায় ফেটে পড়তে পারল? কল্পনাতেই যদি এই হয়, তাহলে আমার ঘটনাগুলো অভিনেতার জীবনে সত্যি সত্যি ঘটে থাকলে ওই মঞ্চটা নিশ্চয়ই তার চোখের জলে ভেসে যেত। যাদের মনে পাপ আছে তারা অপরাধ বোধে পাগল হয়ে যেত, যারা নিষ্পাপ তাদের হাত পা ঠান্ডা হয়ে যেত ভয়ে, নির্বোধেরা হতভম্ব হয়ে বসে থাকত। সকলেরই মনে কানে চোখের সামনে সারা জীবন মনে রাখার মতো একটা ঝড় উঠত। আর আমি আমি কি করছি? ভাবের ঘরে বসে বসে আকাশ পাতাল ভেবে শুধু সময় নষ্ট করছি, নিজেকে বোঝাচ্ছি যে আমি এখনো সত্যিটা সম্বন্ধে নিশ্চিত নই, একবার নিশ্চিত হয়ে গেলেই আমি কাজে নামব। কিন্তু সেই দিনটা কি আদৌ কখনো আসবে? আচ্ছা আমি কি কাপুরুষ? কেউ কি অলক্ষে বসে বসে আমার এই বিরক্তিকর স্বগতোক্তি শুনছে?
এক্ষুনি বেরিয়ে এসে একটা থাপ্পড় মেরে বলবে আমি একজন প্রতারক, আমি একজন মিথ্যেবাদী, বা পৃথিবীর সবচেয়ে হতবুদ্ধি খলনায়ক। অবশ্য বললে ঠিকই তো বলবে, যদি কাপুরুষ না হতাম, নিজের সঙ্গে আমি প্রতারণা না করতাম, তাহলে এতদিনে ওই শয়তান ক্লডিয়াসের নাড়িভুঁড়ি বের করে আমি শকুনদের খাইয়ে দিতাম না? আমার দেবতুল্য বাবা খুন হয়ে গেলেন, স্বর্গ মর্ত পাতাল থেকে আমার ডাক এলো প্রতিশোধ নেওয়ার জন্য, আর আমি শুধু রাস্তায় দাঁড়িয়ে গালিগালাজ করে যাচ্ছি ছোট লোকের মতো। না না না, আমাকে মাথা ঠিক রাখতে হবে। হ্যামলেট, হ্যামলেট, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, হ্যামলেট, মাথা ঠান্ডা করো।
এইভাবে অনেকক্ষণ হ্যামলেট নিজের সঙ্গে কথা বলে গেল। অনেক কাটা ছেড়া আলোচনা পর্যালোচনার পর সে স্থির করল আগামীকাল রাতে যে নাটকটি রাজার সামনে অনুষ্ঠিত হওয়ার কথা আছে সেটাকে সে ব্যবহার করবে। নাটকে এক রাজার হত্যার দৃশ্য আছে, সেটাকে একটু নিজের মতো করে সাজিয়ে চরিত্রদের মুখে নিজের লেখা কিছু সংলাপ বসিয়ে দিয়ে তার পিতা মহারাজ হ্যামলেটের মৃত্যুর ঘটনাটা সে পুনর্নির্মাণ করবে। ক্লডিয়াস যদি চোখের সামনে নিজের গোপন কীর্তিকলাপ অভিনীত হতে দেখে নিশ্চয়ই নিরুত্তাপ হয়ে বসে থাকতে পারবে না। তার অভিব্যক্তিতে, শরীরী ভাষায় নিশ্চয়ই ফুটে উঠবে অপরাধ বোধ আর ভয়ের স্পষ্ট চিহ্ন। আর তখন একেবারে পাকা পোক্তভাবে নিশ্চিত হওয়া যাবে যে হ্যামলেট যা সন্দেহ করে এসেছে এবং সেই অশরীরী তাকে যা যা বলেছে তার সবই সত্যি। তখন আর যা অবশ্যম্ভাবী তা সংশয়ের জালে আটকে রাখা চলবে না। হ্যামলেটকে বিচারক, জল্লাদ, রাজপুত্র ও ভাবী রাজার ভূমিকা পালন করে অপরাধীকে চরম শাস্তি দিতে হবে। এক রাশ উৎকণ্ঠা নিয়ে যুবরাজ নাটকের রাতের জন্য অপেক্ষা করতে শুরু করল, আর শুরু হল এক আশ্চর্য অভিনয়ের প্রস্তুতি। এদিকে আসন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে সব পক্ষই নিজের নিজের মতো পরিকল্পনা করছে। মহারাজ ক্লডিয়াস ও মহারানী গার্ট্রুড ইতিমধ্যেই রোজেনক্রান্টজ ও গিল্ডেনস্টার্নের কাছ থেকে জেনেছে হ্যামলেটের খাপছাড়া ব্যবহারের কারণ এখনও নাকি কিছুই জানা যায়নি। সে নিজেও স্বীকার করেছে যে ইদানিং তার ভাবনা চিন্তা একটু বিক্ষিপ্ত রয়েছে, কিন্তু কেন সেটা কিছুতেই বলতে চাইছে না। এই সময় কোনো একটা বিনোদনে তাকে ভোলাতে পারলে কথাটা বার করা সহজ হবে, তাই সে যে নাটকের দল নিয়ে মেতে উঠেছে এটা একদিকে ভালো লক্ষণ। ক্লডিয়াস খুশি হলেন, হ্যামলেট তাকে ও গার্ট্রুডকে আন্তরিকভাবে নিমন্ত্রণ করেছেন শুনে তারা উপস্থিত থাকবেন সে কথাও জানালেন। অন্যদিকে পোলোনিয়াসের তত্ত্ব ঠিক কিনা সেটা প্রমাণ করারও ব্যবস্থা হয়েছে। ওফেলিয়াকে তার বাবা বললেন যুবরাজের চলাচলের পথে কোথাও বসে বাইবেল নিয়ে প্রার্থনা করতে, আর গার্ট্রুডকে নিজের ঘরে পাঠিয়ে দিয়ে ক্লডিয়াস আর পোলোনিয়াস লুকিয়ে অপেক্ষা করতে লাগলেন ওফেলিয়ার সঙ্গে হ্যামলেট কেমন ব্যবহার করে তা দেখার জন্য। কিছুক্ষণ বাদেই তাকে আপন মনে কথা বলতে বলতে এগিয়ে আসতে দেখা গেল।
টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। মুখ বুঝে দুর্ভাগ্যের মার খেতে খেতে জীবনে পড়ে থাকা, নাকি সব মারের বিরুদ্ধে একটা শেষ যুদ্ধ? একটা মুখ্যম উত্তর হিসেবে বিধাতাকে অস্বীকার করে মৃত্যুর আলিঙ্গনে ধরা দেওয়া, কোনটা বেশি সম্মানের? মৃত্যু, মৃত্যু কি? এক দীর্ঘ অনন্ত ঘুমের বেশি তো আর কিছু নয়, এমন ঘুম যা জীবনের যাবতীয় শোক তাপে শৃঙ্খল থেকে মানুষকে মুক্ত করে। এই শান্তির চিরনিদ্রা কি সকলেরই কাম্য নয়? মৃত্যু মানে ঘুম,
ঘুম মানে স্বপ্নের দেশ, কিন্তু তাতেও তো একটা সমস্যা আছে। এত কোলাহল আর অশান্তির মধ্যে জীবন কাটানোর পর চিরনিদ্রায় শুয়েই বার কত ভালো স্বপ্ন আসবে, আর সেসব স্বপ্ন যদি বাস্তবের বিভীষিকার মতোই কদর্য হয়, চিন্তার ব্যাপার বটে। আমার মনে হয় এই ভয়ে কেউ সজ্ঞানে মৃত্যুর দরজায় কড়া নাড়ে না, যেন তেন প্রকারে ওই নিষ্ফলা যন্ত্রণাময় জীবনটাকেই টেনে হিঁচড়ে লম্বা করতে চায়। হ্যাঁ, তাই হবে, না হলে কে আর স্বেচ্ছায় ঊর্ধ্বতনের অত্যাচার আর উদ্ধত লোকজনের অপমান সহ্য করে? ব্যর্থ প্রেমের তীব্র যন্ত্রণা, অকেজো বিচার ব্যবস্থার হতাশা, কর্মক্ষেত্রে সহকর্মী ও কর্তৃপক্ষের দুর্ব্যবহার, কেউ কি আর ইচ্ছে করে সব সহ্য করে? একটা ছুরি নিয়ে খেল খতম করে দিলেই তো সব ল্যাঠা চুকে যায়। কিন্তু ওই ওপারে যে কি আছে সেটা তো আর কেউ জানে না। সেই অজানা দেশ থেকে তো আর কেউ ফিরেও আসতে পারে না যে তার অভিজ্ঞতা এপারের অপেক্ষারত অভিযাত্রীদের জানিয়ে যাবে। আর কে না জানে, অজানা অনিশ্চয়তার অন্ধকারে ঝাঁপ দেওয়ার চেয়ে জানা যন্ত্রণাগুলোতেই বারবার ক্ষতবিক্ষত হওয়া বেশি নিরাপদ। অন্তত সাধারণভাবে মানুষের তাই মত। ভয়, মৃত্যুর ভয়, বিলুপ্তির এই ভয়ই আমাদের প্রত্যেকটি সজ্ঞান মুহূর্তকে চালনা করে, আর আমরা বুঝতেও পারি না। আমরা সকলে স্বচ্ছন্দে পরিণত হই এক একজন কাপুরুষে। যুক্তির জালে আটকা পড়ে আমাদের প্রাকৃতিক শৌর্য। যে কাজ করার কথা সেটা আর করে ওঠা হয় না। ওকি ওফিলিয়া বসে আছে না, কি করছে ও? প্রার্থনা? সুন্দরী, এই হতভাগ্যের জন্যও কি একটু প্রার্থনা করবে তুমি?
এই দীর্ঘশ্বাসের মতো অনুরোধ ওফেলিয়ার কানে পৌঁছল না, সেটা হ্যামলেট চায়ওনি। সরল মেয়েটা তার ভাষা ভাষা দুই চোখ তুলে যুবরাজকে দেখতে পেয়ে সহজভাবেই এগিয়ে এল।
মাই লর্ড, কেমন আছেন?
ভালো, খুব ভালো, ভীষণ ভালো।
যুবরাজ, আমার কাছে আপনার দেওয়া কিছু জিনিসপত্র রয়েছে। অনেকদিন ধরেই ভাবছি সেগুলো আপনাকে ফিরিয়ে দেব। এই নিন।
কে কি দিয়েছে? আমি তো কাউকে কিছু দিইনি।
দিয়েছেন, সেটা আপনিও ভালোই জানেন মাই লর্ড। উপহারের সঙ্গে আপনি চিঠিও দিতেন, সেসব চিঠির মাধুর্য উপহারগুলোর মূল্য আরও বাড়িয়েছে, কিন্তু তাদের সুগন্ধ এখন আর নেই, উবে গেছে। অতএব দয়া করে এগুলো ফেরত নিয়ে নিন। উপহারদাতা নিজে যদি হৃদয়বান না হন, তবে সেই উপহারেরও কোনো অর্থ থাকে না, তা সে যতই সুন্দর হোক। নিন মাই লর্ড।
ডিয়ার ওফিলিয়া, একটা কথা বলো তো, তুমি কি পবিত্র?
কি?
তুমি কি সুন্দর?
মাই লর্ড, এসব আপনি কি বলছেন?
বলছি তুমি একই সঙ্গে পবিত্র এবং সুন্দর হতেই পারো, তবে কেউ সুন্দর মানেই যে সে পবিত্র এমনটা নয়।
কিন্তু সত্যের চেয়ে বেশি সুন্দর আর কি আছে? শুদ্ধতার সঙ্গে যদি সৌন্দর্যের সম্পর্ক না থাকে, তবে আর কিসের সঙ্গে আছে?
সম্পর্ক নেই তা তো বলছি না, সে তো আছেই, তবে সাধারণত সে সম্পর্ক বৈরিতার। কারণ একজন পবিত্র পুণ্যবতীকে রাতারাতি একটা বাজারের মেয়েতে পরিণত করার ক্ষমতা সৌন্দর্যের আছে, অথচ পবিত্রতার কিন্তু ক্ষমতা নেই একজন ভ্রষ্ট সুন্দরীর সতীত্ব ফিরিয়ে দেয়ার। কি অদ্ভুত না, ধাঁধার থেকেও জটিল। কিন্তু এখন আমি ব্যাপারটা ধরে ফেলেছি। তোমায় আমি ভালোবেসেছিলাম ওফিলিয়া।
ভালোবেসেছিলেন কিনা জানি না, তবে আমাকে বিশ্বাস করিয়েছিলেন ঠিকই যে আপনি ভালোবাসেন।
তা তুমি বা বোকার মতো আমাকে বিশ্বাস করলে কেন? জানো না, সামনে যতই আদর্শের বড়াই করি না কেন, ভেতরে ভেতরে আমরা সবাই দূষিত, বিকৃত। আমার বিশ্বাস করা তোমার উচিত হয়নি। আমি তোমাকে ভালোবাসিনি কোনোদিনও না।
সে তো এখন বুঝতেই পারছি, ঠিক আমারই ভুল হয়েছে, আমি বোকা, বোকার হত্য।
এই শোনো, তুমি বরং কোনো কনভেন্টের নান হয়ে যাও। গেট ডি টু আর নানারি। কি হবে ঘর সংসার করে? মানুষের চেহারা দেখেছো তুমি? প্রত্যেকে গলা পর্যন্ত পাপে ডুবে রয়েছে। আরো কয়েকজন পাপীর জন্ম দিয়ে তুমি পৃথিবীর কোন উপকারটা করবে? এই আমাকে দেখো, দেখো দেখো আমাকে দেখো। আমি তো মোটের উপর মন্দ লোক নই। সেই আমি নিজেকে এমন সব অপরাধের জন্য দোষ দিতে পারি যাতে স্পষ্টই মনে হয় আমার মা আমাকে পৃথিবীতে না আনলেই ভালো করতেন। উদ্ধত্ত, প্রতিশোধ স্পৃহা, উচ্চাকাঙ্ক্ষা কি নেই আমার? এত রিপু আমার রয়েছে যে গুণে শেষই করতে পারি না। আমার মতো মানুষের কি স্বর্গে মর্তে হেঁটে চলে বেড়ানো উচিত? আমরা প্রত্যেকে এক একজন দুষ্কৃতি, নরকের কীট। আমাদের কাউকে কখনো বিশ্বাস করো না। তাতে যাও, সাধিকা হয়ে ধর্মকর্ম নিয়ে থাকুগে। হে, ভালো কথা। তোমার বাবা কোথায়?
বাড়িতে।
হ্যাঁ, তাকে ওই বাড়িতেই বন্ধ করে রাখো, যাতে লোক না হাসিয়ে ঘরের দরজা জানলার সামনে ভাঁড়ামো করে তিনি ক্ষান্ত দেন। গুড বাই।
ওহ ডিয়ার, কি হয়েছে হ্যামলেট? ঈশ্বর, তুমি রক্ষা করো।
ওসব রক্ষা টক্ষা কেউ কাউকে করে না। শোনো, এর পরেও যদি তোমার বিয়ে করার দুর্মতি হয় তাহলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যদি বরফের মতো স্বচ্ছ, দুধের মতো শুভ্র, পবিত্র হও তাহলেও তোমার গায়ে পাপের কলঙ্ক লাগবে, লাগবেই। তাই ভালো কথা বলছি, তুমি সন্ন্যাস নাও, বিদায়। ও, আর যদি নেহাত বিয়ে করতেই হয় তাহলে দেখে শুনে এমন কাউকেই বিয়ে করো যার ঘটে কিচ্ছু নেই, কারণ বুদ্ধিমান মানুষের প্রথম থেকেই এটা জানা থাকবে যে তুমি তাদের ঠকাবে। তোমাদের জাতটাই এমন। বিদায়।
ঈশ্বর, ছেলেটা উন্মাদ হয়ে গেছে, তুমি ওকে সুস্থ করে দাও।
আবার 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 নাটক করছো। নারী চরিত্র আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। অভিনয়টাই তোমাদের সত্য, আর সত্য গোপন করাই তোমাদের ধর্ম। ঈশ্বর তোমাদের একটা মুখ দেন, তার উপর রং চং মেখে একটা মুখোশ বানিয়ে রাখো। নিচে কুঁদে ঠোঁট ফুলিয়ে কত রঙই যে তোমরা করতে পারো তার ইয়ত্তা নেই। নিজেদের শরীরই আবেদন দিয়ে পুরুষ মানুষকে ধ্বংস করে এমন ভান করো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না। মেঘ দেখেছি আর নয়, আর এক দণ্ড আমি সব সহ্য করব না। আমি আদেশ দিচ্ছি, আজ থেকে এদেশে কেউ বিয়ে করবে না। যারা ইতিমধ্যে বিবাহিত তারা তাই থাকুক, কেবল একজন বাদে। তারা ছাড়া আর বাকি সবাইকে অবিবাহিত থাকতে হবে। যাও ফিলিয়া, কোনো আশ্রমে চলে যাও এক্ষুনি।
এক নিঃশ্বাসে কথাগুলো বলে অবশেষে হ্যামলেট বিদায় নিল। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে বসে থাকার পর ওফেলিয়া কান্নায় ভেঙে পড়ল।
কি হলো যুবরাজের? এতকাল যে মহত্বের সিংহাসনে বিরাজ করত, সে আজ পথভ্রষ্ট পথিকের মতো এ কোন সর্বনাশের দিকে চলেছে? সজ্জনের ব্যক্তিত্ব, পণ্ডিতের মেধা, যোদ্ধা শক্তি সবই তো ছিল তার। সে ডেনমার্কের সবচেয়ে মূল্যবান রত্ন, রাজসিংহাসনের উত্তরাধিকারী, সকল প্রজার আদর্শ, নয়নের মণি। সেই যুবরাজ হ্যামলেট এত নিচে নেমে গেছে। সেই সমস্ত হতভাগিনী মেয়ের দল যারা তার মধুর প্রেমের বাক্যে সম্মোহিত হত, তাদের সকলের মধ্যে সবচেয়ে বড় মূর্খ হলাম আমি। যে মনে একসময় বাঁশির সুর বাজত তা যত কর্কশ যে কান ফেটে যাচ্ছে, তার যৌবনের দীপ্ত সূর্য মধ্য গগনে থাকতে থাকতে এভাবে চন্দ্রহত হল। হ্যামলেট, হ্যামলেট, হ্যামলেট উন্মাদ হয়ে গেল, হ্যামলেট উন্মাদ হয়ে গেল।
ক্লডিয়াস ও পোলোনিয়াস এতক্ষণে আড়াল থেকে বেরিয়ে এলেন, তারা সবই শুনেছেন। মহারাজ ক্লডিয়াস এবার একেবারে নিশ্চিত হ্যামলেটের পাগলামি মোটেই নিছক প্রেম ঘটিত নয়। তাছাড়া একে কি আদৌ পাগলামি বলা যায়? কথাবার্তা একটু অসংলগ্নতা ঠিক, কিন্তু মন দিয়ে শুনলে বোঝা যায় এ ঠিক উন্মাদের অর্থহীন প্রলাপ নয়। ক্লডিয়াস যেন আপন মনেই বললেন,
পাখি যেভাবে ডিমে তা দেয়, হ্যামলেটের বিষণ্ণতা যেন সেইভাবে কিছুতে তা দিচ্ছে। সেই সম্ভাবনার ডিম ফুটে যে কি সর্বনাশ বেরোবে তা কি জানে। না না, ওকে কিছুদিনের জন্য এখান থেকে দূরে সরিয়ে দিতে হবে। ইংল্যান্ডের সরকারের কাছে আমরা বেশ কিছু টাকা পাই, আমি ওকে সেই পাওনা উদ্ধার করতে সেখানে পাঠাব যত তাড়াতাড়ি সম্ভব। ভাগ্য ভালো হলে সমুদ্রের হাওয়া আর নতুন দেশের পরিবেশ ওর মাথা থেকে এই কুচিন্তাগুলো বার করে দেবে। কি বলো পোলোনিয়াস, এই বুদ্ধিটা কেমন?
ভালোই তো, তবে আমি কিন্তু এখনো বলছি এ কিন্তু ব্যর্থ প্রেমের হতাশারই লক্ষণ। যাই হোক, আপনি যা ভালো বোঝেন করুন, তবে আমার মনে হয় একবার যুবরাজকে মহারানীর সঙ্গে একান্তে কথা বলতে দেওয়ার দরকার। যে কথা সবার থেকে গোপন করেছেন সে কথা হয়তো মাকে না বলে পারবেন না। মাই লর্ড, আপনি মহারানী গার্ট্রুডকে বলুন একবার ছেলেকে নিজের ঘরে ডেকে কথা বলতে, একা। আমি অবশ্য সেই ঘরেই পর্দার আড়ালে লুকিয়ে থাকব। রানীও যদি আসল কথাটা বের করতে না পারেন তখন না হয় যুবরাজকে ইংল্যান্ডে পাঠিয়ে দেবে।
বেশ, তাই করব, কিন্তু এই ব্যাপারটার শীঘ্রই নিষ্পত্তি হওয়া দরকার। বুদ্ধিমান লোকেরা যখন উন্মাদ হয় তাদের চোখে চোখে রাখাটাই বুদ্ধিমানের কাজ।
অনুষ্ঠানের রাতে এলসিনোরের রাজসভা সেজে উঠল একটি ছোটখাটো নাট্যমঞ্চের রূপে। হ্যামলেট এই নাটকের পেছনে প্রচুর পরিশ্রম করেছে, অন্তত তার ব্যস্ততা আর হাঁক ডাক দেখে তাই মনে হচ্ছে। নাটকের কিছু কিছু দৃশ্য নিজের মতো লিখেই সে ক্ষান্ত হয়নি। অভিনেতাদের সামনে তার অভিনয় সংক্রান্ত নানাবিধ উত্তেজিত নির্দেশ ও ফরমায়েশ দেখলে মনে হয় সেই বুঝি পরিচালক। নাট্যদলটির দিক থেকে দেখলে এক অর্থে অবশ্য তাই, অন্তত এই রাতের জন্য। একটা গোটা দেশের যুবরাজ বলে কথা, তার নির্দেশ তো মানতেই হবে। এই সব প্রস্তুতির মাঝেই হরেশিও হ্যামলেটকে দেখতে পেয়ে এগিয়ে গেল।
মাই ডিয়ার লর্ড, আই এম অ্যাট ইওর সার্ভিস, আমার জন্য কোনো কাজ থাকলে বলুন।
হরেশিও মাই ফ্রেন্ড, তুমি আমার দেখা শ্রেষ্ঠ মানুষ।
মাই লর্ড, আপনি বোধহয়।
না না, বিনয় করো না হরেশিও, কারণ আমি তোমার প্রশংসা করার জন্য কথাটা বলিনি। তোমার প্রশংসা করে কি হবে? তোমার কাছে আমার কি পাওয়ার আছে? চাটুকারিতা তার কাছেই করা ভালো যে ভালো মূল্য দিতে পারে, বুঝলে? যবে থেকে নিজের বন্ধু আমি নিজেই নির্বাচন করতে শিখেছি তবে থেকেই তোমায় আমি সবচেয়ে কাছের লোক মনে করি। কেন জানো?
কেন?
তোমায় জীবন যাই দিক তুমি শান্তভাবে তা গ্রহণ করতে পারো। ভালো মন্দ যাই আসুক সত্যকে তুমি সহজে নিতে পারো। আসলে কি জানো তো, যারা আবেগ আর যুক্তিকে একেবারে সঠিক অনুপাতে মেলাতে পারে ভাগ্যদেবীর খামখেয়ালিপনার সামনে তারাই টিকে থাকতে পারে।
ঠিক,
আর তুমি তাদের মধ্যে একজন।
থ্যাংক ইউ মাই লর্ড।
এজন্য আমি তোমাকে ঈর্ষাও করি আবার শ্রদ্ধাও করি। যাকগে, আবার বাজে বকছি। শোনো, তুমি কাজ চাইছিলে তাই না? একটা কাজ দিচ্ছি, আজ রাতে এখানে একটা নাটক মঞ্চস্থ হবে, তুমি জানো তো?
হ্যাঁ,
আমি রাজার রানীকে আমন্ত্রণ জানিয়েছি। তোমায় তো আমি ইতিমধ্যেই জানিয়েছি সেদিন রাতে আমার বাবার প্রেত আমাকে কি কি বলেছিল, তোমার মনে আছে নিশ্চয়ই?
মনে আছে মাই লর্ড।
হ্যাঁ, এবার এই নাটকে এমন একটা দৃশ্য আছে যা অবিকল আমার বাবার মৃত্যুর ঘটনার অনুকরণে তৈরি। তোমার কাজ হল ওই দৃশ্যটা যখন শুরু হবে তখন আমার কাকা মানে মহারাজ ক্লডিয়াসের প্রতিক্রিয়া লক্ষ্য করা। আমিও করব, কিন্তু আমার একার বিচার বুদ্ধিতে ঠিক ভরসা নেই, তাই তোমাকেও দেখতে বলছি। তার আচরণে যদি কোনো অপরাধ বোধের চিহ্ন ফুটে না ওঠে তাহলে বুঝতে হবে ওই ভূত বা আমি দুজনেই ভুল, আর যদি তা না হয় তাহলে আমি আমার কর্তব্য সম্পর্কে নিশ্চিত হতে পারব। বুঝলে?
বুঝলাম মাই লর্ড। আমি খুব ভালো করে মহারাজকে লক্ষ্য করব, আপনি চিন্তা করবেন না।
বেশ,
আমার চোখকে উনি ফাঁকি দিতে পারবেন না।
চমৎকার, তাহলে ওই কথাই রইল, নাটকের পরে আমরা ব্যাপারটা নিয়ে বসবো, কেমন?
এমন সময় প্রহরীরা সিঙ্গা বাজিয়ে মহারাজ ক্লডিয়াস ও মহারানী গার্ট্রুডের আগমন ঘোষণা করল। এক পাল দেহরক্ষক এবং অন্যান্য সভাসদদের সঙ্গে তারা সভাগৃহে তথা প্রেক্ষাগৃহে প্রবেশ করলেন। রোজেনক্রান্স আর গিল্ডেনস্টার্নও অভিনেতাদের সাজসজ্জা তদারক করে এসে পড়েছে। এসেছেন পোলোনিয়াস আর তার সঙ্গে ওফেলিয়াও।
হরেশিও, এবার আমি যাই, ওরা সবাই এসে গেছেন।
হ্যাঁ,
তুমিও একটা সুবিধে মতো জায়গা দেখে বসে পড়ো।
মাই লর্ড।
ডিয়ার নেফিউ, কেমন আছো?
অসাধারণ। আমি এখন হাওয়া খাই গিরগিটির মতো, এত খেয়েছি যে আমার গোটা শরীরে হাওয়া ভরে গেছে।
হ্যামলেট, তুমি যে কি বলো আমি কিছুই বুঝতে পারি না। এটা কি আমার প্রশ্নের উত্তর হলো?
ও আচ্ছা, তাহলে হলো না। লর্ড পোলোনিয়াস, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নাটক করতেন না?
করতাম তো। আরে, আমার তো অভিনেতা হিসেবে বেশ ভালোই নাম ডাক ছিল সেখানে।
বটে, তা কোন চরিত্রটা করে সবচেয়ে বেশি নাম ডাক হয়েছিল?
জুলিয়াস সিজার।
হাউ ব্রুটাল।
ডিয়ার হ্যামলেট, এদিকে এসো, আমার পাশে বসো।
না মা, থাক, এই দিকের আকর্ষণ আমার অনেক বেশি।
বলেই সে ওফেলিয়ার পাশে বসে পড়ল। পোলোনিয়াস একবার ক্লডিয়াসের দিকে তাকিয়ে তার বলা কথা যে ঠিক এমন একটা ইশারা করলেন। ওদিকে হ্যামলেটের মধ্যে আজ যেন উত্তেজনার বান ডেকেছে। উৎসাহের আতিশয্যে সে কথায় কথায় ওফেলিয়ার সঙ্গে নানান যৌনগন্ধী রঙ্গরসিকতা করে তাকে উত্তক্ত করতে লাগল। প্রথমে ওফেলিয়া আগের দিনের ঘটনার অভিঘাতে মুখ গোঁজ করে এক কথায় উত্তর দিচ্ছিল, পরের দিকে হ্যামলেটের ব্যবহার দেখে সে রাগ করে থাকতে ভুলে গেল। যদিও তার জানার কথা নয় যে যুবরাজের এই আকস্মিক চটুলতা তার প্রতি অনুরাগের কারণে নয়, এ আসলে ভেতরে ভেতরে বয়ে চলা অতিরিক্ত উৎকণ্ঠার এক তীরজগ বহিঃপ্রকাশ।
মাই লেডি, আমি কি আপনার এই দুই সুন্দর পায়ের মধ্যে একটু শুতে পারি?
না মাই লর্ড।
দুঃখিত, আমি আসলে বলতে চাইছিলাম আপনার কোলে মাথা রেখে একটু শুতে পারি?
হ্যাঁ মাই লর্ড।
তুমি কি ভাবলে আমি তোমাকে কোনো দুঃসাহসী প্রস্তাব দিচ্ছি?
আমি কিছুই ভাবিনি মাই লর্ড।
তবে ওই ভাবনাটাও কিন্তু খারাপ নয়।
কোনটা?
ওই যে তোমার মতো সুন্দরীর পায়ের মধ্যে শোয়ার ব্যাপারটা।
মহামান্য যুবরাজ বেশ খোশমেজাজে রয়েছেন দেখছি।
তা থাকবো না, আমাকে আনন্দে থাকতেই হবে, কারণ লোক হাসানোই তো আমার কাজ। আচ্ছা, আমার চেয়ে বড় ভাঁড়, আমার চেয়ে বেশি হাস্যকর প্রাণী এ ঘরে আর কে আছে বলতো? ওই দেখো, আমার মায়ের কত আনন্দ, কে বলবে মাত্র দু ঘন্টা আগেই ওর স্বামীর মৃত্যু হয়েছে।
মাই লর্ড, সেই ঘটনার চার মাস হয়ে গেছে।
বাবা, বলো কি, এতদিন! তাহলে আমি মূর্খের মতো এখনো মর্নিং এর কালো পোশাক পরে আছি কেন? না না, কালকেই একটা সুন্দর ফারের স্যুট কিনতে হবে। কি কাণ্ড, লোকটা দুমাস আগে মরল আর এখনো লোকে তাকে মনে রেখেছে। তবে তো দেখছি মৃত্যুর পর টেনে টুনে মোটামুটি ছমাস পর্যন্ত মানুষের স্মৃতিতে বিরাজ করা সম্ভব। কি আশ্চর্য! তবে তার জন্য তাকে বিরাট বড় পুণ্যবান হতে হবে, অনেক চার্চ টার্চ বানাতে হবে, দান খয়রাতি করতে হবে, তবে যদি লোকে একটু মনে রাখে।
কথাবার্তার মাঝেই আবার সিঙা বেজে উঠল। শুরু হল সেই বহু প্রতীক্ষিত অনুষ্ঠান। সেকালে মূল নাটকের আগে একটি মূকাভিনয়ের মাধ্যমে নাটকের বিষয়বস্তু ছোট করে তুলে ধরার চল ছিল। সেই নির্বাক ভূমিকাটি শুরু হল একজন রাজা ও তার রানীর আলিঙ্গনের দৃশ্য দিয়ে। গভীর প্রেমালাপের পর রাজা ফুলে ঢাকা নদীর তীরে শুয়ে পড়ল। স্বামী ঘুমিয়ে পড়েছে দেখে রানী সেখান থেকে চলে গেল। তারপর আরেকটি পুরুষ এসে রাজার মাথা থেকে তার মুকুটটি খুলে নিয়ে এবং তার কানে বিষ ঢেলে দিয়ে প্রস্থান করল। রানী ফিরে এসে দেখল সে বিধবা হয়েছে। সে আকুল হয়ে কান্না কাটি ও বিলাপ করতে লাগল। আর তখন খুনি লোকটি কয়েকজন অনুচর সহ আবার মঞ্চে এসে তাকে সান্ত্বনা দিতে লাগল। রাজার মরদেহ বয়ে নিয়ে যাওয়া হল বাইরে। হত্যাকারী রানীকে নানান রকম উপহার দিয়ে ভোলানোর চেষ্টা করতে লাগল। রানী প্রথমে তার সঙ্গে শীতল ব্যবহার করলেও শেষ পর্যন্ত তার বাহু বন্ধনে ধরা দিল। মাইম বা মূকাভিনয় শেষ হলে আরেকজন অভিনেতা মঞ্চে উঠলেন। তিনি নাটকের সূত্রধার, অর্থাৎ নাটকের শুরুতে দর্শককে কাহিনীর ধর্তাইটা তিনি দেবেন।
এই লোকটাকে দেখো, এসব বুঝিয়ে বলবে। অভিনেতারা সত্য গোপন করতে পারে না, অভিনয়ের মাধ্যমে সবই বলে দেয়।
আচ্ছা, মাইমের মানেটাও কি বলবে?
বলবে বলবে, সব বলবে। তুমি কিছু দেখালে তার মানেও বুঝিয়ে বলে দেবে, মানে তুমি যদি দেখাতে লজ্জা না পাও।
কি শুরু করেছেন বলুন তো, তখন থেকে নাটকটা দেখতে দিন।
লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, একটু ধৈর্য ধরে আমাদের এই নিবেদনটি দেখুন। এটি একটি ট্র্যাজেডি। থ্যাংক ইউ।
ও বাবা, এত কথা না বললেও পারত।
সত্যি শুরুতেই শেষ হয়ে গেল।
ঠিক মেয়েদের ভালোবাসার মতো।
ওফেলিয়ার মনটা একটু ভালো হচ্ছিল, কিন্তু শেষের কথাটা শুনেই আবার তার মুখ থেকে হাসি মিলিয়ে গেল। সে নাটকে মন দিল। সেখানে তখন রাজা রানীর বেশে দুই অভিনেতা প্রেমালাপ করছেন। রাজা বলছে সে আর বেশি দিন নেই, তার মৃত্যুর পর রানী নিশ্চয়ই আবার বিয়ে করবে। তার উত্তরে রানী প্রবল হাত পা নেড়ে বিধবা বিবাহ কেন অনুচিত, অকল্পনীয় ও অশালীন এই মর্মে জ্বালাময়ী ভাষণ দিচ্ছে। বলাই বাহুল্য, সে শপথ করল যে কোনো দিনও দ্বিতীয় বিবাহ করবে না, করলে যেন মৃত স্বামীর আত্মা তাকে নরক পর্যন্ত তাড়া করে।
লালভরা কথা দিয়ে রাখতে না পারলে তখন কি হবে?
ম্যাডাম গার্ট্রুড, নাটক ভালো লাগছে?
দ্য লেডি ডাথ প্রোটেস্ট টু মাচ মি থিংস। মহিলা চরিত্রটা বেমানান, বড্ড বেশি কথা বলছে।
কিন্তু সে তার কথা রাখবে।
তুমি কি গল্পটা জানো নাকি হ্যামলেট? আপত্তিকর কিছু নেই তো?
না না মহারাজ, এ তো নেহাতি মজা, ঘুর পথে একটু ঠাট্টাই আর কি চেষ্টা আর কি, অস্বস্তির কিছুই নেই।
নাটকের নামটা কি যেন?
দ্য মাউস ট্র্যাপ। নামটা অদ্ভুত না? আসলে এটা একটা রূপক। মূল গল্পটা ভিয়েনার এক ডিউকের খুনের ঘটনা নিয়ে। ডিউকের নাম গঞ্জাগো আর তার স্ত্রীর নাম ব্যাপটিস্টা। দেখতেই পাবেন সব ধীরে ধীরে। উৎকর্ষের বিচারে এই নাটক তেমন আহামরি কিছু নয়, কিন্তু তাতে কি, আমরা তো একটু আমোদের জন্য এসেছি, তাই করি। আমাদের আর চিন্তা কি? যাদের মনে পাপ আছে তারা ভয় কাঁপুক।
রাজা এবং রানী আর কিছু বললেন না। হ্যামলেটের খুব বিকৃত ধরনের একটা মজা হচ্ছে, কেন কে জানে ফেলিয়া দেখল হ্যামলেটের চোখ দুটো যেন কোনো নেশাতুর মানুষের, জল জল করছে। এসব লক্ষণ খুব একটা ভালো নয়। তবুও ফেলিয়া চুপচাপ নাটক দেখে যেতে লাগল। আপাতত সামান্য যেটুকু ভালো সময় পাওয়া যাচ্ছে উপভোগ করা যাক। মঞ্চে এক নতুন চরিত্র প্রবেশ করতে হ্যামলেট তার কানের কাছে বলল,
এই যে এটা লুসিয়ানাস, গল্পে রাজার ভাইপো।
ধারাভাষ্যটা আপনি বেশ ভালোই দেন মাই লর্ড।
চাইলে তোমার প্রেমিক আর তোমার ঘনিষ্ঠ মুহূর্তে সংলাপ মুখে মুখে বলে যেতে পারে, অবশ্য যদি নিজের চোখে সেই পুতুল নাচটা দেখতে পারে।
মাই লর্ড, আজকে যেন আপনি একটু বেশি ধারালো।
সুচালো বটে, তবে তুমি কিন্তু চেষ্টা করলে আমার ধার ভোঁতা করে দিতে পারো। অবশ্য সেজন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে, হাঁপও ধরে যেতে পারে।
আচ্ছা, ঠাট্টায় শান দেওয়ার জন্য কি সভ্যতা ভব্যতার ব্যাপারটা একেবারে ভুলে যাওয়ার খুব দরকার? অবশ্য আপনার দোষ নেই, পুরুষ মানুষের রসবোধ আর কত ভালো হবে।
অথচ এই অসভ্য অভব্য পুরুষ মানুষগুলোকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তোমরা হে দিয়ে মর। যাকে ওদিকে দেখো।
আরে মারামারি কোথায়, খুনোখুনি কোথায়? খুনিকে স্টেজে নিয়ে এসো, আরো তো রং মারতে হবে না, আমরা প্রতিশোধ দেখতে চাই, প্রতিশোধ।
হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ দেখতে চাই,
মাঞ্চ চাই, রোমাঞ্চ।
আরে আরেকটু উত্তেজনা চাই তো।
হ্যামলেটের নেতৃত্বে দর্শকদের মধ্যে হুল্লুড়ের একটা নতুন ঢেউ উঠল, প্রেক্ষাগৃহের মেজাজ জমে উঠেছে, নাটকও চলছে নিজের ছন্দে। কিন্তু যখন ঘুমন্ত রাজার কানে তার ভাইপোর বিষ ঢেলে দেওয়ার দৃশ্যটা এলো, তখন অভাবনীয়ভাবে এই ছন্দের পতন ঘটল। নানা জনের নানা মন্তব্যে বেশ একটা গোলমাল বেঁধে গেল।
মাই লর্ড, মহারাজ আসন ছেড়ে উঠে যাচ্ছেন।
যা বাবা, কেন রজ্জুতে সর্পভ্রম হলো বুঝি?
মাই লর্ড, তোমার শরীর ঠিক আছে তো?
এই নাটক বন্ধ করো, নাটক বন্ধ করো এক্ষুনি।
হ্যালো
মাই লর্ড, মাই লর্ড,
হ্যালো, বাতিগুলো জ্বালিয়ে দাও, বাতিগুলো জ্বালিয়ে দাও, আমার বাইরে নিয়ে চলো।
তুমি শান্ত হও,
আমার দম বন্ধ হয়ে আসছে,
চলো বাইরে চলো,
বাতিগুলো জ্বালিয়ে দাও।
এই কে আছিস, সব বাতিগুলো জ্বালিয়ে দে।
মহারাজ, আপনি আমার সঙ্গে আসুন, কোনো ভয় সব ঠিক হয়ে যাবে।
ক্লডিয়াসকে নিয়ে সকলেই ব্যস্ত হয়ে বেরিয়ে গেল, শুধু হ্যামলেট আর হোরেশিও ছাড়া। দুজনের কারোর মনেই আর কোনো সন্দেহ নেই, ডেনমার্কের প্রাক্তন মহারাজের মৃত্যুর সঙ্গে বর্তমান রাজা তার আপন ভাইয়ের সরাসরি সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্ক খুব একটা সুস্থ নয়। অর্থাৎ দুয়ে দুয়ে চার করে স্পষ্টই বোঝা যাচ্ছে সেই হতভাগ্য প্রেতের সবকটা কথাই ঠিক। হ্যামলেটের উত্তেজনা যেন আর ধরে না, সে অসংলগ্নভাবে নাটকের সংলাপ বলে পাইপ বাজিয়ে রসিকতা করে এক অদ্ভুত কাণ্ড শুরু করল। হোরেশিও বুঝল এই অস্থিরতা আসলে এতদিনের সন্দেহ সত্যি প্রমাণিত হওয়ার স্বস্তি, সত্যিটা কদর্য হওয়ার বেদনা এবং আশু কর্তব্য পালনের উৎকণ্ঠা। এই তিনের মিলিত ফলস্বরূপ এক স্নায়বিক বিকার। এই সময় গম্ভীর মুখে এসে হাজির হল রোজেনক্রান্টস আর গিল্ডেনস্টার্ন।
মাইলর্ড, মাইলর্ড, একটা কথা ছিল।
একটা কথা কেন গিল্ডেনস্টার্ন, তুমি একশোটা কথা বলো না, আমি সব শুনব।
মহারাজ নিজের ঘরে চলে গেছেন, তার শরীরটা ভালো নেই।
কেন, বেশি মদ খেয়ে পেটের গোলমাল হয়েছে নাকি?
না না, তিনি ভীষণ রেগে আছেন।
তোমার তো অনেক বুদ্ধি, তাহলে এগুলো ডাক্তারকে না বলে আমায় বলছো কেন? আমি কি করব, আমি চিকিৎসা করতে গেলে উনি নিশ্চয়ই আরো রেগে যাবে।
মাই লর্ড, দয়া করে কথা ঘোরাবেন না, এটা ইয়ারকির সময় নয়।
ও
দেখুন, আপনি যদি একটু শান্ত হন তাহলে আপনার মা কি বলে পাঠিয়েছেন সেটা বলতে পারি।
ওরে বাবা, এত বকুনি খাওয়ার মতো কি করলাম বলো রোজেনক্রান্টস। আচ্ছা বেশ, কি বলেছেন মহারানী?
উনি বলেছেন আপনার আচরণে তিনি বিস্মিত।
যাক, যোগ্য ছেলের মতো কাজ করেছি নিশ্চয়ই কিছু, এ তো আনন্দের কথা। কিন্তু কেন বিস্মিত হলেন?
দেখুন, তিনি চান আপনি শুতে যাওয়ার আগে একবার তাঁর শয়নকক্ষে যান, সেখানেই তিনি আপনাকে যা বলার বলবেন।
তিনি যদি সত্যি আমার মা হতেন, আমি একবার কেন 100 বার হাসি মুখে এই কাজ করতাম।
আচ্ছা যুবরাজ, আপনার সমস্যাটা কি? আমরা তো আপনার বন্ধু।
তাই?
হ্যাঁ, দেখুন আমাদের কিছু খুলে না বলে আপনি কিন্তু নিজেরই বোঝা বাড়াচ্ছেন।
কি ব্যাপার গিল্ডেনস্টন, এত কাছে দাঁড়িয়ে তুমি কি করছো? এবার গায়ের ওপর উঠবে নাকি?
মাফ করবেন মাই লর্ড, আদব কায়দায় একটু ভুল হয়ে যাচ্ছে। আসলে আসলে আপনার জন্য আমরা খুব চিন্তিত।
বেশি চিন্তা করো না, নাও তুমি বরং এই পাইপটা বাজাও।
কিন্তু আমি তো পাইপ বাজাতে পারি না স্যার।
কেন পারো না? কেন, এদিকে আমায় তো সারাক্ষণ পাইপের মতো ভালোই বাজাচ্ছ। কি বলতে চাও? আমাকে আঙুলের ইশারায় চালানো এই যন্ত্রে সুর তোলার চেয়েও সহজ।
এই বাগবিতণ্ডা আর কতক্ষণ চলতে পারত তা জানা গেল না, কারণ হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলেন পোলোনিয়াস।
মাই লর্ড, মহারানী আপনার সঙ্গে কথা বলতে চান এক্ষুনি।
আরে এই তো ডিয়ার লর্ড পোলোনিয়াসও এসে গেছেন। আচ্ছা আপনি বলুন তো স্যার, আকাশের ওই মেঘটাকে অনেকটা উটের মতো দেখতে লাগছে না?
ও বাবা, সত্যি তো উটের মতোই বটে।
আমার কিন্তু মনে হচ্ছে বেজি।
হতেই পারে, পিঠটা কিছুটা সেরকমই।
বা একটা তিমি।
আচ্ছা বেশ, তাহলে তিনি।
যাকগে, আমি একটু বাদে মহারানীর ঘরে যাচ্ছি, যান গিয়ে ওকে খবর দিন।
ইয়েস মাই লর্ড।
হ্যামলেট এই কথা বলা মাত্রই সবাই ঘাড় নেড়ে সেখান থেকে পালিয়ে বাঁচল। হ্যামলেট মনে মনে ভাবল,
একটু বাদে বললেই কি আর একটু বাদে যাওয়া যায়, এত কিছুর পর কিভাবে ওই মহিলার সামনে গিয়ে দাঁড়াবো আমি? রাত কত হয়েছে কে জানে, এ সময় অন্ধকারের আড়াল থেকে ডাকিনীরা বেরিয়ে আসে, কবরখানার কবরগুলো হাই তুলে জেগে ওঠে, তাদের মুখ থেকে বেরিয়ে আসে নরকের দুর্গন্ধ। আমি এখন গরম রক্ত পান করে এমন বিভৎস কিছু করতে পারি যাতে লোকে দিনের আলোতেও ভয় কাঁপবে। কিন্তু মায়ের কাছে যাওয়ার আগে বুকটা এমন কাঁপছে কেন? না না না, মনে বল আনো হ্যামলেট, বল আনো, নীরর মতো নিষ্ঠুর হও কিন্তু অমানুষ হয়ো না। আমি পারব, আমি পারব, পারতে আমাকে হবেই। ছুরির মতো ধারালো কথা দিয়ে ফালা ফালা করে দেব মহারানীর বিবেক, কিন্তু সত্যি সত্যি ছুরি চালাব না। আবারও আবারও আমার কথায় আর কাজে মিল হবে না, কিন্তু কি আর করা যাবে। যাই,
মহারাজ ক্লডিয়াসের চোখ থেকে ঘুম উড়ে গেছে, তিনি বসতে পারছেন না, শুতে পারছেন না, শ্বাস প্রশ্বাসটাও যেন আর শান্তিতে নেওয়া যাচ্ছে না। নিজের অজান্তেই তিনি ঘরের মধ্যে অনবরত পায়চারি করে চলেছেন। একটু আগেই হ্যামলেটের ওই দুই গবেট বন্ধুকে বলে দিয়েছেন যুবরাজকে বিদেশ নীতির কাজে ইংল্যান্ডে পাঠাবেন তাদেরই দায়িত্বে। এরই মধ্যে পোলোনিয়াস এসে বলে গেলেন হ্যামলেট তার মায়ের ঘরে যাচ্ছে। তিনি নিজে সেই ঘরে লুকিয়ে থেকে মহারাজের কানের ভূমিকা পালন করবেন। ভালো কথা, কিন্তু এসব করে কি লাভ হবে কিছু, সেটাই ক্লডিয়াস ঠিক বুঝতে পারছেন না। হ্যামলেটকে যদি সরিয়ে ফেলাও যায়, তার নিজের বিবেকের হাত থেকে নিষ্কৃতি পাবেন কিভাবে? বিবেক, সে বস্তুটা কি আদৌ তাঁর আছে? তিনি ভাবতেন বুঝি নেই, কিন্তু নাই যদি থাকবে তাহলে আজ নাটকটা দেখতে বসে এমন হলো কেন?
যে পাপ আমি করেছি তা এমন পচন ধরিয়েছে আমার আত্মায়, বুঝি স্বর্গেও তার দুর্গন্ধ পৌঁছে যাচ্ছে। ভ্রাতৃহত্যা, জগতের নিকৃষ্টতম অপরাধের তালিকায় যার স্থান প্রথম দিকে,
কেমন একটা জঘন্য কাজ আমি করেছি। এই অভিশাপ তো মোচন হওয়ার নয়, অপরাধের সময় সংকল্প যতটা দৃঢ় ছিল তার চেয়ে বহু গুণ বেশি জোরালো হয়ে দাঁড়িয়েছে অপরাধী মনের বিবেক দংশন। স্বর্গ থেকে কি এমন বৃষ্টি নামতে পারে না যাতে আমার হাত থেকে আমার দাদার রক্ত ধুয়ে যায়? লোকে যে বলে ঈশ্বর ক্ষমাশীল, মন থেকে প্রার্থনা করলে তিনি ক্ষমা করেন, মন থেকে প্রার্থনা করলে তিনি আমায় নিশ্চয়ই ক্ষমা করবেন, কিন্তু কি বা বলবো তাকে, প্রভু আমি খুন করেছি আমায় ক্ষমা করো। না, আমার প্রার্থনায় কোনো কাজই হবে না, বিশেষত যখন আমি এখনো আমার অপরাধের ফসল সানন্দে ভোগ করছি। আমার সিংহাসন, আমার রানী, সবই তো তাই। আচ্ছা, আমাদের এই পৃথিবীতে তো অপরাধীরা দিব্যি টাকা পয়সা ছড়িয়ে বিচার ব্যবস্থার মুখ বন্ধ করে দেয়, কিন্তু ঈশ্বরের কাছে তো এসব জারি জুরি চলবে না। তাহলে আমি কি করব? আমার হৃদয় যেন মৃত্যুর মতো কালো হয়ে গেছে। হে স্বর্গের দেবদূতেরা, তোমরা কোথায় কোথায় আছো? তোমরা আমাকে একটু সাহায্য করো, আমি এই ভার আর সইতে পারছি না, আমি এই ভার আর সইতে পারছি না।
বলতে বলতে সত্যি যেন ভার বইতে না পেরে হাঁটু মুড়ে বসে পড়লেন রাজা। শেষবারের মতো পাপ দগ্ধ মনে শিশুর পবিত্রতা এনে প্রার্থনার একটা চেষ্টা করলেন, কিন্তু জানতে পারলেন না তার পেছনে খোলা তলোয়ার হাতে এসে দাঁড়িয়েছে তার নিয়তি, যুবরাজ হ্যামলেট।
পেয়েছি, এতদিনে হাতে পেয়েছি, এই তো সুযোগ বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার, একটা লম্পট খুনিকে শাস্তি দেওয়ার, এই তো সুবর্ণ সুযোগ। কিন্তু কিন্তু একটা ব্যাপারে খটকা লাগছে, আমার বাবাকে যখন হত্যা করা হয়েছিল তিনি পাপে পূর্ণ মানব জীবনের মধ্য কখনে ছিলেন, রাজা হিসেবে কত বিলাসিতা করেছেন, যুদ্ধে কত মানুষের প্রাণ নিয়েছেন, না জানি আরো কত কি পাপ করেছেন। মৃত্যুর আগে তো এসব কোনো কিছুই ঈশ্বরের সামনে নতজানু হয়ে স্বীকার করার সুযোগ পাননি, পরম পিতার কাছে আত্মসমর্পণ করতে পারেননি, তাই মৃত্যুর পরে তাকে নরকের অসহ্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এই বাবার খুনিকে যদি আমি তার প্রার্থনার সময় হত্যা করি, সে তো আস্তে আস্তে স্বর্গ লাভ করবে, আমার প্রতিশোধ তাহলে মাঠে মারা যাবে। এখন কাজটা করা যাবে না, এখন থাক, বরং লোকটা যখন জুয়া টুয়া খেলবে, নেশা করে পড়ে থাকবে, বা যখন দাদা স্ত্রীর সঙ্গে শয্যায় ঘনিষ্ঠ হবে, ভাবলেও গাটা শিউরে উঠছে, এইরকমই কোন একটা সময় ওকে মারব, ওকে মারব। যাই, দেখি মায়ের কি বলার আছে।
আবার হ্যামলেট সংকল্প করেও তাকে রূপ দিতে পারল না, দ্বিধার পাহাড়ের সামনে আবারও রুদ্ধ হল তার গতি। ওদিকে ক্লডিয়াস বহু চেষ্টা করেও প্রার্থনায় মন বসাতে না পেরে উঠে পড়লেন, যেন তার শব্দগুলো স্বর্গের দিকে উড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু শব্দের পেছনে ভাবনাগুলো থেকে যাচ্ছে পৃথিবীতেই। এই সারহীন প্রার্থনা ঈশ্বরের কানে হয়তো পৌঁছল না, কিন্তু মর্তি তার সময়সীমা তার অজান্তেই বাড়িয়ে দিল আরো কিছুদিন।
মা, মা, আমি আসছি।
লর্ড পোলোনিয়াস, হ্যামলেট বোধহয় এসে পড়ল। যান, আপনি ওই পর্দাটার পেছনে চলে যান।
হ্যাঁ, সেই ভালো, আমি যাচ্ছি।
কি ব্যাপার মা, এই রাতে আমাকে ডেকে পাঠালে কেন?
হ্যামলেট, তুমি তোমার বাবাকে অপমান করেছ।
মা, তুমি আমার বাবাকে অপমান করেছ।
বোকার মতো কথা বলো না।
মা, তুমি কিন্তু আমাকে চালাক চালাক প্রশ্ন করতেই পারো।
হ্যামলেট, হ্যামলেট, কি হচ্ছে কি এসব?
আবার কি হলো?
তুমি কি ভুলে গেছো আমি কে?
ঈশ্বর জানেন আমি ভুলিনি। আপনি ডেনমার্কের মহারানী, আপনি নিজের স্বামীর ভাইয়ের স্ত্রী, আর দুর্ভাগ্যবশত আমার মা।
বেশ, আমায় যখন তুমি এতই ঘৃণা করো, আমি অন্যদের ডাকছি, তারাই যা বলার বলুক।
না, কাউকে ডাকবে না, তুমি চুপ করে বসে থাকো। তোমার সামনে একটা আয়না না ধরলে তোমার চোখ খুলবে না।
কি করছো?
দেখতেই পাবে না যে তোমার মনের গভীরে কি অন্ধকার বাসা বেঁধে আছে।
ওকে ওকে, অমন করছো কেন? আমার মারবে নাকি? কে কোথায় আছো? এখানে এসো, হেল্প, হেল্প!
হ্যামলেটের রাগ ক্রমেই বাক্যের গণ্ডি পেরিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। সে যে একটা আহত জন্তুর মতো ছটফট করছে, যে কোনো মুহূর্তে সামনে যা আছে সব ছাড়খাড় করে দেবে, এ কথা বুঝতে গার্টরুডের সময় লাগল না। আত্মরক্ষার স্বাভাবিক তাগিদেই তিনি নিজের ছেলের ভয়ে চিৎকার করে রক্ষীদের ডেকে ফেললেন। বেগতিক বুঝে পর্দার আড়াল থেকে পোলোনিয়াসও নিজের বর্তমান পরিস্থিতি ভুলে গিয়ে হাঁক পাড়লেন। আর তারপরেই ঘটে গেল এক ভয়ঙ্কর কাণ্ড।
গাজ, গাজ, হেল্প!
এটা আবার কি ইঁদুরটি দূর নাকি? মর বর খুব শখ হয়েছে তাই না?
তাহলে মর।
পর্দা না সরিয়েই হ্যামলেট নিজের তলোয়ারটা ঢুকিয়ে দিল পর্দার আড়ালে থাকা ব্যক্তির শরীরে। গার্টরুড আর্তনাদ করে উঠলেন।
তুমি কি করলে হ্যামলেট?
জানি না, কে ছিল ওটা, রাজা নাকি? ও, এই পাঁচাটা বুড়োটা। বিদায় বুড়ো, অন্যের ব্যাপারে যখন তখন নাক গলানোর স্বাদ তাহলে মিটেছে তো এবার। একই, আপনি কোথায় যাচ্ছেন মহারানী? বসুন বসুন, আপনার সঙ্গে এখন অনেক হিসেব মেলাতে হবে।
আমি আমি কি অপরাধ করেছি যে তুমি আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করছো? দিনের পর দিন তুমি এমন পাগলামো করে চলেছ, আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার সমস্যাটা কি বলো তো, খুলে বলো শুনি।
আহারে, কিছুই বুঝতে পারছো না তাই না? দেখো দেখো দেখো, দেয়ালে টাঙানো এই দুটো ছবি ভালো করে দেখো। দুই ভাইয়ের ছবি, দুই রাজার ছবি। তুমি এখনো বুঝতে পারছো না? তোমার কি চোখ নেই, মন নেই, বুদ্ধি নেই? কি করে পারলে বাবার মৃত্যু দুদিন পেরোতে না পেরোতেই এই লোকটাকে বিয়ে করতে কি করে পারলে তুমি মা? সত্যি করে বলো, কি পেলে, কি পেলে এটা করে তুমি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কিছু পাওয়ার জন্যই তো করেছ, তোমার বয়সে কেউ তো আর ভালোবাসার জন্য বিয়ে করে না। রূপে গুণে আদর্শে বীরত্বে মাহাত্মে কোনো দিক থেকেই তো ওই লোকটা তোমার প্রাক্তন স্বামীর নখের যোগ্য নয়। চিরকাল শুনে এসেছি লোভ কামনা বাসনা এগুলো সব খারাপ জিনিস, এগুলোকে যতটা সম্ভব অতিক্রম করার চেষ্টা করতে হয়। গুরুজনেরাই তো এসব কথা বলেন। এখন তো দেখছি তাঁরাই সবার আগে রিপুর আগুনে পুড়ে সর্বনাশ ডেকে আনছেন, তাহলে আমরা ছোট রাই বা বাদ যাবো কেন?
থামো থামো, চুপ করো, আর একটা কথাও বলো না পুত্র, আমি আর শুনতে পারছি না। These words like daggers enter in my ears.
নো মোর সুইট হ্যামলেট। আমার অন্তরে পাপের কলঙ্ক এত গাঢ়, এত কালো, এই দাগ কি কোনোদিন উঠবে? দয়া করো হ্যামলেট, আমার সেদিকে তাকাতে বলো না, আমি আমি পাচ্ছি না।
কেন কেন তাকাতে পারছো না? পাপ করার বেলায় লজ্জা নেই, আর কেউ সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেই দোষ, তাই না? নিজের আত্মার মুখোমুখি তোমাকে হতেই হবে। আমার কথা শোনো, আর ওই জঘন্য নোংরা বিছানায় শুয়ে শুয়ে ভাবো তুমি কি করেছ।
গার্ট্রুডের বহু সজল অনুনয় সত্ত্বেও হ্যামলেট যথাসম্ভব কড়া ভাষায় এই এক পাক্ষিক ভর্ৎসনার পালা চালিয়ে গেল। তার মুখে মহারাজ ক্লডিয়াসের সম্বন্ধে নানাবিধ অভিনব তিরস্কারের বন্যা বয়ে গেল। ঠিক এই সময় এতদিন বাদে তার চোখের সামনে আবির্ভূত হল ভূতপূর্ব মহারাজের অশরীরী আত্মা, সেই আত্মা যে এক অন্ধকার রাত্রে প্রথম হ্যামলেটের প্রাণে প্রতিশোধের এই সর্বগ্রাসী আগুন জ্বালিয়ে দিয়ে গিয়েছিল। হ্যামলেট তাকে দেখে বলল,
ঈশ্বর ঈশ্বর, কোথায় তোমার স্বর্গের দূতেরা? তাদের ডানা দিয়ে আমাকে রক্ষা করো। মাই লর্ড, আপনি আবার এসেছেন। আমি কি কোনো ভুল করেছি মাই লর্ড? নিশ্চয় তাই, নিশ্চয়ই আপনি আপনার এই অযোগ্য পুত্রকে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিতে এসেছেন।
হ্যামলেট, হ্যামলেট, তুমি তুমি কার সঙ্গে কথা বলছো?
তোমার প্রতিশোধ স্পৃহা কি এর মধ্যে তৃপ্ত হয়ে গেল? তুমি কি ভুলে গেলে তোমার পিতার হত্যাকারী এখন এই পৃথিবীর বাতাসে শ্বাস নিচ্ছে? যাও, তাকে তার উপযুক্ত স্থানে পাঠানোর উদ্যোগ করো। মাকে অনেক তিরস্কার করেছ, এবার ছেড়ে দাও। অগ্ন শরীরে অপরাধ বোধের যন্ত্রণা আরো তীব্র হয়, ওর তাই হবে। কিন্তু অত্যাধিক আঘাতে প্রাণটাই চলে গেলে উনি সহজেই মুক্তি পেয়ে যাবেন, সেটা হতে দিও না। মায়ের সঙ্গে কথা বলো, বাবার কাছে যে প্রতিজ্ঞা করেছ তা পূর্ণ করো। বলো না, বলো না হ্যামলেট, বলো না, বলো না হ্যামলেট।
আমি মায়ের সঙ্গে কথা বলবো। আচ্ছা আচ্ছা, তাই তাই হবে বাবা, আপনি চিন্তা করবেন না, আমি আমি কিছু ভুলবো না, কিছু ভুলবো না, আমি কিছু ভুলবো না। মা, মা তুমি কি করছো? ও কি মাথায় হাত দিয়ে বসে আছো কেন?
ছেলে উন্মাদ হলে মায়ের মাথায় হাত পড়বে না তো আর কি হবে বলতে পারো? শূন্যের দিকে তাকিয়ে এতক্ষণ কার সঙ্গে কথা বলে গেলে তুমি? হ্যামলেট পুত্র, তোমার চোখের তারা একই সর্বনাশ উন্মাদনার নেশা। চুলগুলো খাড়া খাড়া হয়ে আছে, যেন একদল সৈন্য সেনাপতির ডাক পেল এই মাত্র, এক্ষুনি যুদ্ধে যেতে হবে। দয়া করে, দয়া করে শান্ত হও সোনা, মনটাকে ঠান্ডা করো। ওকে ওকে, আবার কোথায় তাকাচ্ছ? এদিকে 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 আমার দিকে তাকাও বাবা।
আমি তো বাবার দিকে তাকিয়ে আছি, তুমি দেখতে পাচ্ছ না?
বাবা না তো,
তুমি তুমি কিছু শুনতেও পাচ্ছ না?
তোমার আর আমার কথার শব্দ ছাড়া আর কিচ্ছু নয়।
দেখো দেখো দেখো, ওই যে চলে যাচ্ছেন বাবা। বাবা বাবা দাঁড়ান, বাবা দাঁড়ান, দেখছো ঠিক আগের মতো লাগছে না বাবাকে? সে একই পোশাক, একই মুখ। ওই দেখো বাবা দরজা দিয়ে বেরিয়ে গেলেন।
ঈশ্বর, হ্যামলেট ওখানে কেউ নেই, তোমার বাবা মারা গেছেন। দিস ইজ দ্য ভেরি কয়েনেজ অফ ইউর ব্রেন, তোমার কল্পনা প্রবণ মন তোমায় সব দেখাচ্ছে। মাথা খারাপ হলে মানুষ এমন অনেক কিছুই দেখে।
মাথা খারাপ? আমার মাথা খারাপ? না না মা, না মা, না। আমায় পাগল প্রমাণ করে আমার ন্যায্য প্রশ্নগুলোকে তুমি খারিজ করে দিও না। এতক্ষণ আমি যা যা বললাম আমাকে আবার জিজ্ঞেস করো।
করো না, আমি প্রত্যেকটা শব্দ একইভাবে উচ্চারণ করে যাব। আচ্ছা মাথা খারাপ হলে কেউ কি সেটা পারে? মা, মা ঈশ্বরের দোহাই, আমার পাগলামিকে ঢাল করে নিজের অপরাধগুলোকে তুমি চাপা দিও না, স্বীকার করে নাও নিজের কাছে, আমার কাছে, ঈশ্বরের কাছে সব পাপ স্বীকার করে ক্ষমা চেয়ে নাও, তাতে যদি তোমার দূষিত আত্মা কিছুটা হলেও উদ্ধার পায়।
পুত্র, পুত্র আর কত আঘাত করবে আমায়? আমার মনটা যে ভেঙে দু টুকরো হয়ে গেল।
ভেঙেই যখন গেছে তখন পচা টুকরোটা ফেলে দিতে তো কোনো অসুবিধে নেই,
ভালো দিকটা নিয়ে বাকি জীবনটা অন্তত পবিত্রভাবে কাটাও। শোনো, আজ রাতে আমার কাকার বিছানায় তুমি যাবে না, জানি আমি, জানি তুমি অসতী, তবু চক্ষু লজ্জার খাতিরে সতীত্বের ভানটুকু করো অন্তত। সেটা করতে করতেই হয়তো একদিন সত্যি সত্যি তোমার চিত্ত শুদ্ধি হয়ে যাবে। অভ্যাসে কি না হয়, অদভ্যাসে যেমন নরকের দরজা খুলে যায়, তেমনি সুস্থ অভ্যাসের মাধ্যমেও প্রায়শ্চিত্ত সম্ভব। আর যদি এত কিছুর পরেও নির্লজ্জের মতো ওই কামাতুর শয়তানের সঙ্গে সহবাস করো, তাহলে তাকে বলে দিও আমি কি কি বলেছি। তুমি খুঁটিয়ে খুঁটিয়েই বলতে পারো, আমার তাতে কোনো অসুবিধে নেই, আমি কাউকে ভয় পাই না, অন্তত ওই চোরটাকে তো নয়।
চিন্তা করো না হ্যামলেট, কথা বলতে গেলে যেটুকু শক্তি লাগে সেটুকু আর আমার শরীরে বাকি নেই। তোমার অভিযোগের তোড়ে আমার প্রাণবায়ু যে বেরিয়ে যায়নি এটাই আশ্চর্য।
I have to be cruel to be kind, তুমি বুঝতে পারছো মা?
যাক, আমায় তো ইংল্যান্ড পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবার নিশ্চয়ই আপনি শান্তিতে থাকবেন।
ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, এই সিদ্ধান্ত কিছুদিন আগেই নেওয়া হয়ে গেছে, আর নড়চড় হবে না।
তার কোনো দরকারও নেই, যাই ঘুরে আসি। সঙ্গে আবার আমার দুই বাল্য বন্ধুকে পাঠানো হচ্ছে, নিশ্চয়ই আমার উপর নজরদারি করার জন্য।
বন্ধু, মানুষ সাপকে যতটা বিশ্বাস করে আমিও এই বন্ধুদের ততটাই বিশ্বাস করি। মনে হচ্ছে এদের দিয়েই আমাকেও নিজের পাপের খাতাটা খুলতে হবে।
ও কই, না তো খাতা তো খোলা হয়ে গেছে, এই বুড়োটাকে তো আমিই মারলাম, এর একটা ব্যবস্থা করতে হবে। যাকে, আমি এখন আসি, কোনো চিন্তা নেই, এবারটার নাড়ি ভুঁড়ি আমি পাশের ঘরে সরিয়ে নিয়ে যাচ্ছি। Fare thee well, my mother.
হ্যামলেট চলে গেল। রঙ্গমঞ্চের বাইরে নিজের ঘরে ঘটে যাওয়া এই অভাবনীয় নাটকের অভিঘাতে হয়তো গার্ট্রুডের সংজ্ঞা হারানো উচিত ছিল, কিন্তু তিনি তা হারালেন না। যেটুকু মানসিক ও শারীরিক শক্তি বাকি ছিল সবটুকু জড়ো করে তিনি রাজার ঘরে গেলেন।
একি মাই কুইন, তোমায় এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন, কি হয়েছে?
মাই গুড লর্ড, আমি চোখের সামনে এক্ষুনি যা দেখেলাম বললে আপনি বিশ্বাস করবেন না।
না না না, বলো বলো, আমায় তো জানতে হবে। আচ্ছা, হ্যামলেটকে কেমন দেখলে?
প্রচণ্ড ঝড়ের সময় যখন সমুদ্রের ঢেউ আর উত্তাল হাওয়া ভীষণ রাগে যুদ্ধ করে, সেই সময় প্রকৃতিকে দেখলে যে শব্দটা মনে আসে, হ্যামলেটকে দেখেও ঠিক ঠিক সেটাই মনে হল। উন্মাদ, বদ্ধ উন্মাদ, পর্দার পেছন থেকে কিসের যেন শব্দ পেয়ে কি প্রচণ্ড একাক্রোশে ছেলেটা হঠাৎ ইঁদুর ইঁদুর বলে চেঁচিয়ে উঠে পর্দার মধ্যে তরোয়াল চালিয়ে দিল। মহারাজ, মহারাজ, এইভাবে পাগলামির বসে হ্যামলেট আমাদের পোলোনিয়াসকে মেরে ফেলেছে।
কি
কি বলছো?
মহারাজ, আমার আমার ছেলে কিন্তু পাগল, ও নিজের মধ্যে নেই, ও জেনে বুঝে কিছু করেনি, বিশ্বাস করো। দয়া করে ওকে কোনো শাস্তি দেবেন না।
দাঁড়াও, সেটা তো পরের কথা। সর্বনাশ হয়ে গেল, খুব মুশকিলে পড়লাম, কি করি এখন?
পোলোনিয়াসের অপঘাতে মৃত্যু বড় সহজ ব্যাপার নয়। তিনি ছিলেন মহারাজের প্রধান উপদেষ্টা, দেশে তার প্রভাব প্রতিপত্তি ও অনুগামীর সংখ্যাও বড় কম নয়। এমনিতেই ক্লডিয়াসের সিংহাসন লাভ নিয়ে নানা মহলে চাপান উতর আছে, তার উপর যদি আবার প্রধান উপদেষ্টার হত্যার দায়ও রাজপরিবারের ঘাড়ে এসে পড়ে, দেশের রাজনীতিতে একটা বিশ্রী চাঞ্চল্যের সৃষ্টি হবে। তাই দেহটা তাড়াতাড়ি নষ্ট করে ফেলা দরকার। সেটা যে কোথায় আছে তা জানার জন্য ক্লডিয়াস রোজেনক্রান্স আর গিল্ডেনস্টার্নকে পাঠালেন, কিন্তু যথারীতি তারা হ্যামলেটের বুদ্ধিদীপ্ত প্রলাপের সঙ্গে পেরে উঠল না। শেষে মহারাজ নিজেই তাকে ডেকে জিজ্ঞেস করতে বাধ্য হলেন।
হ্যামলেট, সন্ধে থেকে তুমি অনেক কাণ্ড বাঁধিয়েছ, আমি আর বেশি কথায় যাচ্ছি না, শুধু বলো পোলোনিয়াসের দেহটা এখন কোথায়?
ডিনারে
কোথায়?
ডিনারে মানে তিনি নিজে খাচ্ছেন না, অন্যের পেটে যাচ্ছেন, অর্থাৎ তাঁর দেহটা এখন যেসব পোকারা কুড়ে কুড়ে খাচ্ছে তাদের ডিনারে আছেন। জানেন তো, কীটেরা হল সমস্ত খাদকের রাজা, আমরা যাবতীয় জন্তু জানোয়ারদের খাইয়ে দাইয়ে মোটা করি নিজেরা খাবো বলে, আর নিজেদের খাইয়ে দাইয়ে মোটা করি মৃত্যুর পর পোকাদের খাদ্য হব বলে। একবার ভেবে দেখুন মহারাজ, মানুষের রক্ত চুষে মোটা হওয়া একজন রাজা আর একজন অস্থি চর্মসার ভিখারী, দুজনেই কিন্তু একই ভোজের দুটো আলাদা পদ মাত্র। কি অবাক কাণ্ড, তাই না? এই আরেকটা মজার কথা মনে হলো, ধরুন কোন রাজাকে মৃত্যুর পর পোকায় খেল, তারপর সেই পোকাটাকে টোপ হিসেবে ব্যবহার করে একটা লোক মাছ ধরল, মানে পোকাটাকে মাছে খেল, এবার সেই মাছটাকে আবার লোকটা রান্না করে খেয়ে নিল। তার মানে আজকে যিনি সসাগরা পৃথিবীর অধিপতি, কালই কিন্তু তিনি কোন হতদরিদ্র ভিখারির খাদ্য নালীতে পেশাই হতে পারেন।
হ্যামলেট, ওয়্যার ইজ পোলোনিয়াস? শুধু এইটুকু কথা বলে আমাকে আজকের মতো ছুটি দাও পুত্র।
স্বর্গে, আপনি দূত পাঠিয়ে খোঁজ নিয়ে নিন, যদি সে খুঁজে না পায় তাহলে নরকে তাঁর সন্ধান চালানোর জন্য তো আপনি স্বয়ং আছেন, ওটা তো আপনারই এলাকা। যা হোক, যদি সত্যি এক মাসের মধ্যে দেহটা খুঁজে না পান তাহলে ওপর তলার মেন হল থেকে মরা পচা গন্ধটা নিশ্চয়ই পাবেন।
গডস, নাও!
আহা আহা আহা, অত তাড়াহুড়োর কি আছে? তুমি তো আর কোথাও পালিয়ে যাচ্ছেন না কি?
শোনো হ্যামলেট, পোলোনিয়াসের মৃত্যুতে আমি যতটা কাতর হয়েছি তোমাকেও ততটাই স্নেহ করি, সে তুমি বিশ্বাস করো বা না করো, কাজেই তোমারই নিরাপত্তার জন্য আমি তোমায় ইংল্যান্ড পাঠিয়ে দিতে বাধ্য হচ্ছি। এক্ষুনি তৈরি হয়ে নাও, জাহাজ দাঁড়িয়েই আছে, হাওয়াও ভালো, তোমার পরিচারকেরাও সব তোমার জন্য অপেক্ষা করছে, যাও তাড়াতাড়ি বেরিয়ে পড়ো।
তাড়িয়ে দিচ্ছেন, ভালো।
সত্যি যে ভালো সেটা তুমিও স্বীকার করতে, যদি বুঝতে আমি কেন কাজটা করতে বাধ্য হচ্ছি।
আপনি কোনো চিন্তা করবেন না, আমি এমন একজনকে চিনি যে আপনার মনের কথা খুব ভালোই পড়তে পারে। যাকগে, আমি আসি। গুড বাই ডিয়ার মাদার।
মাদার? ডিয়ার হ্যামলেট, আমি তোমার বাবা, তোমার বাবা যে তোমায় ভালোবাসে।
না, আপনি আমার মা।
হ্যাঁ,
মাকে যখন আপনি বিয়ে করেছেন তখনই আপনারা দুজনেই আমার চোখে এক হয়ে গেছেন, কাজেই আপনি আমার বাবাও আবার মাও। আর কাকা তো বটেই, অসাধারণ। না, আমি এবার যাই।
ইংল্যান্ড, হিয়ার আই কাম।
হ্যামলেট ঘর থেকে বেরোতেই ক্লডিয়াস তার দুই বন্ধুকে ডেকে যা যা নির্দেশ দেওয়ার দিয়ে দিলেন। কাল সকালের আগেই যেন হ্যামলেট দেশের বাইরে চলে যায় সেটাই তার লক্ষ্য। তাদের হাতে তিনি ইংল্যান্ডের রাজার জন্য একটা চিঠিও দিলেন, যদিও সেই চিঠিতে কি লেখা আছে তা তিনি বললেন না। রোজেনক্রান্টস আর গিল্ডেনস্টার্ন ডেনমার্ক রাজে সিলমোহর করা খামের মধ্যে বাল্যবন্ধুর মৃত্যুবাণ নিয়ে ইংল্যান্ডের জাহাজে উঠে বসল। কয়েকদিন পরের কথা, হরেশিও নিজের ঘরে বসে পড়াশোনা করছিল। এমন সময় তার পরিচারককে সে খবর দিল তার জন্য বিদেশ থেকে চিঠি এসেছে, নিয়ে এসেছে কয়েকজন নাবিক। চিন্তিত মুখে চিঠিটা হাতে নিয়ে সে দেখল পত্র প্রেরক আর কেউ নয়, স্বয়ং যুবরাজ হ্যামলেট। সে লিখেছে,
হরেশিও, তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই, তাই তোমাকেই লিখছি। তুমি এই চিঠিটা হাতে পেলে পত্রবাহকদের সঙ্গে মহারাজের সাক্ষাতের একটা ব্যবস্থা করে দিও। ওদের হাতে রাজার জন্য চিঠি পাঠিয়েছি। শোনো, এদিকে অনেক কিছু ঘটে গেছে। যাত্রা শুরু করার দুদিন পরেই আমরা জলদস্যুদের যুদ্ধজাহাজের সামনে পড়ি। আমাদের জাহাজ অনেক বড়, ধীর গতির, তাই পালাতে না পেরে বাধ্য হয়ে আমাদের তাদের সঙ্গে যুদ্ধে নামতে হয়। যুদ্ধ করতে করতে একসময় আমি দস্যুদের জাহাজে উঠে যাই, আর সেই সময়েই তারা আমাদের জাহাজটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে যায়। অর্থাৎ আমি তাদের একমাত্র বন্দী হয়ে পড়ি। যদিও আমার সঙ্গে এখনো পর্যন্ত এরা মোটামুটি ভালো ব্যবহারই করছে, তবে আমি বুঝেছি যে আমাকে অপহরণ করাই বোধহয় এদের উদ্দেশ্য ছিল, ডাকাতি নয়। মহারাজের কাছে এদের কিছু দাবি দেওয়া আছে, সেসব আমি তাঁকে চিঠিতে লিখে জানিয়েছি। সেটা যাতে তার কাছে পৌঁছয় তা দেখো। আর হ্যাঁ, যেখানে আছো যেভাবে আছো এক্ষুনি আমার সঙ্গে এসে দেখা করো। তোমাকে আমার অনেক কিছু বলার আছে, শুনলে তুমি চমকে যাবে। এত কথা চিঠিতে লেখা সম্ভব নয়, উচিত নয়। যে নাবিকদের পাঠালাম তাদের সঙ্গে চলে আসতে পারবে। রোজেনক্রান্টস আর গিল্ডেনস্টার্ন পরিকল্পনা মতো ইংল্যান্ডের পথে চলেছে। ওদের সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, দেখা হলে বলবো। ইতি তোমার বিশ্বস্ত বন্ধু হ্যামলেট।
হরেশিও চিন্তিত মুখে সব ব্যবস্থা করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। ব্যাপারটা ভালো ঠেকছে না, মনে হচ্ছে এতদিন ধরে যে ঘোর সর্বনাশের মেঘ ডেনমার্কের আকাশে ঘনাচ্ছিল এবার তা ভেঙে পড়তে চলেছে। কিন্তু তার পরিণতি কারোর জন্যই শুভ হবে কিনা সেটাই দেখার।
ওকি, ওকিসের শব্দ।
দেহরক্ষীরা সব কোথায়? গার্ডস, যাও যাও, সব দরজার কাছে যাও, ওদের কাউকে ভিতরে ঢুকতে দিও না।
ইয়োর হাইনেস, মহারানীকে নিয়ে এক্ষুনি পালানোর ব্যবস্থা করুন। লর্ড পোলোনিয়াসের ছেলে লেয়ার্টেস ফ্রান্স থেকে ফিরে এসেছেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তার মনের অবস্থা বুঝতেই পারছেন। তিনি আপনাকেই দায়ী করছেন। তার আশেপাশে অনেক সমর্থকও জুটে গেছে, তারা সবাই তার নাম ধরে জয়ধ্বনি দিচ্ছে, বলছে লেয়ার্টেসেরই রাজা হওয়া উচিত।
এ তো রাজদ্রোহ।
হ্যাঁ, আর বিদ্রোহীরা ভীষণ ক্ষেপে রয়েছে, যে কোনো মুহূর্তে দুর্গের সিংহ দরজা ভেঙে পড়বে। তাই বলছি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব গুপ্তপথে পালিয়ে যান।
এরকম কিছু একটা যে হবে তা মহারাজ ক্লডিয়াস আগেই আন্দাজ করেছিলেন। গত বেশ কিছুদিন ধরে সমস্ত লক্ষণই বড় অশুভ ঠেকছিল। তার মধ্যে অন্যতম প্রধান হল ওফেলিয়ার মস্তিষ্ক বিকৃতি। হ্যাঁ, সে উন্মাদ হয়েছে। হ্যামলেটের খামখেয়ালি ব্যবহারে হয়তো আগেই তার পাগল হয়ে যাওয়া উচিত ছিল, তবু কোনো মতে সে এতদিন নিজের মানসিক ভারসাম্য ধরে রেখেছিল। শেষে বাবার মৃত্যুর শোকটা আর নিতে পারেনি। ফুলের মতো মেয়েটা এখন মাথায় ফুলের মুকুট পরে প্রাসাদের আনাচে কানাচে ঘুরে বেড়ায় এক বিষণ্ন অশরীরীর মতো। থেকে থেকে গান গেয়ে ওঠে, কেমন খাপ ছাড়া সব কথা বলে। তার অবস্থা দেখে মহারানী গার্ট্রুডের চোখ ভিজে উঠেছিল, আর মহারাজের বুকের ভেতর কে যেন কুঁ ডেকে উঠেছিল। আজ সেই আশঙ্কাই বিদ্রোহের রূপ ধরে কড়া নাড়ছে তাঁর দরজায়। মন্ত্রী পোলোনিয়াসের আকস্মিক মৃত্যু আর যুবরাজ হ্যামলেটের আচমকা অন্তর্ধানে রাজদরবারে ও সাধারণ মানুষের মধ্যে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। তার উপর রাজা বোকার মতো পোলোনিয়াসের দেহটা চুপি চুপি কবর দিয়ে দিয়েছেন। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যু ঘোষণা বা দেহের সৎকার কিছুই করেননি। এতে স্বাভাবিকভাবেই সন্দেহের তীরটা তার দিকেই ঘুরেছে। লেটেস বাবার মৃত্যু সংবাদ পেয়ে তড়ি ঘড়ি ফিরে এসেছে, আর এসেই নিজের বোনের অবস্থাও দেখেছে। ফলে সে যে খেপে গিয়ে রাজার মুণ্ডচ্ছেদ করতে চাইবে তাতে আর আশ্চর্য কি। তবে এই পরিস্থিতিও কিভাবে নিজের কাজে ব্যবহার করা যায় সেটা ক্লডিয়াস জানেন। আজ সকালেই তিনি কয়েকজন নাবিকের হাতে হ্যামলেটের চিঠি পেয়েছেন। কোনো এক অত্যাশ্চর্য উপায়ে সে সম্পূর্ণ নিরস্ত্র কিন্তু অক্ষত শরীরে ডেনমার্কে ফিরে এসেছে। আগামীকালই তার সঙ্গে দেখা করতে চায়, অর্থাৎ ক্লডিয়াস যে ইংল্যান্ডের রাজার মাধ্যমে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তা ব্যর্থ হয়েছে। অতএব তাকে এখন অন্য কিছু ভাবতে হবে। এখানেই লিয়েটেসের ক্রোধ একটা বড় অস্ত্র হতে পারে। এক ঢিলে দুই পাখি কিভাবে মারা যায় সেটাই ভাবতে ভাবতে মহারাজ আদেশ দিলেন,
এই শোনো, প্রহরীদের বলো শুধু লিয়েটেসকে যেন ঢুকতে দেয়। চাইলে অবশ্য নিরাপত্তার জন্য কয়েকজন দেহরক্ষী আনতে পারে, তারপর তাকে আমার ঘরে নিয়ে এসো। বলো, তার পিতার মৃত্যু সম্বন্ধে আমার তাকে কিছু জানানোর আছে।
লেটেস অগ্নিশর্মা হয়ে ঘরে ঢুকেই রাজার দিকে তলোয়ার উঁচিয়ে বলল,
শয়তান, বল বল আমার বাবাকে কেন মারলি?
একটু শান্ত হও লেটেস, মহারাজ কিছু করেননি।
আমার দেহে আর ঠিক এক ফোঁটা রক্তই এখনো শান্ত রয়েছে, আর সেটাও আমায় বলছে আমি যদি এই মুহূর্তে পিতার মৃত্যুর প্রতিশোধ না নিই তাহলে আমার লজ্জায় ডুবে মরা উচিত।
গার্ট্রুড, ওকে ছেড়ে দাও, আমার কিচ্ছু হবে না, রাজার মাথার উপর ঈশ্বরের হাত থাকে। লেটেস, বলো বলো তোমার রাগের কারণ।
আমার বাবা কোথায়?
তিনি আর নেই, তার মৃত্যু হয়েছে।
কি করে?
বলছি, তার আগে বলো, প্রতিশোধের উন্মাদনায় কি তুমি তোমার বাবার শত্রুর সঙ্গে সঙ্গে বন্ধুদেরও হত্যা করতে চাও?
কি, না না না, তা কেন? তার বন্ধুদের আমি খোলা মনে বুকে জড়িয়ে ধরব, কিন্তু যে বা যারা বাবাকে আমাদের কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নিল, আমার বোনের এই অবস্থার জন্য যারা দায়ী, তাদের নিস্তার নেই মহারাজ। কারোর প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি বা নিজের বিবেকের পরামর্শ কোনো কিছুই আমায় আটকাতে পারবে না। তাদের রক্তের স্রোতে বইয়ে দেওয়ার পাপে যদি আমায় নরকেও যেতে হয় তবে তাই সই, কিন্তু এই অন্যায়ের বিচার আমি নিজের হাতে করব।
যথার্থ বলেছ, যথার্থ। বন্ধু পোলোনিয়াস ভাগ্যবান, তোমার মতো আদর্শবান ছেলে পেয়েছে। কিন্তু তাহলে তো তোমায় আগে জানতে হবে যে কে তার শত্রু, কে এভাবে অসময় তোমাদের মাথার উপর থেকে অভিভাবকের হাতটা সরিয়ে নিল।
কে 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 সেই পশু বলুন আমার।
ক্লডিয়াস বেশ গুছিয়েই বললেন, লিয়েটেসকে বোঝালেন তার রাগ আর ঘৃণার উপযুক্ত পাত্র তিনি নন, যুবরাজ হ্যামলেট। কিভাবে সে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে সেই পরামর্শ দিতে যাচ্ছিলেন, কিন্তু এমন সময় যেন হাওয়ায় ভেসে ভেসে ঘরে ঢুকল ওফেলিয়া। শূন্য দৃষ্টিতে সে যে কাকে দেখছে তা বোঝা যায় না, তবে তার বুকের কাছে ধরা আছে অনেকগুলো ফুল।
ওফেলিয়া, ডিয়ার সিস্টার, কি হলো তোমার?
কবরে কেমন গোলাপ ফুটেছে,
কি
দেখেছ? কি সুন্দর না? আহা, ভাগ্যের চাকা তো এভাবেই ঘোরে। যেমন সে স্টিওয়ার্ড যে তার মালিকের মেয়েকে নিয়ে পালিয়েছিল,
ঈশ্বর, ঈশ্বর, কোন অপরাধে আমায় এত যন্ত্রণা দিচ্ছ? ওফেলিয়া,
জোনাকে আলো কিন্তু বড় ভালো লাগে, তাই না? এই দেখো আমার ফুলগুলো দেখো, এই হলো রোজমেরি, যারা বলে মনে রেখো, আমার মনে রেখো, মনে রেখো আমার।
ওফেলিয়া একে একে লিয়েটিস, গার্ট্রুড, এমনকি মহারাজ ক্লডিয়াসকেও নানান রকম ফুল দিল। গার্ট্রুড দেখলেন তাকে দেওয়া হয়েছে ফেনেল আর কলম্বাইন ফুল, ইউরোপীয় সংস্কৃতিতে সেগুলো অবৈধ সম্পর্কের প্রতীক। আবার ক্লডিয়াসের কপালে জুটেছে রু, যা অনুতাপ বা অপরাধবোধকে চিহ্নিত করতে ব্যবহার করা হয়। সকলেই মনে মনে ভাবলেন ওফেলিয়া পাগল হয়ে যেন সুস্থ লোকের চেয়ে বেশি সুস্থ আচরণ করছে, যদিও মুখে কেউই কিছু বললেন না। সে আপন মনে অনেক হিজিবিজি কথা বলে আবার নিজের মতো চলে গেলে লেটেস দু হাতে মুখ ঢেকে বসে পড়ল। ক্লডিয়াস মহারানীকে বললেন ওফেলিয়ার সঙ্গে যেতে আর তাকে একটু চোখে চোখে রাখতে। গার্ট্রুড বেরিয়ে গেলে তিনি লেটেসের পিঠে হাত রেখে বললেন,
লেটেস, তোমার বাবা আমার পরম বন্ধু ছিলেন, তোমাদের দুই ভাই বোনকেও আমি নিজের সন্তানের মতোই দেখেছি। আজ তুমি যে শোক পেয়েছ তার কিছুটা ভাগিদার আমিও। তুমি কি সত্যি ন্যায় বিচার চাও? আমি তোমায় সাহায্য করতে পারি।
আমি হ্যামলেটের মৃত্যুদণ্ড চাই, যত তাড়াতাড়ি সম্ভব।
এখানে একটা সমস্যা আছে।
কি সমস্যা?
হ্যামলেট যেমনই হোক, দেশের মানুষ কিন্তু তাকে ভালোবাসে। তারা তো আর ভেতরের ব্যাপার এত জানে না। তারা দেখবে তার বাবার মৃত্যুর পর আমি রানীকে বিয়ে করে সিংহাসনে বসলাম, যেখানে তার বসার কথা ছিল। তারপর তাকেও খুনের দায়ে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। তুমি বুদ্ধিমান ছেলে, বুঝতেই পারছ এতে অশান্তি আরো পাকিয়ে উঠবে। সাম্রাজ্যের পক্ষে কি এসব ভালো? আর তাছাড়া সরকারি মৃত্যুদণ্ডে কি তোমার মন ভরবে? যে তোমার বাবাকে হত্যা করল, তোমার বোনের সর্বনাশ করল, তাকে নিজের হাতে শাস্তি দিতে চাও না?
চাই, 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 একশো বার চাই, একশো বার চাই। কিন্তু কিভাবে? সে তো এখন ইংল্যান্ডে।
না, সে মাঝপথ থেকেই ফিরে এসেছে।
কি,
কোথায় আছে জানি না, আমার সঙ্গে এখনো দেখা করেনি, তবে আগামীকালই সম্ভবত করবে। তুমি তো তলোয়ার চালানোয় দারুণ পারদর্শী শুনেছি, ফ্রান্সেও তোমার অনেক নামডাক আছে। সেখান থেকে কিছুকাল আগে এক ভদ্রলোক আমাদের দেশে এসেছিলেন, সম্ভবত তোমারই বন্ধু। ছেলেটি একজন অসাধারণ অশ্বারোহী। তা তিনি যখন তোমার অস্ত্র চালনার ভূয়সী প্রশংসা করলেন, হ্যামলেটের কিন্তু ভীষণ হিংসা হয়েছিল। হঠাৎ করেই কিছুদিন দেখলাম সারা দিন ধরে তলোয়ার খেলা অভ্যেস করে যাচ্ছে। তোমার প্রতি ওর এই প্রতিদ্বন্দ্বিতার ভাবটাকে কাজে লাগাতে হবে।
কিভাবে?
আচ্ছা, আমরা যদি একটা তলোয়ার চালানোর প্রতিযোগিতা আয়োজন করি, তুমি পারবে না ওকে হারাতে? তাহলে তো তোমার প্রতিশোধ নেওয়াও হয়, আমার সরকারকেও সরাসরি জড়াতে হয় না, কাজেই সব দিকই রক্ষা হবে।
ওকে হয়তো আমি হারাতে পারব, তবে আমি কোনো ঝুঁকি নিতে চাই না মহারাজ। ওর মৃত্যু নিশ্চিত না করে আমি ইহলোক ছাড়ব না। আমার কাছে একটা জিনিস আছে, এক হাতুড়ে ডাক্তারের কাছে পেয়েছিলাম। সেই বিষাক্ত তেল একবার কারোর রক্তে মিশলে কোনো ওষুধের সাধ্য নেই তাকে বাঁচায়। দ্বন্দ্বের আগে আমি তরোয়ালের আগাটা ওই বিষে চুবিয়ে নেব, যাতে আমার প্রত্যেকটা সফল আঘাত হ্যামলেটকে মৃত্যুর পথে ঠেলে দেয়।
বেশ বেশ বেশ, তবে তো ভালোই। তবে ঝুঁকির কথা বলতে মনে হল, এটা ছাড়াও একটা বিকল্প পরিকল্পনা তৈরি রাখা দরকার,
যাতে কোনোভাবেই কোনো ভুল না হয়।
হ্যাঁ ঠিক, এক কাজ করো,
ওই বিষের কিছুটা আমাকেও দিও।
কি?
হ্যাঁ, আমি এক পাত্র মদে সেটা মিশিয়ে রাখব। তুমি যুদ্ধের সময় হ্যামলেটকে বেশ খানিকটা দৌড় করাবে যাতে সে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে, আর তখনই আমি তার হাতে ওই বিশেষ পাত্রটা তুলে দেব।
হ্যাঁ
সেটাই ঠিক হবে।
বেশ তাই হবে, কিন্তু কিন্তু হ্যামলেট তো আপনার ভাইপো।
আপনার ব্যাপারে এতটা উৎসাহ?
সাম্রাজ্যের মঙ্গলের জন্য রাজাকে অনেক কঠিন সিদ্ধান্তই নিতে হয় বৎস। তাছাড়া সে যে শুধু আমার মন্ত্রী ও পরম বন্ধুকেই হত্যা করেছে তা তো নয়, আমাকেও হত্যা করার চেষ্টা করেছে। কি আর বলি, ওকে পাথর রেখে এই কর্তব্যটা আমাকে করতেই হবে।
এইভাবে ক্লডিয়াস এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা করলেন। তার উপর থেকে মানুষের সন্দেহ আর তার পথের কাঁটা দুই একসঙ্গে দূর হবে। লেয়ার্টেসও নিজের প্রতিশোধ নিতে পারবে, এমনকি রাজার প্রতিও অনুগত থাকবে তাকে সাহায্য করার জন্য। এইসব হিসেব নিকেশের মধ্যেই কিছুক্ষণ বাদে রানী গার্ট্রুড হন্তদন্ত হয়ে ফিরে এলেন। জানা গেল লেয়ার্টেসের বোন, হ্যামলেটের প্রেমিকা ও ফেলিয়া জলে ডুবে মারা গেছে। কবরখানা, দুজন গ্রেভ ডিগার কোদাল দিয়ে কবর খুঁড়ছে কোনো এক হতভাগ্যের জন্য। একজন আরেকজনকে জিজ্ঞেস করল,
মেয়েটা আত্মহত্যা করল, তারপরেও খ্রিস্টান মতে ঠিকঠাক সৎকার হচ্ছে কেন? আত্মহত্যা তো মহাপাপ।
আর বলো না, তদন্তে নাকি জানা গেছে আত্মহত্যা নয়, দুর্ঘটনা। আরে মেয়েটার মাথায় তো গন্ডগোল ছিল, সারাক্ষণ ফুল তুলে আর গান গেয়ে বেড়াত, ফুল দিয়ে মালা মুকুট এইসব বানাত, আরো কি ছাই করত কে জানে। নদীর ধারে ওই, আরে একটা ওই উইলো গাছ আছে না, হ্যাঁ, সাদা সাদা পাতাগুলো ওই জলের উপর ঝুলে থাকে, তা সেই মেয়ে কি সব জঙ্গলি ফুল টুল দিয়ে একটা গোল রীত বানিয়ে সেটাকে ওই গাছের ডালে ঝোলাতে গিয়েছিল, তাতেই নাকি ডাল ভেঙে পা পিছলে ফুল সমেত জলে পড়েছে। শুনলাম ডুবে যাওয়ার আগের মুহূর্তেও নাকি সে জলে ভেসে ভেসে ভূতের মতো গান করছিল, পাগল ছাগলের কারবার আর কি। তবে যে যাই বলুক, আমার তো মনে হয় সে ইচ্ছে করেই পড়েছে। এ যদি বড়লোক বাড়ির মেয়ে না হতো তাহলে কখনো ওই চার্চের ওই কবরখানায় ঠাঁই পেত না।
ঠিকই তো, ওরা যা খুশি করতে পারে, কোনো কিছুতেই বাধা নেই। আমাদের মতো সাধারণ খ্রিস্টানদের তো ইচ্ছে হলেই জীবনটা শেষ করে দেওয়ারও অধিকার নেই।
না
যাগে, এসো হাত লাগাও। এই মাটি খোড়ার কাজ যারা করে, সৃষ্টির ইতিহাসে তারাই সবচেয়ে পুরনো অভিজাত আসল রাজা। অ্যাডামও তো বাগানে মাটি কোপাত, জানো তো। আচ্ছা আচ্ছা, তোমায় একটা ধাঁধা জিজ্ঞেস করি। বলতো বলতো, যারা যারা পাথর গেঁথে বাড়ি বানায় বা জাহাজ তৈরি করে বা যারা কাঠের কাজ করে, তাদের চেয়েও বেশি টেকসই জিনিস কারা বানায় বলো? বলো
কারা কারা?
পারলে না তো, এই আমরা যারা কবর খুঁড়ি, আমরা স্বয়ং মৃত্যুর জন্য বাড়ি বানাই, আর মৃত্যুর চেয়ে শক্তিশালী আর কে আছে? এখন যাও তো, আমার জন্য একটু মদ নিয়ে এসো। যাও
মদ, যাচ্ছি।
দ্বিতীয় লোকটি চলে গেল। প্রথমজন শীষ দিতে দিতে গান গাইতে গাইতে মনের আনন্দে কবর খুঁড়তে লাগল। এমন সময় তাকে দেখতে পেল চার্চে আসা দুই ভদ্রলোক। তাদেরকে আমরা চিনি, হ্যামলেট আর হোরেশিও। হ্যামলেট বলল,
ও কি, এই লোকটার কি কোনো বোধ নেই? গান গাইতে গাইতে কবর খুঁড়ছে।
ওকে প্রতিদিন এত কবর খুঁড়তে হয় যে ওর অভ্যেস হয়ে গেছে। মৃত্যু আমাদের বিভীষিকা, কিন্তু ওর পেশা।
হ্যাঁ, তা ঠিক। আমাদের মতো যাদের সত্যিকারের কাজ বলে কিছু নেই, তারাই কথায় কথায় আঘাত পায়। দেখো দেখো হরিশ, কিভাবে ওই মাথার খুলিটা অবলীলায় ছুঁড়ে দিল। খুলিতে একসময় একটা জীব ছিল, সেটা কথা বলত, গান গাইত। আচ্ছা, হয়তো ওটা কোনো রাজনীতিবিদের মাথার খুলি, যে কথার প্যাঁচে ঈশ্বরকেও ঘোল খাওয়াতে পারত। কিংবা কোনো চাটুকার সভাসদ, দিন রাত রাজাকে সেলাম ঠুকত। অথবা কোনো উকিলের, যে কঠিন কঠিন আইনি বক্তৃতা দিয়ে কত সমস্যার সমাধান করত, বা সমাধানের আগেই চাপা দিয়ে দিত। এখন কোথায় তাদের ক্ষমতা, কোথায় তাদের প্রতিভা, কোথায় দম্ভ? একটা অশিক্ষিত গরিব লোক হাসতে হাসতে তাদের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মাটি ফেলছে।
এই যে ভাইয়া, ওটা কার কবর হে?
আমার।
ভালো বলেছ, তোমার তো বটেই, তুমি যখন খুঁড়ছ। আমি বলছিলাম ওটা কার জন্য খুঁড়ছ, কে থাকবে ওতে, লোকটার নাম কি?
লোক না।
আচ্ছা, তাহলে মহিলার নাম কি?
মহিলাও না। হ্যাঁ, বেঁচে থাকতে মহিলাই ছিল, তবে এখন আর সে মহিলা পুরুষ কিছুই নয়।
বাপ, তুমি তো দার্শনিক হে।
আগে
সভার কোনো আলোচনায় বসিয়ে দিলে তো ভদ্রলোকদের টেক্কা দিয়ে দেবে দেখছি।
মৃত্যুর সঙ্গে আমাদের কারবার নিত্য দিনে, আপনাদের চেয়ে আমরা তাকে অনেক বেশি কাছ থেকে চিনি কি না? তাই
বুঝলাম বুঝলাম। আচ্ছা, তা কবে থেকে কবর খুঁড়ছো?
সেই যেদিন আগে রাজা নরওয়েকে যুদ্ধে হারালেন।
সেটা কতদিন আগে?
ওমা, তাও জানেন না? এখানে নতুন বুঝি। সেই সেই যেদিন যুবরাজ হ্যামলেটের জন্ম হল, যে পাগল হয়ে গেল, তারপর তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দিল।
তাই নাকি? তা ইংল্যান্ডে কেন পাঠালো?
ওই যে বললাম, তার মাথার ব্যামো ঠিক করাতে। অবশ্য ঠিক না হলেও ক্ষতি নেই, ইংল্যান্ডে আলাদা করে কিছুই বোঝা যাবে না, ওখানে তো সকলেই পাগল।
ঠিকই। আচ্ছা, এই এই খুলিটা কার?
ওইটা, ওটা 23 বছরের পুরনো খুলি। সে ছিল আরেক পাগল। একবার আমার মাথায় একটা বড় হোয়াইট ওয়াইনের পাত্র উপুর করে দিয়েছিল, রাজদরবারে বিদূষক ছিল, নাম ইয়োরিক।
ইয়োরিক, ইয়োরিক, হরেশিও, এই লোকটাকে আমি চিনতাম, ভীষণ মজার লোক, আমাকে ছোটবেলায় খুব হাসাত, পিঠে চাপিয়ে ঘুরত, আর এখন এইটাই সে? কোথায় এখন তার সেসব ঠাট্টা, তার গান? ইয়োরিক, তুমি যে আর কাউকে হাসাতে পারো না, তোমার কি দুঃখ হয়? যাও, একবার আমার প্রেমিকাকে গিয়ে বলে এসো, সে যতই মুখে রং মেখে রূপচর্চা করুক, একদিন তার অবস্থাও তোমার মতোই হবে। এটা শুনে নিশ্চয়ই ওর হাসি পাবে।
মাই লর্ড।
আচ্ছা হরেশিও, আলেকজান্ডারকেও কি কবর দেওয়ার পর এমনই দেখতে হয়েছিল?
নিশ্চয়ই তাই মাই লর্ড।
আচ্ছা, মনে করো কোন একটা মদের পিপেতে একটা ফুটো রয়েছে। আমরা তো মাটি দিয়ে সব ফুটো ফাটা, জানলা দরজার ফাঁক ইত্যাদি মেরামত করি। তাহলে এমনটা কি হতে পারে, যে মাটি দিয়ে এই পিপের ফুটোটা আটকানো হলো, সেই মাটি একদিন আলেকজান্ডার দ্য গ্রেট হিসেবে দিগ্বিজয় করে বেরিয়েছে?
ইতিমধ্যে কবরখানায় প্রবেশ করলেন রাজা, রানী, লেটেস, চার্চের একজন প্রিস্ট এবং আরও কয়েকজন গণ্যমান্য সভাসদ। তাদের সঙ্গে রয়েছে একটি কফিন। আবার কি মূল্য কে জানে। দলটা খুবই ছোট আর খুবই সাধারণভাবে নিঃশব্দে তারা এসেছেন, যার শেষকৃত্যে স্বয়ং সম্রাট উপস্থিত থাকেন তার মৃত্যুতে জনসমাগম আড়ম্বর এত কম। হ্যামলেট হোরেশিওকে নিয়ে একটু সরে দাঁড়াল। লিয়েটিস প্রিস্টকে বেশ উত্তেজিতভাবে বলল,
ব্যাস ব্যাস এটাই হয়ে গেল, আর কিছু করলেন না তো, এত তাড়াতাড়ি সব প্রক্রিয়া শেষ হয়ে গেল। হ্যাঁ
শুনুন, এরকম একটা গোলমেলে মৃতদেহের জন্য যা করেছি তাই যথেষ্ট, বুঝেছেন?
বুঝছেন,
নেহাত মহারাজের আদেশ ছিল তাই এটুকু করলাম, না হলে আত্মহত্যার মড়াকে আর চার্চে কবর দিতে হতো না। লোকে জানতে পারলে ওর উপর পাথর ছুঁড়ে ছুঁড়েই দেহের সদগতি করে দিত। সেখানে তার জন্য প্রার্থনা করা হয়েছে, চার্চের ঘণ্টা বাজছে, ফুল দিয়ে সাজানো হয়েছে পবিত্র কুমারীর মতো, আর কি চাই বলুন তো?
তোমরা ওকে কবরে শুইয়ে দাও, ওর সুন্দর সুগন্ধি শরীরে গুজিয়ে উঠুক ফুলের বন, শুইয়ে দাও। শুনে রাখ হতচ্ছাড়া পুরোহিত, আমার বোন স্বর্গের পরি হবে। তুই সারাদিন ঈশ্বর 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 করেও নরকে পচে মরবি, বুঝেছিস?
এতক্ষণে হ্যামলেটে টনক নড়ল।
বোন কি বলল লেটাস? আমার বোন, তার মানে আমার ওফিলিয়া।
লেটেস্ট বোনের নাম ধরে ডুকরে কেঁদে উঠে তার কবরের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। মহারানী গার্ট্রুড চোখ মুছতে মুছতে বললেন,
গুড বাই সুইট গার্ল, ভেবেছিলাম তোমার সঙ্গে আমার হ্যামলেটের বিয়ে দেব, ফুল দিয়ে তোমাদের ফুলশয্যা সাজানোর কথা ছিল, আর আজ সেই ফুলই তোমার কবরে ফেলতে হচ্ছে।
বোন আমার, আরেকবার বুকে তোমরা সবাই আমার উপরে মাটি ফেলো, মাটি ফেলো। আমি এখানেই থাকবো সঙ্গে।
হ্যামলেট আর থাকতে না পেরে আড়াল থেকে বেরিয়ে এলো।
কে এমন যাত্রাপালার মতো উচ্চস্বরে কাঁদছে? চিৎকার করে আকাশের গ্রহ তারাদের থামিয়ে না দিলে কি শোকের বহর কেউ বুঝতে পারবে না? হ্যাঁ, এই আমি ফিরে এসেছি, আমি হ্যামলেট, ডেনমার্কের যুবরাজ।
হ্যামলেট, হ্যামলেট তুমি কখন এলে?
বলেই সেও লাফিয়ে পড়ল ও ফেলিয়ার কবরের মধ্যে, সঙ্গে সঙ্গে একটা বিরাট হুলস্থুল বেঁধে গেল।
শয়তান শয়তান, এইবারে পেয়েছি তোকে, বাবাকে মেরেছিস, আমার বোনকে মেরেছিস, আমার আমার দুঃখ নিয়ে ঠাট্টা করছিস, আজ তোকে ছাড়ব না। গলা থেকে হাত সরাও, আমি মাথা গরম করে হাতাহাতি করতে চাই না।
হ্যামলেট করো না এরকম, হ্যামলেট,
একটা ভয়ঙ্কর জানোয়ার রয়েছে, সেটাকে বার করতে বাধ্য করো না।
এই ভিতরে বাইরে আবার কি? তুমি যে কত বড় জানোয়ার তার কারণ জানতে বাকি নেই।
তবে রে, তাহলে দেখ।
কবরের গর্তের মধ্যে ওফেলিয়ার পুষ্পাচূর্ণ শব্দহীন করে হ্যামলেট ও লেটেস প্রচণ্ড মারামারি শুরু করে দিল। হ্যামলেট চিৎকার করে বলতে লাগল,
আমি ওফেলিয়াকে কত ভালোবেসেছি, তোর মতো 40,000 ভাইয়ের ভালোবাসা জোড়ো করলেও তার সমান হবে না।
করবি তুই
উঠবি, হ্যাঁ
যুদ্ধ করবি, খাওয়া দাওয়া বন্ধ করে দিবি, হাত কাটবি, বিষ খাবি, আমি এ সবকটাই করতে পারি, কবরের মধ্যে ঝাঁপিয়ে পড়ে নাটক করছি।
হ্যামলেট
চুপ, জেনে রাখ, আমি আমি সবচেয়ে বেশি ভালোবাসি ওফেলিয়াকে, সবার চেয়ে বেশি।
এই পাগলামো আমি আর নিতে পারছি না, গাজ, দয়া করে আমার ছেলেকে এখান থেকে নিয়ে যাও এক্ষুনি।
রক্ষীরা অনেক ধস্তাধস্তি করে দুজনকে ছাড়ালো। হ্যামলেট কড়া চোখে সকলের দিকে একবার তাকিয়ে তাদের সঙ্গে চলে গেল। এতক্ষণে মহারাজ মুখ খুললেন।
হরেশিও, তুমিও সঙ্গে যাও।
আচ্ছা মাই লর্ড।
লেটস, কাল রাতে আমাদের কি কথা হলো ভুলে গেলে নাকি? শান্ত হও। ওফিলিয়ার স্মৃতিতে তার উপযুক্ত একটা সৌধ তৈরি হবে, কথা দিচ্ছি। খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে, ততদিন একটু ধৈর্য ধরো।
হ্যামলেট আপাতত হোরেশিওর বাড়িতে উঠেছে। সেখানেই সকালবেলা মহারাজ ক্লডিয়াসের দূত এসে জানিয়ে গেল, মহারাজ নাকি বাজি ধরেছেন লেটেস আর হ্যামলেটের ওষি যুদ্ধ হলে লেটেস হ্যামলেটকে ১২ রাউন্ডের মধ্যে তিনবারের বেশি আঘাত করতেই পারবে না। এ কথা প্রমাণ করার জন্য তিনি চান দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা হোক। হ্যামলেট জানিয়ে দিল সে উপস্থিত থাকবে। দূত চলে গেলে হোরেশিও বলল,
এ আবার কি ব্যাপার? হঠাৎ করে এরকম একটা অনুষ্ঠানের মানে কি? আপনার সন্দেহ হচ্ছে না মাই লর্ড?
গোটা জীবনটাই যার সাপের বাসায় কাটছে, তার আর আলাদা করে একটা প্রতিযোগিতাকে সন্দেহ করে কি হবে হোরেশিও? তাছাড়া আমি এটাকে অত গুরুত্ব দিয়ে দেখছিও না, হাঁটতে হাঁটতে যাব, এমনিতেই ওটা আমার শরীরচর্চার সময়, না হয় করেই আসবো একটু যুদ্ধ, তাতে যা হওয়ার হবে।
আবার লেয়ার্টিস যেহেতু পেশাদার খেলোয়াড়, খেলার নিয়মে আপনাকে আগে থেকেই কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যাতে কারোর কোনো অভিযোগ না থাকে।
হ্যাঁ, আমার অভিযোগ নিয়ে ওদের খুব মাথা ব্যথা কি না? যাক গে, এসব নিয়ে অত ভেব না, কাল যা হবে দেখা যাবে।
হোরেশিওকে ভাবতে বারণ করলেও হ্যামলেটের মন এই প্রসঙ্গে চলে গেল লেয়ার্টিসের দিকে। লেয়ার্টিসকে যে ও ঈর্ষা করে সেটা হ্যামলেট নিজেও জানে, তবে সেই ঈর্ষা হয়তো এক প্রচ্ছন্ন সম্মানের জায়গা থেকেই তৈরি হয়েছে। অনেক দিক থেকেই হ্যামলেট আর লেয়ার্টিসের মধ্যে বেশ কিছু মিল আছে। আসলে ঠিক মিল না, তারা যেন একই মুদ্রার দুই উল্টো পিঠ। দুজনেরই পিতৃবিয়োগ হয়েছে অস্বাভাবিকভাবে, কারোর হাতে খুন হয়ে। দুজনেই তাদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চায়, কিন্তু হ্যামলেট দিনের পর দিন সেই প্রতিশোধ নিয়ে জল্পনা কল্পনা করেছে, নানান রকম দ্বিধায় আর প্রশ্নে নিজেকে জর্জরিত করেছে। বার বার সুযোগ পেয়েও তা হারিয়েছে নিজেরই সূক্ষ্ম যুক্তিবুদ্ধির জালে জড়িয়ে। তবে লেটেস কিন্তু অন্য ধাতুতে গড়া, সে খবর পাওয়া মাত্রই ছুটে এসেছে সন্দেহভাজনের কাছে তাকে তরোয়ালের সামনে রেখে প্রশ্ন করার জন্য। আবার এও ঠিক যে হ্যামলেট নাকি এত ভাবে, সেই কোনো কারণ ছাড়া এক মুহূর্তের অস্থিরতায় পোলোনিয়াসের মতো একটা নির্বিশ লোককে মেরে ফেলল। অর্থাৎ হ্যামলেট বিচক্ষণ, দূরদর্শী হয়েও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে অপারগ। লেটেস অধৈর্য, উগ্র, কিন্তু সংকল্পে অটল। কে ঠিক? কার্যসিদ্ধির জন্য কার পথ বেশি উপযুক্ত হ্যামলেট জানে না, কিন্তু হয়তো মনে মনে ভাবে লেটেসের আবেগ প্রবণতার কিছুটাও যদি ওর থাকত, তাহলে হয়তো ওকে এতদিন ধরে কষ্ট পেতে হতো না, বা যদি ওফিলিয়াকেও অকুণ্ঠ ভাষায় জানাতো নিজের ভালোবাসার কথা, যেমন করে তার দাদা জানালো বোনের কবরে দাঁড়িয়ে, তাহলে হয়তো সে মানসিক ভারসাম্য হারাত না, আর সেটা না হারালে হয়তো আত্মহত্যাও করত না। এই যে আবারও হ্যামলেট চোখের সামনে কি রয়েছে তা না দেখে কি হলে কি হতো কিংবা হতো না, সেই সব জল্পনায় কালক্ষেপ করছে। না, অনেক হয়েছে, এবার সত্যি গা ঝাড়া দিয়ে উঠে একটা কাজের কাজ করা দরকার। এমন সময় হোরেশিও বলল,
মাই লর্ড, এবার আপনার সমুদ্রযাত্রার বাকি গল্পটা বলুন। গিল্ডেনস্টার্ন আর রোজেনফ্রান্সের সম্বন্ধে কি যেন বলবেন বলছিলেন?
তাদের সম্বন্ধে আর কিছু বলতে ইচ্ছে করে না, কি বলবো? জাহাজে তখনও জলদস্যুদের আক্রমণ হয়নি। এক রাত্রে ডেকে নাবিকদের সঙ্গে ওই গান বাজনা মদ্যপানের আসর বসেছিল, তা এই সুযোগে আমি এক ফাঁকে ওদের ক্যাবিনে ঢুকে একটু খোঁজাখুঁজি করলাম। এই সন্দেহ তো আমার আগে থেকেই ছিল যে ওরা রাজার অনুগত, বন্ধুর নয়। কিন্তু সেটা যে এত দূর গড়িয়েছে সেটা বোধহয় আমিও ভাবতে পারিনি।
কি পেলেন তাদের ঘরে?
একটা সরকারি চিঠি। ডেনমার্কের রাজা লিখছেন ইংল্যান্ডের রাজাকে। সেই চিঠিতে দুই দেশের মঙ্গলের জন্য কি কি নীতি গ্রহণ করা যেতে পারে, ইংল্যান্ড কি কিভাবে ডেনমার্কের কাছে ঋণী, এসব নিয়ে অনেক গালভরা কথাই লেখা ছিল। কিন্তু সেসবের ফাঁকে আসল যে কথাটা ছোট্ট করে ঢুকিয়ে দেওয়া হয়েছে তা হল, পত্রপাঠ যুবরাজ হ্যামলেটকে পরলোকে প্রেরণের উদ্যোগ করিবেন। ডেনমার্ক ও ইংল্যান্ড উভয় রাষ্ট্রের পক্ষেই ইহা মঙ্গলজনক। মানে ঠিক এটাই যে লেখা ছিল এমন নয়, বললাম আর কি।
সর্বনাশ! মহারাজ ক্লডিয়াস তো দেখছি সাংঘাতিক লোক।
সেটা তুমি আজ দেখছো হরেশিও। এতদিনে এত কিছু শুনেও তুমি বুঝতে পারোনি লোকটা কত বড় বিবেকহীন পাষণ্ড। যাগে, আমি যেটা দেখলাম, রোজেনক্রান্স আর গেল্ডেনস্টার্ন শুধু মহারাজের বংশবদ গুপ্তচর হয়েই থেমে থাকেনি, তাঁর আদেশে তারা বাল্যবন্ধুকে হত্যা পর্যন্ত করতে পারে।
আপনি তারপর কি করলেন?
আমিও আর একটা চিঠি লিখলাম। আমাদের শেখানো হয়েছিল হাতের লেখা ভালো হওয়া দরকার শুধু সরকারি কর্মচারীদের। সরকার যারা চালায় তাদের হাতে তলোয়ারটা ঠিকঠাক চললেই হবে। আমিও অনেকদিন পর্যন্ত তাই ভাবতাম, কিন্তু পরে এক সময় কি মনে হতে নিজের চেষ্টাতেই সুন্দর করে লেখা অভ্যেস করেছিলাম। এতদিনে সেই বিদ্যেটা কাজে লাগল।
তা লিখলেনটা কি?
ওই একই আগড়ুম বাগড়ুম রাজনীতির কথা। তার মধ্যে ছোট্ট করে, পত্রপাঠ পত্রবাহক দুই মর্কটকে পরলোকে প্রেরণের উদ্যোগ করিবেন। ডেনমার্ক ও ইংল্যান্ড উভয় রাষ্ট্রের পক্ষেই ইহা মঙ্গলজনক। মানে ঠিক এটাই লিখেছিলাম এমন নয়, বললাম আর কি।
আপনার রসবোধের প্রশংসা না করে পাচ্ছি না, কিন্তু চিঠিতে রাজার শিলমোহর লাগালেন কি করে?
আমার কোটের পকেটে বাবার আংটিটা রয়ে গিয়েছিল। অবশ্য রয়ে গিয়েছিল বলাটা ভুল, ওটা আমি সবসময় নিজের কাছে রাখি।
বাবার কথা আপনার খুব মনে পড়ে তাই না?
সেই জন্যই তো এরম জ্বলে পুড়ে মরছি প্রত্যেক দিন।
বন্ধুদের জমের দুয়ারে পাঠিয়ে দিলাম, অনুতাপ হচ্ছে না একবার?
না, কিছুমাত্র না। বন্ধুদের বন্ধুত্বের নমুনা তো শুনলেই হরেশিও।
ধরুন তারা যদি না জেনে থাকে যে চিঠিতে আপনাকে হত্যার নির্দেশ দেওয়া ছিল?
জানলেও যে তারা অন্যরকম কিছু করত বলে আমি বিশ্বাস করি না। ওদের চরিত্র আমার বোঝা হয়ে গেছে। যেভাবেই ভাবি না কেন, বিশ্বাসঘাতক ছাড়া আর কিছুই মনে হয় না তাদের। এসব জঞ্জাল পৃথিবী থেকে দূর হওয়াই ভালো। আর আমিও এবার থেকে ঠিক করেছি একটু কম ভাবব। বেশি আগু কিছু ভাবতে গিয়ে কিছুই আর করা হয়ে উঠছে না।
অবশেষে সেই দিন এল। এলসিনোর দুর্গের অনুশীলন ক্ষেত্রে মুখোমুখি এসে দাঁড়িয়েছে হ্যামলেট ও লেটেস।
লেটেস, আগের দিনে দুর্ব্যবহারের জন্য আমায় ক্ষমা করো। এখানে সবাই জানে, তুমিও নিশ্চয়ই শুনেছ, আমি মানসিকভাবে ঠিক সুস্থ নই। এক এক সময় আমি আর নিজের মধ্যে থাকি না। তোমার সঙ্গে যখন ঝগড়া হলো তখনও তেমনই একটা অবস্থায় ছিলাম। বিশ্বাস করো, তোমাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না।
হ্যামলেট, ব্যক্তিগত ভদ্রতার জায়গা থেকে এটুকু আমি ক্ষমা করলাম, কিন্তু তোমার জন্য আমি আমার বাবা আর বোনকে হারিয়েছি, এর কোনো ক্ষমা নেই। পুরুষ মানুষ হিসেবে আমি এর প্রতিশোধ নেব, সামাজিকভাবে এটাই প্রত্যাশিত। তাই আনুষ্ঠানিকভাবে এই বিষয়টা নিষ্পত্তি করতেই হবে। তার বাইরে আমার তোমার উপর আলাদা করে কোনো রাগ নেই।
বেশ।
খেলায় শৃঙ্খলা রক্ষার জন্য একজন আর দর্শক আসনে কয়েকজন সভাসদ রয়েছেন। দুর্গের কর্মচারী প্রমুখ ছাড়াও উপস্থিত রয়েছেন রাজা ও রানী। রাজা ঘোষ মেজাজে পরিচারকদের আদেশ করলেন,
ওয়াইনের পাত্রগুলো সব আমার সামনে রাখো। হ্যামলেটের তলোয়ার যতবার লেটেস্টকে স্পর্শ করতে পারবে ততবার আমি আমার ছেলের স্বাস্থ্য পান করব। আর এই এই একটি করে মুক্ত তার পান পাত্রে ফেলব। নাও নাও বাজনা বাজাও, শুরু করো এবার।
শুরু হলো প্রতিযোগিতা। লেটেস যেহেতু স্বীকৃত ভাবেই বেশি শক্তিশালী পক্ষ, সে যেন একটু সাবধানে তলোয়ার চালাচ্ছে। হ্যামলেটের জেদ তাতে আরো বেড়ে যাচ্ছে। এমন চলতে চলতে বার দুই তার তলোয়ার লেটেসকে ছুঁয়েও গেল, আর প্রতিবারই ক্লডিয়াস উদার গলায় হেসে হ্যামলেটকে সামনের পাত্র থেকে কিছু পান করার আমন্ত্রণ জানালেন।
বাহ বাহ, বেশ তো বেশ তো, সমানে সমানে টক্কর হচ্ছে। হ্যামলেট পুত্র, এসো এসো, আমরা তোমার স্বাস্থ্য পান করি।
এখন নয় ইওর হাইনেস, আর একটু খেলে নি।
ঠিক আছে, তোমার হয়ে আমি না হয় একটু গলা ভেজাই।
কাটরুজ না, ওই পাত্রটা থেকে খেও না।
আমি কৃষ্ণার তোমার লর্ড।
কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। মহারানী গার্ট্রুড হ্যামলেটের জন্য নির্দিষ্ট পানপাত্রেই চুমুক দিয়ে বসলেন। ইতিমধ্যে প্রতিযোগিতা জমে উঠেছে, কেউই আর কাউকে ছেড়ে কথা বলছে না। লড়তে লড়তে একসময় দুই প্রতিদ্বন্দ্বী খুব কাছাকাছি এসে পড়ল। অসংখ্য ঘাত প্রতিঘাতের মধ্যে কখনো তাদের তলোয়ার ছিটকে পড়ল মাটিতে, আবার অস্ত্র তুলে নিয়ে শুরু হল তাদের লড়াই। এসবের মধ্যে কিভাবে যেন তাদের দুজনের অস্ত্র অদল বদল হয়ে গেল। হ্যামলেট লেটেসের অস্ত্র দিয়ে তাকেই ধরাশায়ী করল। এর আগে হ্যামলেট নিজেও সেই তলোয়ারের খোঁচা খেয়েছে কয়েকবার। এই সময় মহারানী গার্ট্রুড মাটিতে লুটিয়ে পড়লেন। প্রাঙ্গণে একটা শোরগোল শুরু হল। তারই মধ্যে মহারাজ ক্লডিয়াস উত্তেজিত ভাবে বলার চেষ্টা করলেন,
ও কিছু না, ও কিচ্ছু নয়, ও কিচ্ছু নয়, রক্ত 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 দেখে মাথাটা একটু ঘুরে গেছে।
আইনে কিছু একটা মেশানো ছিল,
বলতে বলতেই মহারানী সংজ্ঞা হারালেন। হ্যামলেট কিছু বোঝার আগেই তার চোখের সামনে মুহূর্তের মধ্যে তার মায়ের প্রাণবায়ু বেরিয়ে গেল।
মা!
ওদিকে লেয়াটিসও মাটিতে পড়ে কাতরাতে কাতরাতে বলল,
মহারাজের কথা শুনো না হ্যামলেট, উনি পানীয়তে বিষ মিশিয়ে রেখেছিলেন তোমায় হত্যা করার জন্য। সেটাই মহারানী খেয়েছেন, আর তুমি আর আমিও বাঁচব না হ্যামলেট। আমার তরোয়ালে বিষ মাখানো ছিল, আর সেই তরোয়ালের আঘাতে আমাদের দুজনেরই রক্ত ঝরেছে। আর বড় জোর আধ ঘন্টা, হাসছো কেন?
বলো আমি বিষ আছে, আগে বলবে তো।
মহারাজকে খুন করা হয়েছে, মহারাজ খুন হয়ে গেল। হ্যামলেট কি করলো?
আমাকে বাঁচাও, আমি সামান্য আহত হয়েছি মাত্র, চিকিৎসা করলেই ঠিক হয়ে যাবে।
আচ্ছা ঠিক, স্বাস্থ্য পান করবেন বলেছেন।
To your long life, your highness.
বিষ মেশানো মদটা রাজার গলায় ঢেলে দিল হ্যামলেট। মহারাজ তৎক্ষণাৎ মৃত্যুর পথে তার স্ত্রীর অনুগামী হলেন। লেটেস বলল,
হ্যামলেট এখন বুঝতে পারছি
তুমি তুমি আমার বাবার বোনের মৃত্যুর জন্য দায়ী নও। সবাই সবাই ওই রাজার বিষেই মরেছে। আমি আমি তোমায় ক্ষমা করলাম হ্যামলেট। তুমিও তুমিও আমায় ক্ষমা করো।
আমরা দুজনেই ঈশ্বরের অপরাধী ল্যাটেস, ক্ষমা তো তাঁর কাছে চাইতে হবে। তুমি তুমি কি চলে গেলে? আমিও আসছি।
না মাইলর,
হতভাগিনী রানী, পাপিষ্ঠা, বিদায়
মাইলর।
হরেশিও, হরেশিও কোথায় গেলে
মাইলর?
শোনো হরেশিও, তুমি তো সব দেখলে, শুনলে, বুঝলে, তুমি সবাইকে বলবে ডেনমার্কের রাজ পরিবারে কি অভিশাপ নেমে এসেছিল। গল্প হলো হরেশিও, ভবিষ্যৎ প্রজন্মকে এই গল্পটা বলো।
অসম্ভব, অসম্ভব, এই পঙ্কিল পৃথিবীতে আমি একা পড়ে থেকে কি করব? এখনো কিছুটা ওয়াইন বাকি আছে পাত্রে।
না না, খবরটা যদি একদিনের জন্য আমাকে বন্ধু ভেবে থাকো, ভালোবেসে থাকো, তাহলে তাহলে তুমি মরবে না হরিশ্য। আমি চাই আমার দুর্ভাগ্যের কাহিনী সবাই জানুক, যে কষ্টের কথা আমি কাউকে ঠিক করে বলতে পারলাম না, তা যেন তোমার মাধ্যমে, তোমার মাধ্যমে সবাই শুনতে পায়। ও কি কামান দাগার আওয়াজ হচ্ছে না? কোথায় যুদ্ধ হচ্ছে?
নরওয়ের যুবরাজ ফোর্টিন ব্রাস পোল্যান্ডে যুদ্ধে জিতেছেন মাইলর, জয় ঘোষণা করতেই কামান দাগছেন।
ফোর্টিন ব্রাস, সে তো জিতবেই, সেও তো উদ্যোগী পুরুষ। তাহলে আমাদের দেশের নতুন রাজা কে হবে? সবাই নিশ্চয়ই ফোর্টিন ব্রাসকে বেছে নেবে। তাই করো, তাই করো সবাই, আমার ভোট চাও। আমি ওকেই দিয়ে গেলাম। শূন্যতা, কি সুন্দর এক শূন্যতা আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। সব কোলাহল স্তব্ধ।
My friend, তুমি চলে গেলে স্বর্গের দূতেরা তোমরা গান গেয়ে আমার বন্ধুর দগ্ধ প্রাণে শান্তি আনো, তাকে ঘুম পাড়াও। কত শত রাত যে সে ঘুমোয়নি। গুড নাইট সুইট প্রিন্স, অ্যান্ড ফ্লাইটস অফ এঞ্জেলস সিং দি টু দ্য রেস্ট।
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হলেন নরওয়ের যুবরাজ ফোর্টিনব্রাস এবং এক ইংরেজ দূত, যে ইংল্যান্ড থেকে রোজেনক্রান্স আর গিল্ডেনস্টার্নের মৃত্যুর খবর এনেছে। ফোর্টিনব্রাস এই খবর শুনে এবং এই করুণ হত্যালীলার দৃশ্য চোখের সামনে দেখে বললেন,
হায়, মৃত্যু আজ কি এমন ঘোর উৎসবে মেতেছে যে এতগুলো অভিজাত প্রাণ বলি হয়ে ধুলোয় লুটোচ্ছে।
লর্ড ফোর্টিনব্রাস, আমার নাম হোরেশিও। আপনি একটা নাটকের অন্তিম দৃশ্যে এসে পৌঁছেছেন, এক অতি বাস্তব নাটক যার শুরু থেকে শেষ অভিনীত হয়েছে আমারই চোখের সামনে। মাই লর্ড, সামনের এই মৃতদেহগুলোর মালিকেরা জীবনের রঙ্গমঞ্চে এক একজন অভিনেতা। তারা নিজেরা কাজ শেষে মৃত্যুর জবনিকার আড়ালে চলে গেলেও যে মহান কাহিনী তাদের বুকের রক্ত দিয়ে লেখা হল তাকে আমি ফুরিয়ে যেতে দেব না। এই নাটকের নায়ক আমার বন্ধু হ্যামলেটের কাছে আমি অঙ্গীকারবদ্ধ। তাই আপনার কাছে অনুরোধ, এই দেহগুলিকে আপনি কোনো উঁচু মঞ্চে স্থাপন করে মানুষকে দেখতে দিন, আর আমায় দিন অনুমতি একটা গল্প শোনানোর। কি নেই সেই গল্পে? হিংস্রতা, পরাবাস্তবতা, প্রেম, বিচ্ছেদ, নারকীয় সব দুর্ঘটনা, একেবারে টান টান হয়ে শোনার মতো সব উপাদান আছে গল্পের ভাঁজে ভাঁজে। আর আছে মৃত্যু, খেলার ছলে মৃত্যু, ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যু, ভালোবাসার নদীতে ডুবে মৃত্যু, প্রতিশোধের আগুনে পুড়ে মৃত্যু। কত কিছু যে বলতে হবে আমায়। মাই লর্ড, আপনি আয়োজন করুন, নাটকের কলাকুশলীরা অন্তর্হিত হয়েছে, তাতে কি? বিবেক তো এখনো জেগে, যতদিন পারি আমি সেই বিবেকের ভূমিকা পালন করে যাব।
আর এইভাবে শেষ হল ডেনমার্কের যুবরাজ হ্যামলেটের উপাখ্যান। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব দোলাচল পেরিয়ে সে অবশেষে নিশ্চয়তা খুঁজে পেল অনন্ত শান্তির ঘুমে। হোরেশিওর মুখে সব শুনে ফোর্টিনব্রাস হ্যামলেটের মরদেহকে যথাযোগ্য রাজোচিত সম্মান জানানোর ব্যবস্থা করলেন। নিজেকে প্রমাণ করার সুযোগ যদি পেত যুবরাজ হ্যামলেট, তাহলে নিশ্চয়ই সে রাজার মতো রাজা হতে পারত। কিন্তু সারাটা জীবন দোটানায় ভুগতে ভুগতেই সে যেন পথ হারিয়ে ফেলল, বয়ে বেড়াল না পাওয়ার শোক, না পারার কষ্ট। তবে জীবনের শেষ মুহূর্তে পিতৃহত্যার প্রতিশোধটুকু অন্তত থেকে গেল তার শেষ পাওয়া হিসেবে। তার একমাত্র বন্ধু হোরেশিওকে হ্যামলেট যে দায়িত্ব দিয়ে গেছিল তা কিন্তু সে অক্ষরে অক্ষরে পালন করেছে। তাই তো আজও হ্যামলেটের দুর্ভাগ্যের কাহিনী মানুষের মুখে মুখে ফেরে।
শুনলেন উইলিয়াম শেক্সপিয়ারের রচনা অবলম্বনে হ্যামলেট, পুনর্কথন শতাব্দী ভট্টাচার্য, নির্দেশনা তমালী চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হ্যামলেট অভিরূপ বন্দ্যোপাধ্যায়, ক্লডিয়াস আরজে শিখর, গার্ট্রুড সিজুতি মুখোপাধ্যায়, ওফেলিয়া অভিনন্দনা দে, লিয়াটেস অগ্নি, হোরেশিও উজান চট্টোপাধ্যায়, সঙ্গে জো ব্যানার্জি, অনুরণ সেনগুপ্ত, সায়ন্তন মৈত্র, অমিয় চক্রবর্তী এবং একটি বিশেষ চরিত্রে দেবেশ চট্টোপাধ্যায়। গল্প পাঠে দীপ কাইজার বসু। শব্দগ্রহণ ত্রিশির দাস। ধ্বনি পরিকল্পনা ও আবহ শুভ্র কমল মুখোপাধ্যায়। সহনির্দেশক আম্রপালি ভট্টাচার্য। কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ। প্রযোজনায় সাউন্ড আইডিয়াস। গল্পের সূত্রধার এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।